This track was downloaded from FusionBD.com.
Hello, 8920. প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বুধবারের রাতে হ্যালো 8920 তে। আর জি কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে এবং আপনি শুনছেন আপনার প্রিয় স্টেশন এবিসি রেডিও FM 89.2। বুধবারের রাতে 11:20 পরের সময়টুকুই হচ্ছে হ্যালো 8920, এবং হ্যালো 8920 মানেই হচ্ছে লাখো মানুষের জীবনের গল্প। আমরা এখানে বলে থাকি যে সারা পৃথিবীর মানুষের জীবনের রংকে এখানে ধারণ করতে চাই। আমাদের উদ্দেশ্য হচ্ছে সারা বাংলাদেশের 16 কোটি মানুষের জীবনের গল্প কোনো না কোনোভাবে ঘুরে ফিরে আমাদের এই ক্যানভাসে আঁকা হোক, এবং আমাদের আশা সারা পৃথিবীর 700 কোটি মানুষ, এই 700 কোটি মানুষকে আমরা হ্যালো 8920 মধ্য দিয়ে দেখতে চাই। আমরা এই অনুষ্ঠানটাকে বলি সিলেবাসবিহীন অনুষ্ঠান। সিলেবাসবিহীন অনুষ্ঠান এই অর্থে যে জীবন এইভাবে ঘটে যাবে, জীবন মানেই রঙিন, বা জীবন মানেই সেখানে এই জাতীয় রং থাকবে, জীবন মানেই সাফল্য, জীবন মানেই ব্যর্থতা, জীবন মানেই ভালোবাসা, জীবন মানেই ভালোবাসাহীন জীবন, যেটাই বলি না কেন একটা বিশেষ ক্যাটাগরিতে বোধ হয় কোনো জীবনকে বেঁধে রাখা যায় না। আর আমরা যেহেতু জীবনের গল্প বলি, সুতরাং আমরা এটা বলে থাকি যে জীবনের যে কোনো গল্প হ্যালো 8920 তে আসতে পারে, শুধুমাত্র সেই জীবনের গল্প থেকে যদি আমাদের লাখো শ্রোতার মধ্য থেকে কিছু মানুষ বা তারা বা কেউ কোনো কিছু শিখতে চান, তাহলে সেই শেখার জায়গাটি সেই জীবনের গল্পে আছে কিনা। প্রিয় শ্রোতা, অনেকেই বন্ধুই প্রশ্ন করেন যে হ্যালো 8920 তে সেই সব মানুষের জীবনের গল্প কি উঠে আসবে যারা বলতে পারে না, যাদের বলার সামর্থ্য নেই, তারা কিভাবে জীবনের গল্প বলবে। এই প্রশ্নের সম্মুখীন আমরা বহুদিন যাবত হয়েছি এবং কোনো উত্তর আমাদের কাছে ছিল না। আজকে হ্যালো 8920 একটি বিশেষ হ্যালো 8920, আপনাদের সবার অ্যাটেনশন কামনা করছি। আজকে হ্যালো 8920 তে এমন একজন মানুষের জীবনের গল্প উঠে আসবে যিনি আমাদের মতো করে সাধারণ মানুষের মতো করে বলতে পারেন না, কিন্তু তার একটা অসাধারণ জীবন থাকার কথা ছিল, অসাধারণ একটা জীবন রয়েছে, এবং সেই মানুষটির জীবনের গল্প বলবেন তার মা। অর্থাৎ বুঝতেই পারছেন যে আজকের জীবনের গল্পটি একটু অন্যরকম। আর প্রথমেই একটু বলে নিতে চাই আপনাকে যে হ্যালো 8920 তে যারা আসতে চান তাদের জন্য নিয়মটি হচ্ছে আমাদের একটি ডেডিকেটেড ফোন নাম্বার রয়েছে, যে ফোন নাম্বারটি শুধুমাত্র হ্যালো 8920 এর জন্য। আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 9115668। আমি আবারও বলি 9115668। ওখানে ফোন করবেন, ফোন করার পরে আপনার নাম এবং আপনার সেল নাম্বারটি স্পষ্ট করে বলার পরে ধীরে ধীরে যে বিষয়টি নিয়ে আপনি বলতে চান 2 মিনিটের মধ্যে বলে শেষ করে বলবেন। আপনার সঙ্গে যোগাযোগ করতে আমাদের টিম মেম্বার শাকিল, কেবলমাত্র শাকিল আপনার সঙ্গে যোগাযোগ করবে। প্রিয় শ্রোতা, আমাদের ফেসবুকটি হচ্ছে হ্যালো 8920 হার্ট। আমরা বলে থাকি যে যারা হ্যালো 8920 শোনেন এবং যাদের হ্যালো 8920 সম্পর্কে, হ্যালো 8920 গেস্ট সম্পর্কে, আর জি কিবরিয়া সম্পর্কে, আমাদের টিম মেম্বারদের সম্পর্কে, সর্বোপরি আমাদের হ্যালো 8920 সম্পর্কে যাবতীয় তথ্যাবলী এবং এখানে আসা থেকে শুরু করে সবকিছু জানার জন্য, সবকিছু করার জন্য হ্যালো 8920 কেন্দ্রিক আপনি চলে আসতে পারেন আমাদের ফেসবুকে। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920। আমি আবারও বলি facebook.com/hello8920। ওখানে গিয়ে অবশ্যই লাইক দিতে হবে এবং লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন। চলুন এ পর্যায়ে কে রয়েছে আমার সঙ্গে তার সঙ্গে একটু পরিচিত হই। আপনি আপনার নামটা একটু বলবেন।
আমি মিতা, আমার মেয়ে মৌসুমি, আমরা মিরপুর থেকে এসেছি।
আচ্ছা, মিতা এবং মৌসুমি মিরপুর থেকে এসছেন। মৌসুমির সঙ্গে আমি একটু কথা বলতে চাই, তবে তার আগে আপনার কাছ থেকে একটু জানতে চাইবো, হ্যালো 8920 কি শোনা হয়?
হ্যাঁ, মাঝে মধ্যে শোনা হয়।
মাঝে মধ্যে শোনা হয়। তো এই অনুষ্ঠানে আসার জন্য আসলে উৎসাহটা কোথা থেকে পেলেন, কিংবা কেউ কি আপনাকে বলেছিল আসার জন্য?
উৎসাহটা আমার মেয়ের মাধ্যমে পেয়েছি,
মানে আমাদের
শোনে, গল্প শুনে এর কাছে যে এরকম এখানে গল্প হয় তার মাধ্যমে শুনেও আমাকে সব সময় বলে যে এখানে ফোন করো, এখানে ফোন করো, মানে ওই একমাত্র আগ্রহ করে।
আচ্ছা, মৌসুমির কাছে এবার একটু জানতে চাই, মৌসুমি আপনি কি শোনেন আমাদের অনুষ্ঠানটা? শোনেন শোনেন। আচ্ছা, কোন গল্প ভালো লেগেছে মনে আছে? মনে পড়ছে না। প্রিয় শ্রোতা, ওর কণ্ঠটা শুনে আপনি নিশ্চয়ই বুঝে গিয়েছেন যে ওর যে শারীরিক সীমাবদ্ধতা সেটা অনেক মানুষের এই সমাজে আছে। মৌসুমির জীবনের গল্প আজকে হ্যালো 8920 তে, এবং মৌসুমির জীবনের গল্প বলতে গিয়ে মৌসুমির মা এখানে এসছেন, তার জীবনের অনেকখানি জড়িয়ে আছে মৌসুমির জীবন জুড়ে, তার জীবনের গল্প এখানে উঠে আসবে। আমরা একটি শব্দ ব্যবহার করে থাকি এই সব মানুষদেরকে প্রকাশ করবার জন্য সমাজে, বাক প্রতিবন্ধী। আজকে যে মৌসুমি এখানে আছেন তিনি একজন বাক প্রতিবন্ধী, তিনি কথা বলবেন তার মতো করেই বলবেন, এবং যারা বুঝতে পারি না আমাদের মতো সাধারণ মানুষ যারা আছি তার জন্য তো তার মা রয়েছেন, তার মা আসলে ওটাকে ট্রান্সলেট করবেন। মিতা, আমরা শুরু করি এই মুহূর্তে, আপনার বয়স যদি আপনি একটু বলতেন শ্রোতাদেরকে।
35
বয়স। আর আপনার মেয়ের বয়স?
17
বছর বয়স। ঠিক আছে, আপনি কোথা থেকে শুরু করতে চান?
আমি আমার ছোটবেলা থেকে শুরু করতে চাই।
জি প্লিজ।
আমার 5 বছর বয়সে যখন স্কুলে গেলাম, ছোট ছোট বন্ধুদের সাথে খুব আনন্দের সাথে স্কুলে ক্লাস করতাম।
স্বাধীনতা দিবসটা আসছে, জন্মটা কোথায় হয়েছে? ছিল?
আমার গ্রামের বাড়িতে।
কোথায় এটা?
এটা হলো রাজবাড়ি ডিস্ট্রিক্ট মাসপাড়া।
রাজবাড়ি ডিস্ট্রিক্টে আপনার জন্ম হয়েছিল। হ্যাঁ, স্বাধীনতা দিবসের কথা বলছিলেন।
স্বাধীনতা দিবসে একটা গান বলেছিলাম, তাতে আমি একটা চিরনি উপহার পেয়েছিলাম।
চিরনি উপহার?
হ্যাঁ হ্যাঁ। তবে সেই গানের অংশ আমি একটু শোনাবো।
জি।
আম্মা একবার কয় কেন পড়তে বসিস না, আব্বা একবার কয় কেন লিখতে বসিস না, কি করে বলি আমি পড়া লেখা ভালো লাগে না, ভালো লাগে না।
আমার মনে হয় সব ছোট বাচ্চাদেরই একই অবস্থা, যাদের পড়ালেখা ভালো লাগে না। এবং আমরা তো ছোটবেলাতে এরকম রাগ করে বলতাম যে পড়ালেখা আবিষ্কারটা কি করেছিল। ওকে, হ্যাঁ যাই হোক, এটা পড়ার পরে চিরুনি পেলেন, তারপর?
খুব আনন্দ লাগলো, চিরুনিটা আমি বারবার দেখতেছি, পুরস্কার পেয়েছি, অনেক বড় মনে হচ্ছে, বিশাল কিছু পেয়ে গেছি। হ্যাঁ, খুবই ভালো লেগেছিল আমার সেদিনের সেই ঘটনা। চঞ্চল ছিলাম এবং দুষ্ট প্রকৃতির ছিলাম। আমার মা আমি কোনো দোষ করলে আমাকে ধরে মারতে পারতো না কখনো,
মানে ধরতেই পারতো না,
ধরতেই পারতো না। আমি আমার মায়ের হাতে জীবনেও মার খাইনি। হ্যাঁ,
কয় ভাই বোন ছিলেন আপনি?
আমরা পাঁচ বোন ছয় ভাই।
আচ্ছা, আপনি কি সবার বড়?
আমি বোনের মধ্যে তিন নাম্বার।
তিন নাম্বারে? আচ্ছা, তারপর?
আমার আম্মা আবার বেশ গরু ছিল আমাদের, বর্গা টর্গা দেওয়া থাকতো গ্রামে।
আচ্ছা, বাবা কি করতেন?
আমার বাবা আখমারায় কলের এজেন্ট ছিল আর হোমিওপ্যাথিক ডাক্তার ছিলেন।
আচ্ছা।
আমাদের বাড়ির কাছে একটা বাঁশের সাঁকো ছিল, আমি প্রায় গিয়ে ওই বাড়ির থেকে দুধ নিয়ে আসতাম। আমি একদিন ওই বাঁশের সাঁকোর মাঝখানে এসে আমি পানিতে দুধ নিয়ে পড়ে গেলাম ওর মধ্যে, পানির মধ্যে। এখন আশেপাশে কেউ নেই, আমি পানির মধ্যে ডুবিয়ে নিচে চলে যাচ্ছি একেবারে। আবার যখন উপরের দিক উঠে আসতেছি তখন আমার মনে হচ্ছে এই বুঝি আমি বেঁচে গেলাম, আবার দেখি নিচে চলে যাচ্ছি। এভাবে মনে হয় পাঁচ সাত মিনিট।
হ্যাঁ, সাঁতার জানতেন না?
সাঁতার জানি না আমি, আজও সাঁতার জানি না।
আচ্ছা
আচ্ছা। হ্যাঁ, আমি ভাবছি আর বাঁচলাম না। পরে আমাকে আমার বাড়ির কাছে একটা লোক আমাকে উদ্ধার করে। হ্যাঁ, এটা আমার স্মরণীয় ঘটনা। আবার দুষ্ট ছিলাম তো, আমাদের বাড়িতে দালান আছে, বাঁশের মই আছে, তার উপর দিয়ে আমার আব্বা আমাদের নিয়ে উপরে বসে থাকতো, ভাই বোনদের নিয়ে বসে গল্প শোনাতো প্রতিদিনই আমাদের নিয়ে ওখানে উঠতো বিকালবেলায়। তো খুব মজা লাগতো। একদিন আব্বা বাড়িতে নেই, সেদিন আমি একাই ওখানে উঠে একেবারে মাথায় চলে গিয়েছি, এর মধ্যে হঠাৎ করে ওখান থেকে ধাপাস করে পড়ে গিয়েছি। ওই মুহূর্তে আমার আব্বা বাড়িতে ঢুকছে, আব্বা মোটর সাইকেল রেখে দৌড়ায় আমারে, ওরে আমার মেয়ে মারা গেল রে, মারা গেল রে, হই থই করে দৌড়ায়, বুকে জড়ায় ধরে নিয়ে ঘরে গেল। আমার আম্মা লাঠি নিয়ে, ধর ওরে মারব, আমার আব্বা বুকে জড়ায় আলগে রাখলো। আমি উদ্ধার, মনে হচ্ছে এই চরম বাঁচা বাজলাম।
মা খুব শাসন করতো?
হ্যাঁ হ্যাঁ, মা শাসন করতো, আবার খুব ভালোবাসতো। আবার আর একদিন আমাদের ঘরের পিছনে বড় পেয়ারা গাছ, আমি মুড়ি খই নাড়ু নিয়ে বড় পেয়ারা গাছের মাথায় উঠে গিয়েছি, মাথায় উঠে খই আর ওই নাড়ু মুড়ি এগুলো খাচ্ছি, খাইতে খাইতে হঠাৎ করে ওই ডালেতে আমি ছুটকে পড়ে গেছি। কি করে যে আরেকটা ডাল আমি ধরে ফেললাম আমি নিজেও জানি না। পরে আস্তে আস্তে নেমে আসলাম, আমার মা বাবা কেউ জানলো না।
প্রচন্ড দুরন্ত একটা শৈশব আমরা বলতে পারি, যে একেবারে দুর্দান্ত একটা শৈশব। এখনকার ছেলেমেয়েরা তো চিন্তাই করতে পারে না। যাই হোক, তারপর?
প্রায় আমার মামা বাড়ি যেত, খুব আনন্দ হই হুল্লা, খুব মজা লাগতো। আর আমার বাবা মোটর সাইকেল নিয়ে বহু ফল মূল মাছ অনেক কিছু নিয়ে যেত। আমার মামি মামারা খুব আনন্দ করে হই হুল্লাকে রান্না বান্না খুব মজা হতো। আর আমার আব্বা যখন আসতে হতো আমার মামা বাড়ি পুকুরে ডুব পারতাম, ঝাঁপাচ্ছি আব্বা আসতেছে দৌড়ায় চলে আসতাম। আমার মামির মা, সে আমার নানি হয়, সে পান খেত, ওই খাটের নিচে পানের বাটা রেখে দিত, ওনার খাওয়া দেখতাম আমার খুব কৌতূহল যে নানি পান খায় আসলে কি যেন, এটা কি মজার। আমি একদিন লুকায়ে খাটের নিচে ঢুকছি, ঢুকে ওই পান যত কিছু আছে সব মিলায় টিলায় গালে দিয়ে চাবাচ্ছি, চাবাতে চাবাতে আন্দে আমি ভীষণ ঘুরা ঘুরতেছি। হ্যাঁ, আমি কিচ্ছু টের পাচ্ছি না, আমি দিশাহারা হয়ে ঘরে অনেক সময় পর আস্তে আস্তে আমার স্বাভাবিক মতো লাগলো, আস্তে আস্তে বেরোয় আসলাম, কেউ জানলো না আমার এই ঘটনা।
গিয়েছিলেন কখনো পান খেতে ওখানে?
ওই তখন পান খেয়ে যে আমি দাগটা পেয়েছি, এর জীবনে কোনদিন পানের পাতাও আমি মুখে দিইনি।
আমার মনে হয় মাঝে মাঝে বাচ্চাদেরকে এরকম চুরি করার সুযোগ দেওয়া উচিত, টেস্ট আসলে কেমন, সারা জীবনের কখনো খাবে না। ওকে, তারপর?
স্কুলে যেতাম, গান বাজনায় এগুলো খুব আগ্রহ ছিলাম। আবার এক স্বাধীনতা দিবসে গান গাইলাম, খেলা দিয়ে পুরস্কার পেলাম একটা প্লেট। হ্যাঁ, খুব আনন্দ, আমি নিয়ে বাড়িতে আসলাম, মা বাবার কাছে দিলাম। আমি যত আনন্দ পাই আমার মা বাবা অত আনন্দ পায় না। তো এভাবে আমার ছোটবেলার জীবনটা খুব চঞ্চল এবং বেশ আনন্দের ভিতর জীবন যাপন করতাম, আমার মা বাবারও খুব প্রিয়। আমি এভাবে লেখাপড়া করতে করতে আমার বাবা পিরাই ঢাকাতে আসতো, ঢাকাতে এসে একটা বাড়ি কেনে।
ঢাকায় কোথায় বাড়ি কেনে?
এই মিরপুরে,
মিরপুর এরিয়াতে বাড়ি কেনে। কত সালের দিকে?
95।
95 সালের দিকে
আসার পর এখানে আবার ভর্তি হয়, পরে আবার ওই গানের স্কুল, ওখানে আবৃত্তি, গান, অভিনয় এসব কিছু শেখার জন্য আমিও গেলাম। ওখানে যাওয়ার পর যে সঙ্গীত একাডেমি খুলেছে তার নাম কায়সার, সে আমাদের সারে গামা শিখাতো, ওই গানের দুই একটা কলি শিখাতো।
যেহেতু ওই ছোটবেলাতে গান গেয়ে পুরস্কার পেয়েছিলেন, সুতরাং গানের প্রতি একটা আলাদা আকর্ষণ ছিল, তো ঢাকা শহরে আসার পরে মনে হলো যে না, এবার একটু গানটা শিখি।
গানটা শিখি।
আচ্ছা,
শিখতে গিয়ে ওখানে মাসখানিক শিখা হলো,
কায়সার
শিখাতো, ওখানে কিছু ছেলেও ছিল মেয়েও ছিল। এভাবে এক মাসের মধ্যে দেখি ছেলেটার আমারও ভালো লাগলো, হ্যাঁ এ আমাকে পছন্দ করেছে, এক মাসের ভিতরে আমার বাড়িতে বিয়ের প্রস্তাব আসে।
কত বছর বয়স তখন আপনার?
তখন আমার 16 বছর বয়স।
কোন ক্লাসে পড়ছেন?
10-এ।
ক্লাস 10-এর দিকে পড়ছেন, তখন কায়সারি আপনাকে বিয়ের প্রস্তাব দিয়ে দিল। বয়সের ডিফারেন্স কত ছিল?
বয়সের ডিফারেন্স ছিল 10 বছর।
10 বছরের মতো ডিফারেন্স ছিল। এই গল্প আপনি আজকে আমাদের কাছে বলছেন, এগুলো কখনো মেয়ের কাছে বলা হয়েছে?
ও আগ্রহ করেনি, ও সবসময় মানসিক অস্থিরতার মধ্যে থাকে, যার কারণে ও শুনতে
চায় না। কি সেই মানসিক অস্থিরতা প্রিয় শ্রোতা? আমরা তো সেটা গল্পের প্রেক্ষাপটে আবিষ্কার করবই, কিন্তু মা আজকে এমন গল্পগুলো বলছেন, তার সন্তান আজকে পাশে বসে আছে যে কখনো হয়তো বা শোনেনি, এবং তিনি হ্যালো 8920-তে প্রথম জীবনের রঙিন শৈশব তার মতো করে তিনি আজকে আপনাদের সাথে বলছেন। বুঝতেই পারছেন হ্যালো 8920 কতটা সম্মানিত, যে মানুষ তার জীবনের অনেক ঘটনা যেগুলো হয়তো বা একেবারে কাছের মানুষ, প্রিয় মানুষের কাছে কখনো বলে না, কিন্তু আপনাদের কাছে এসে বলে। মৌসুমী, কেমন লাগছে মার এই শৈশবের গল্পগুলো শুনতে? ভালো লাগছে। আচ্ছা মৌসুমী, ভালো লাগছে। আর প্রিয় শ্রোতা, আমরা একটু বলে নিতে চাই, আজকে আপনারা নিশ্চয়ই জানেন যে যার জীবনের গল্প মূলত এখানে উঠে আসবে সে হচ্ছে মৌসুমী। মৌসুমী একজন বাক প্রতিবন্ধী, তার মা তাকে সাথে করে নিয়ে এসছে তার জীবনের গল্প বলার জন্য, এবং তার জীবনের গল্পের সাথে তার মায়ের জীবনের গল্প ওতপ্রোতভাবে জড়িয়ে আছে, এবং যে কারণেই আমরা তার মার জীবনের গল্পটা কিছুটা আবিষ্কার করার চেষ্টা করছি। প্রিয় শ্রোতা, আমরা মৌসুমীর একটা ছবি দিয়ে দিতে চাই ফেসবুকে, এবং উইদাউট হিডেন পিকচার, আমরা যেটাকে বলি, তার মার সম্মতিক্রমে এবং একই সাথে মৌসুমীর সম্মতিক্রমে আমরা ওর একটা ছবি দিতে চাচ্ছি আমাদের ফেসবুকে, এবং ওর পূর্ণাঙ্গ ছবিটা আমরা দিতে চাই। আপনার অনুমতি আছে? আচ্ছা মৌসুমী, আপনার একটা ছবি আমরা দিতে চাই ফেসবুকে, আপনি বোধহয় আমাদের ফেসবুকে আছেন। আচ্ছা, আপনার পূর্ণাঙ্গ ছবি দিতে চাই আমরা, আপনাকে লাখ লাখ দর্শক দেখতে পারবে, আপনার অনুমতি আছে? ওকে প্রিয় শ্রোতা, আমরা শুধুমাত্র মৌসুমীর একটা ছবি আমরা এই মুহূর্তে ফেসবুকে দিচ্ছি। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920। আমি আবারও বলছি facebook.com/hello8920। ওখানে গিয়ে অবশ্যই লাইক দেবেন, লাইক দেবার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো 8920-র মেম্বার হয়ে যাবেন। এই মুহূর্তে আপনি ফেসবুকে ঢুকলে আমাদের এই বন্ধুটিকে দেখতে পাবেন, এবং হ্যালো 8920-র ইতিহাসে এই প্রথম আমরা একজন মানুষের জীবনের গল্প বলছি যিনি মূলত বলতে পারেন না, এবং তার মা তার কথাগুলো এখানে বুঝিয়ে দেবেন। মিতা, আপনি যেখানটাতে ছিলেন, কায়সার আপনার বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে আসলো, তারপর?
হ্যাঁ, কায়সারের আম্মা লোক পাঠালো যে বিয়ের প্রস্তাব। আমার তখন এত আনন্দ হচ্ছে, পৃথিবীর সবচাইতে বোধহয় আমি সুখী, আর এই মুহূর্তে আমার যাকে ভালো লাগলো তার সাথে আমার বিয়ে হয়ে যাচ্ছে এত সহজে, আমি বোধহয় পৃথিবীর সবচাইতে সুখী মানুষ।
মানে কায়সারকে আগে থেকে ভালো লাগতো আপনার?
এক মাস যে নাটক করলাম তখন আমারও তারকে ভালো লাগলো,
জীবনের প্রথম ভালো লাগা মানুষটাই কায়সার।
হ্যাঁ কায়সার।
আচ্ছা আচ্ছা,
ওকে, ভালো লাগলো।
তারপর?
তারপর মা রাজি না মোটেই, আমার চাচারাও বলছে ভালো হবে না বোধহয়, তবে শুধু আমার বাবার সম্মতিতে বিয়েটা কায়সারদের বাড়িতেই হয়।
আচ্ছা, কোথায় ছিল কায়সারদের
বাড়ি? কায়সারদের বাড়িও মিরপুরেই ছিল। ওরা ওর বাবা
কায়সার ওই সময় ওই গান শেখানো ছাড়া অন্য কোনো কাজ করতো?
কায়সার জামানা ছবিতে এর একটু অভিনয় আছে। বড় লোকের ছেলে, ওদের অবস্থা অনেক ভালো ছিল, বগুড়াতে জমিদারি বাড়ির ছেলে।
বগুড়াতে?
হ্যাঁ, ওদের বাড়ি বগুড়া ছিল, জমিদার বংশ, ওদের বাড়ি অনেক বিশাল।
গিয়েছেন আপনি কখনো বগুড়াতে?
গিয়েছি।
বগুড়া কোথায় ছিল?
বগুড়া সূত্রাপুরে।
সূত্রাপুরে বাড়ি ছিল। ওকে, বিয়েটা হয়ে গেল?
বিয়েটা হয়ে গেল ওই বাড়িতে, তখন আমি ওখানে থাকলাম। তখন যেন আর সেই ভালো লাগতেছে না, কেমন যেন মুহূর্তের ভিতর মনে হচ্ছে ভূমিকম্প, কেমন যেন অন্যরকম হয়ে গেল সব।
মুহূর্তের ভিতরে কেন এটা হবে?
কায়সারকে দেখলাম ভালো লাগলো একরকম, কিন্তু ওখানে আমার মা বাবা সবাই আমার যারা চলে আসলো মনে হচ্ছে অন্ধকার হয়ে গেল।
আচ্ছা আচ্ছা,
হাহাকার ভিতরে কেমন লাগতেছে, সে এমন হচ্ছে কেন, এমন হচ্ছে কেন। পরে কায়সারের বাইরের থেকে যতটা ভালো লাগলো, কাছে গিয়ে বিয়ে হয়ে অতটা ভালো লাগলো না।
কেন লাগলো না, মানে কি করলো?
সেভাবে যেন একটা ভালোবাসার মাধ্যমে যে ভালো লাগা, এইগুলো আমার কাছে কিছু মনে হলো না। আমার তখন খুব অল্প বয়স, তারপরও মনে হলো না এরকম।
মানে আপনার একটা প্রত্যাশা ছিল তার প্রতি,
একজনকে ভালো লাগলো, বিয়ে হলো, তাহলে এমন হলো কেন? মানে তখন আর কোন আন্তরিক আমাকে ওই ভালো লাগার একটা আকর্ষণ কাছে আসলে যেমন একটা ভালোবাসার একটা আকর্ষণ মহত্ব ওই রকম কিচ্ছু না।
তার মধ্যে কি রোমান্টিসিজম অভাব ছিল মানে থাকে না,
এরকম কিছু ছিল না?
আচ্ছা,
এমন না, ওইভাবে ভালো লাগছে কিন্তু কাছে গিয়ে আর
ওইভাবে মানে গান শেখাচ্ছে,
গান শিখাচ্ছে, কথা বলতেছে, কথার দৃষ্টিভঙ্গির ভিতর ভালো লাগতেছে, তার প্রতি আবার একটা তাকানোর ভাবটাও আমার কাছে খুব ভালো লেগেছিল যে সে তাকাচ্ছে মনে হচ্ছে আমার জন্য কত আপন। কিন্তু যখন বিয়ে হলো তখন আর সেগুলো কিছু পেলাম না তার কাছে।
আচ্ছা আচ্ছা,
হ্যাঁ, অন্যরকম। আর ওই পরিবারে কেউ আন্তরিক ছিল না, বিশাল বড় বাসায় এক এক ভাই বোন সবাই আলাদা আলাদা রুমে থাকে, যার যার মতো দরজা আটকায় থাকে। আর আমি যে পরিবারে ছিলাম মানে একক পরিবার, সবার মতো খুব আন্তরিক।
হ্যাঁ,
তো ওখানে এভাবে এক সপ্তাহ পর আমার বড় আপা আসলো কাইসার, আমার বড় আপার কাছে আমার বিরুদ্ধে অনেক অভিযোগ করে ফেলল যে কি একটা বিয়ে করেছি, জড় পদার্থ এটা কোনো ইয়ে না, এ কি বিয়ে করেছি, মানে এ ধরনের কথা বললো। আমার বড় আপা খুব মানসিক ভাবে খারাপ লাগলো তাকে, যে এত উৎসাহ আগ্রহ ওরা প্রস্তাব দিল আর এই কথা বললো কেন। বড় আপা পরে ডাক্তারদের কাছে, আচ্ছা আমার বোনটার বিয়ে দিলাম তো ওখান থেকে এরকম বলতেছে কেন? তো ওরা বললো ছেলেটা কেমন, যে একটা বাচ্চা মেয়ে তার সাথে বিয়ে হলো, তার বিরুদ্ধে ছেলেটায় তোমরা বিয়ে দিয়ে ভুল করেছ, ছেলেটা অত ভালো।
ডাক্তারের শরণাপন্ন হয়েছিল আপনার বড় বোন?
হ্যাঁ,
ডাক্তারের কাছে কেন গিয়েছিল?
ডাক্তারের কাছে গিয়েছিল, আমার বোনের কি সমস্যা যে তার বিয়ে হয়েছে তার হাজবেন্ড এই কথা বলতেছে কেন?
এটা কি আপনাকে সাথে করে নিয়ে গিয়েছিল নাকি
উনি নিজেই
ডাক্তারের কাছে যাওয়ার ব্যাপারটা? আমি যতটুকু বুঝি যে এটা কি কোনো ফিজিক্যালি কোনো প্রবলেম ছিল আপনাদের মধ্যে?
চাকরি করতো তো ওনার অফিসের ডাক্তারের কাছে।
আচ্ছা আচ্ছা,
কোনো আমি ছোট অল্প বয়সী মেয়ে তো আমি, সে আমাকে আদর্শ হোক ভালোবাসা এটা কি কোনো কিছু এর ভিতর ছিল না, সে এমনি হয়তো আমাকে এমনি সরাসরি তার যতটুকু সে তার মতো করে। হ্যাঁ,
একটা জিনিস আমি বুঝতে পারছি যে একটা বয়সের একটা বিশাল পার্থক্য ছিল আপনাদের দুজনের মধ্যে, ওনার বয়স আপনার চেয়ে অনেক বেশি ছিল এবং আপনি যতটা দুরন্ত বা বয়সের কারণে যেভাবে জিনিসগুলোকে চিন্তা করতেন উনি হয়তো আরো অন্যভাবে চিন্তা করত। এই দুটো চিন্তার মধ্যে একটা বিস্তর তফাৎ পার্থক্য ছিল এবং যে কারণেই ওনার ব্যাপারগুলো যখন বিবাহিত মানুষ হিসেবে আপনার জীবনে আসলো তখন আপনার ভালো লাগেনি এবং আপনি যেটা প্রত্যাশা করেছেন সেটা ওনার কাছ থেকে আপনি পাননি, এটা একটা বিস্তর পার্থক্য তৈরি হয়েছে। আপনি যেভাবে চিন্তা করেছেন যে আপনার স্বামী বা আপনার স্বপ্নের পুরুষ আপনার কাছে আসবে উনি হয়তো সেভাবে আসতো না, যে কারণেই আপনাদের সাথে একটা বিশাল দূরত্ব তৈরি হয়েছে, ব্যাপারটা কি আসলে এরকমই?
জি, তখন আমার মনে হলো আমার অন্ধকার নেমে আসলো আমার জীবনে।
প্রিয় শ্রোতা, গল্পের এই পর্যায়ে আমরা ছোট্ট একটি বিরতি নিতে চাই, মাত্র তিন মিনিটের বিজ্ঞাপন বিরতি, এবং বিরতির পরে ফিরে এসে আমরা আবারও চলে যাব মা ও মেয়ের কাছে। শুধু এতটুকুই বলতে চাই যে আজকের এই যে জীবনের গল্প সেটা এতটাই আসলে আমি কিছু বলতে চাই না, আপনারা সঙ্গে থাকুন এবং শোনার পরে বুঝতে পারবেন যে আজকের জীবনের গল্পটি কতটা আলাদা সবার চাইতে। খুব ছোট্ট একটা বিরতি, মাত্র তিন মিনিটের বিজ্ঞাপন বিরতি, একটু পরে ফিরে আসছি। চলে আসুন আমাদের ফেসবুকে, facebook.com/hello8920 তে।
সামনে তো আমাদের সৃজনশীল পদ্ধতিতে পরীক্ষা হবে, তো তোর প্রস্তুতি কেমন?
ওটা নিয়ে আমার কোনো টেনশন নেই।
কেন?
কারণ আমার আছে জুপিটার সৃজনশীল মাধ্যমিক গাইড।
জুপিটার কি আছে এতে?
জুপিটারে আছে পাঠ্যবইয়ের বিষয় ভিত্তিক সবচেয়ে বেশি প্রশ্ন উত্তর, যা অভিনব কৌশলে রচিত এবং আয়ত্ত করা অনেক সহজ। শুধু তাই নয়, জুপিটার গাইড থেকে শতভাগ প্রশ্ন কমন পড়ার নিশ্চয়তাও রয়েছে।
তাহলে তো জুপিটার গাইড সংগ্রহ করে টেনশন মুক্ত হতে হয়।
জুপিটার সৃজনশীল মাধ্যমিক গাইড, শিক্ষায় জ্বলে উঠো বাংলাদেশ।
পুরো পৃথিবী একদিকে আর আমি অন্যদিক, সবাই বলে করছ ভুল আর তোরা বলিস ঠিক, তোরা ছিলি তোরা আছিস জানি তোরাই থাকবি বন্ধু।
গ্রামীণ ফোন বন্ধু প্যাকেজে বাড়লো বন্ধু, বাড়লো আটটা। এখন পাচ্ছেন 15টি FNF, যার একটি চিপি টু চিপি সুপার FNF মাত্র 5 পয়সা 10 সেকেন্ডে, বাকি 14টি FNF করা যাবে যে কোনো অপারেটরে। আর বন্ধুত্বের আড্ডাকে আরো জমিয়ে তুলতে থাকছে আরো অনেক কিছু। বন্ধু প্যাকেজে মাইগ্রেট করতে ডায়াল *111*44*1#। চলো বহুদূর, গ্রামীণ ফোন।
জবা, মেথি, টক দই, ঘৃত কুমারী, জলপাই, এত লম্বা লিস্ট, কাঁচা বাজার নাকি?
আরে চুলের ট্রিটমেন্ট,
পূর্ণিমা রাতে সব মিশিয়ে ডিমের কুসুমের সাথে মাখিয়ে চুলে দিয়ে 3 ঘন্টা বসে থাকতে হবে, তবেই চুলের রক্ষা। এজন্য এই বিশাল আয়োজন। ঘন কালো প্রাণশক্তিতে ভরপুর চুল পেতে চাই ইমামি আমলা প্লাস হেয়ার অয়েল। একমাত্র এতেই আছে আমলা ছাড়াও জবা, বাদাম, অ্যালোভেরা নির্যাসের গুণ, যা চুল পড়া বন্ধ করে, চুলে আনে প্রাণের ছোঁয়া। সুন্দর চুলের জন্য বেছে নাও ইমামি আমলা প্লাস হেয়ার অয়েল। আপনার চুলের প্রয়োজন বুঝেই ইমামি আমলা প্লাস হেয়ার অয়েল চুলের সমস্যাগুলো দূর করে চুল করে ঘন, কালো এবং প্রাণোচ্ছল। তাই আজই বেছে নিন ইমামি আমলা প্লাস হেয়ার অয়েল, কারণ এখন সময় এগিয়ে যাবার।
এবার বছর শেষে উপভোগ করুন আলট্রার অবিশ্বাস্য অফার, কারণ জুম আলট্রার সাথে দ্বিগুণ পর্যন্ত স্পিড পাচ্ছেন রাত ১২টা থেকে সকাল ১২টা পর্যন্ত পুরো ডিসেম্বর মাস জুড়ে। তাই বছর শেষ হোক সীমাহীন আকাশের পথে। বিস্তারিত পত্রিকায় জুম আলট্রা।
চলে এসো এবার বিশ্বর জগতে, সিনেমা গান আর গেমে হারাতে, ইনস্ট্যান্ট ফান পাবে সবই এখানে, চলে এসো থ্রিজি ম্যাজিকের টানে।
গ্রামীণফোন 3G made easy, কারণ গ্রামীণফোন নিয়ে এলো 3G নতুন প্যাক, 75 MB ডেটা মাত্র ৫০ টাকা। অ্যাক্টিভ করতে ডায়াল *500*59#। বিস্তারিত জানতে www.grameenphone.com। ইচ্ছে হলেই চলো বহুদূর, গ্রামীণফোন।
হ্যালো 8920।
ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির পর প্রিয় শ্রোতা আমরা আবারও ফিরে এসেছি হ্যালো 8920 তে। আর জি কিবরিয়া আছে আপনার সঙ্গে এবং সঙ্গে আছে আর জি শাকিল সহ হ্যালো 8920 টিম মেম্বার খালিদ এবং লোবান। প্রিয় শ্রোতা, আজকে মৌসুমী তার জীবনের গল্প বলতে এসছে মাকে সাথে করে নিয়ে। মিতার কাছ থেকে আমরা মৌসুমীর যে জীবনের গল্প সেটা উদ্ধার করবার চেষ্টা করছি। আমরা এখন আবারও গল্পে ফিরে যাচ্ছি, আর এই ফাঁকে সবাইকে বলছি চলে আসার জন্য আমাদের ফেসবুকে। আমাদের ফেসবুকের ঠিকানা facebook.com/hello8920, facebook.com/hello8920। ওখানে কি অবশ্যই লাইক দেবেন। এবং আজকে যে মেয়েটি আমাদের সঙ্গে রয়েছে বাঘ প্রতিবন্ধী মৌসুমী, তাকে যদি আপনি দেখতে চান তার ছবি দিয়ে দেওয়া হয়েছে ওখানে, এবং তার আরো কিছু প্রাসঙ্গিক ছবি আমরা সময় অনুযায়ী পেস্ট করব। হ্যাঁ, যেখানটাতে আমরা ছিলাম।
আর আমার যে শাশুড়ি স্বাভাবিকভাবে নিতই না, আমি ওই বাড়িতে যাওয়ার পর সে কাজের লোক বাদ দিয়ে দেয়, খাওয়া দাওয়া এলোমেলো, তার ছেলে মেয়েরা খাচ্ছে আমার দিচ্ছে না। মানে প্রথমত এক মাস আমার হাজবেন্ড আমাকে খাবার খুলে আনে দিত। সে হলো বিয়ের রাত্রি আবার এটা বললো, আমার মা খুব খারাপ, তুমি তার সাথে মিশবা না। বললাম কেন খারাপ? অনেক শাশুড়িরা কিন্তু বোরে বিষ খাওয়া মারে ফেলে, তুমি কখনো মিশবা না তার সাথে, কাজ করলো কাজ করে তুমি আবার ঘরে চলে আসবা, আসে দরজা বন্ধ করে থাকবা।
এগুলো আপনাকে বলতে আপনার
হাজবেন্ড এইগুলো বললো? আমার খালি এমন কেন বললো, আমার ভাই বোন কেউ আসলে দেখে যে আমি ঘরে দরজা দিয়ে বসে আছি, কি ব্যাপার, ও দরজা বন্ধ করে দিয়ে থাকে কেন? আমার হাজবেন্ড বলছে ওইটা। আমার শাশুড়িও কখনো স্বাভাবিক ভাবে নেয় না, আসো কি কথা বলে না, খালি খুঁটা দেয় কি বিয়ে করছে, আমার রোজনে আমার বাপ মা শোনা দিছে, এর কি দিছে, এরকম বলতো। তারপরও ভালোই ছিলাম এক মাস, এ খাবার এনে আমারে খাওয়ায় দিত, নিজের হাতেই দিত। অবশ্য এইটা তার ভালো গুণ ছিল, তার খাবারটা নিয়ে আমারে দুই এক গাল খাওয়ায় দিত নিজের হাতে। তো এক মাসের মাথায় হঠাৎ করে ডাইনিং টেবিলে সে খাচ্ছে, আমাকে বলতেছে আসো। আমি গেলাম, আমারে গালে ভাত তুলে দিয়েছে নিজের হাতে, এইটা আমার শাশুড়ি দেখে ফেললো। সেই দিন থেকে আমার শনি শুরু হয়ে গেল। উনি মুহূর্তের ভিতর যেখানে যত পানি, ফুটানো পানি, কাঁচা পানি আছে পুরো বাড়িতে ঢেলে দিচ্ছে, ঢেলে দিয়ে ঝাড়ু দিচ্ছে, এই ঘর বাড়ি এত নোংরা আছে, কোনো কিছু দেখা না, বসে বসে খাওয়া। সে পছন্দ করলো না তার ছেলে আমারে আদর করে খাওয়া দিক, হয়তো সে চায়নি। আমার এটা বলতো যে আমি চাই না, আমি ভাঙো না সুখ, এটা চাই, এরকম বলতো।
আমি ঠিক জানি না এই মেন্টাল কমপ্লেক্সিটি গুলো কেন শাশুড়িদের মধ্যে থাকে, এবং এটা এই যে বউ শাশুড়ির যে সমস্যাগুলো, গ্রাম বাংলার শাশ্বত সমস্যা, আমরা ঠিক জানি না। এর বিপরীতেও আমরা দেখেছি অনেক সুন্দর কেমিস্ট্রি থাকে বউ এবং শাশুড়ির মধ্যে। তবে হাজবেন্ড তার ওয়াইফকে আদর করবে, এটাই তো স্বাভাবিক। এবং সেই জায়গাটিতে শাশুড়ির এরকম গোসা করার বা রাগ করার যুক্তিটা আসলে কি, এটা যারা সাইকিয়াট্রিস্ট আছেন তারাই হয়তো ভালো ব্যাখ্যা করতে পারবেন। ঠিক আছে, তারপর কি হলো?
তারপর ওই দিনের পরের দিনই আমার শাশুড়ি হজরের নামাজ পড়ে আর সিজদায় গিয়ে আর ওঠে না, এক ঘন্টা সে সিজদায় রয়েছে। বাসার সবাই যার যার দরজা খুলে কি হয়েছে আম্মা এখানে, সেদিন তার ছেলে কায়সার ওই দিনই মার সাথে কথা বলল, আমি এই এক মাসের মধ্যে একদিনও কথা বলেনি মার সাথে। ওই দিন যখন কথা বলল মায়ের সাথে তার ওই দিন মিল হয়ে গেল। পরের দিন থেকে কায়সার আমাকে আর ওই যে ভাতটা খাওয়ানো ওইটা তো দূরের কথা, আমার সাথে কথাও বলে না, যখন তখন চট থাপ্পড় কানের পর ঘুষি এগুলো করে। তখন আমার আরো বিপদ, যে এতটুকু সহানুভূতি ছিল ওইটাও দূর হয়ে গেল। আবার কাইসার আমারে বলতেছে যে দেখো কখনো যদি তুমি ঘরে দুয়ারে থাকো, যেই দরজা ধাক্কাইলে বলবা যে কে, তার আগে তুমি দরজা খুলবা না, দিন হোক আর রাত হোক। হ্যাঁ, তাই আমি একটা জেলখানার মধ্যে, আমার ভাই বোন কেউ আসলে একটু ওই নক করে, একটু চোখে দেখা হয়, আমি মুখদের তাদের সাথে কথাও বলতে পারি না মন খুলে। আবার আমার মায়ের বাড়িতে আমি নিজে যাইতে পারি না, আমার কাইসারও আমার নিয়ে যায় না, গেলে আমার শাশুড়ি তার সাথে করে নিয়ে যাবে। আমি দুইটা কথাও আমার মায়ের সাথে ভাই বোনের সাথে বলতে পারি না, আবার সাথে করে নিয়ে আসে। আমি ভীষণ অসুস্থ হয়ে পড়তেছি, কারণ খাবার দেয় এমন টাইমে আমার শাশুড়ি, দুপুরের খাবার বিকেলে দেয়, ক্ষুধা মরে যায় আর খাইতে পায় না। আমি খুব অল্প বয়সে বেশ সুন্দর ছিলাম, ওদের বাসা থেকে আমি এমন শুকায় গেলাম যেন আমার কেউ চিনতে পায় না, বলে ঝড়ের চিল।
বিয়ের পরে কি আপনার হাজবেন্ড লেখাপড়া বন্ধ করে দিয়েছে? আপনি স্কুলে যান
ওখানে? হ্যাঁ,
ওখানে। মানে কোথায়? মিরপুরে?
মানে মিরপুরে, ওদের বাড়িতে যে কয়েকদিন থাকলাম আমার সব বন্ধ।
আচ্ছা,
জেলখানা ওটা। আর এরা যদি কখনো বাইরে যায়, বাইরে কেছি গেটটা তালা মাইতে আমার একলা রেখে চলে যায়, আমার সামনে কোনো খাবারও দিয়ে যায় না।
ওহো,
একদিন ভীষণ ক্ষুধা লাগছে, ছটফট করতেছি, আবার গেটও তালা মারা। এমন সময় আমার একটা ভাই, আমার সেজো ভাই, ভাইটা খুব ছোট, ক্লাস থ্রিতে পড়ে, পড়ে কাছাকাছি বাসা, তো ও আসছে, ওর কাছে আমি বলতেছি আমার না খুব ক্ষুধা লাগছে। ও ছোট বাচ্চা ছেলে, ও আমার একটা সেদ্ধ হাঁসের ডিম এনে দিয়ে গেল। মাঝে আমি এই স্মৃতিটা ভুলতে পারি না, আমার ভীষণ কষ্ট লাগে। তো ওখানে আমি এমন ভাবে, আমি কি অপরাধ, আমি একটা বাচ্চা মেয়ে, অল্প বয়সী, এই বয়সে কারোর বিয়ে হয় না, এটা কৈশোরকাল, আমার ভালো লাগার কারণে আমার মতেই বিয়েটা হয়, আমার বাবা মা চাপায়নি। তো সেখানে আমার জীবনে এত করুণ হয়ে গেল, আমি কি করে বাঁচবো, আমি আর বাঁচতে পারতেছি না। এভাবে আমার মা বাবাও একসময় খুব কম আসে, আসে তো সেখানে কোনো আন্তরিকতা পায় না। আমার বড় ভাই একদিন আসছে, গেটের বাইরেতেই ওরা বিদায় দিয়ে দিল। আমার শাশুড়ি এমন, কাইসার বাইরে যায় কথা বললো, আমি বাইরে যায় কথা বললাম, কাইসার আমার ভাইদের ডাকলো না ভিতরে আসতে, চলে গেল, গেট তালা মেরে দিল। আমার প্রচন্ড কষ্ট হচ্ছে, তখন আমার শাশুড়ি বলতেছে কি ব্যাপার, তোমার ভাই খায়ে গেল না, সে সামনে এক পিছনে আর এক।
আচ্ছা আচ্ছা।
হ্যাঁ, যে খাবার তো আমি রেডি করে রাখছিলাম, আমার ভাই এক প্যাকেট কি খাবারটা আমার আনছিল, ওইটা বাইরের থেকে আমার হাতে দিয়ে গেল। ভাইয়ের সাথে একটা লোক ছিল, বলছে কি আচ্ছা তোমার বোনের বিয়ে হয়েছে তো বেশ বড় বাড়িতেই, তুমি আপন বোনের বাড়িতে আসলে ভিতরেও নিল না। সে সময় আমার কষ্টটা তো আমি অনুভব করি, আমার ভাই বোন কেউ বোঝে না, মনে করে কি যে মনে হয় পাল্টে গেছে,
যোগাযোগ করে না।
হ্যাঁ, যোগাযোগ করে না। এমন একদিন আমি ওদের বাইরে থেকে যে রাড্ডা বান্নেন আছে এখানে গিয়েছি, কাইসারের সাথেই গেলাম, ডাক্তার দেখানোর জন্য গেলাম, এমন সময় আমার মেজ বোন দুলা ভাই তারাও ওখানে আসছে, আমি দেখিনি তাদের, কিন্তু তারা আমার দেখেছে। দেখার পর তারা সব জায়গা গিয়ে বলল যে এত মিতা পাল্টে গেছে, ওর বড় লোকের বাড়ি বিয়ে হয়েছে, ও শ্বশুর বড় চাকরি করে, এর জন্য কথাই বললো না, এত অহংকার যে বোনের সাথেও কথা বললো না। হ্যাঁ, ওরা আমাকে ভুল বুঝলো, কিন্তু আমি যদি তাদেরকে দেখতাম কিভাবে জড়ায় ধরতাম, কত আমার ভিতরে কত আকুতি যে আমার ভাই বোনের একটু কাছে যায় জড়ায় ধরি, আমার মায়ের সাথে দুইটা কথা বলি, আমার মার সাথে আমি একটু কথা বলতে পারতাম না, বাবার সাথে কথা বলতে পারতাম না। এমন সময় একদিন হলো বিছনা থেকে উঠতে পারতেছি না, তাই আমার একটা দেবর, আমি ওরে বললাম যে কেউ একটু কথা বলতো না, ও একটু আন্তরিক ছিল, দুইটা দেবর একটু আন্তরিক ছিল, যে আমি বলতেছি আমার না খুব অসুস্থ, খুব খারাপ লাগতেছে, কি করব। তো ও বলতেছে কি যে ভাবি তুমি একটা কাজ করো, আমি বারান্দায় দাঁড়াই, বাসা তো কাছে 5 মিনিটের পথ, তুমি যাও তোমার মা ভাই বোনের সাথে দেখা করলে তোমার ভালো লাগবে, দেখা করে তুমি তাতে চলে আসবা। আর আমার মনে হচ্ছে কি আমি যদি একবার বাড়াতে পারি এখান থেকে আর ঢুকবো না, কারণ এভাবে বাসা যায় না, প্রচন্ড মানসিক শারীরিক যন্ত্রণা। যখন তখন কাইসার আমাকে মারতেছে, যখন তখন কিল মারতেছে, বিশেষ করে কানের পর বেশি ঘুষি মারত। হ্যাঁ, আমার আজ পর্যন্ত কানের সমস্যা।
প্রিয় শ্রোতা, আমি এখানে আপনাদেরকে একটু মনে করাতে চাই, দেখুন মিতা যিনি আমাদের আজকে এখানে গেস্ট, তার জীবনের গল্পের সাথে তার মেয়ে মৌসুমী, যিনি বাক প্রতিবন্ধী, তিনি আমাদের স্টুডিওতে আছেন, তার একটা ছবি ফেসবুকে দিয়ে দেওয়া হয়েছে। মূলত তার জীবনের গল্প, মানে মৌসুমীর জীবনের গল্প এখানে উঠে আসবে, কিন্তু মৌসুমীর জীবনের গল্প ওঠার জন্য মিতার জীবনের গল্পের ব্যাকগ্রাউন্ড জানাটা খুবই জরুরি। মিতার জীবনের গল্পের যে ব্যাকগ্রাউন্ডে আমরা এখন রয়েছি, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে মিতার যে শৈশব ছোটবেলা সেটা প্রচন্ড দুরন্ত একটা শৈশব, অদ্ভুত সুন্দর একটা শৈশব। সে পেয়ারা গাছের মগডালে বসে মুড়িমুড়কি খাচ্ছে, ওখান থেকে পড়ে যাচ্ছে, এবং এই যে দুরন্ত শৈশব সেখানে ফ্যামিলির একটা অদ্ভুত রকমের সাপোর্ট ছিল এবং ছেলেমেয়েরা তো এভাবেই বড় হবে, এটাই স্বাভাবিক, এটাই নিয়ম ছিল যৌথ পরিবারের। কিন্তু সেখান থেকে সে তার প্রিয় মানুষটা, ভালোবাসার মানুষটাকে পরিবারের রমতে বিয়ে করেছে, সেটা পারিবারিকভাবেই বিয়েটা হয়েছে। কিন্তু সেই বিয়েটা হবার পরে, ঠিক আমরা যেটা বলি যে নদীর মাছ কিংবা সমুদ্রের মাছ যখন অ্যাকুরিয়ামে ভর্তি হয়, সেই যে অবস্থাটা হয়, তাকে চারপাশ থেকে রুদ্ধ করে ফেলা হলো, বাসার মধ্যে 24 ঘন্টা তাকে থাকতে হবে, স্বামীর অত্যাচার, স্বামীর সাথে বয়সের একটা বিশাল গ্যাপ ছিল, শাশুড়ির সাথে মনিমানা হচ্ছে না, গায়ে প্রহার করা হচ্ছে, তার মানে কি রকম একটা নিদারুণ দিনাতিপাত সে করছে, যে বলছে যে বাসা থেকে বের হয়ে গেলে আমি আর বাসায় কখনো ফিরবো না, শ্বাস নিয়ে বাঁচতে চাই, এরকম একটা অবস্থার মধ্যে আমরা রয়েছে। আমরা ফিরতে চাই আপনার কাছে আবারও, তবে তার আগে বলতে চাই আমাদের ফেসবুকের ঠিকানা, বিশেষ করে মৌসুমীকে যদি আপনি দেখতে চান যিনি আমাদের এখানে আছেন বাক প্রতিবন্ধী, চলে আসতে পারেন আমাদের ফেসবুকে। আমাদের ফেসবুকের ঠিকানা facebook.com/hello8920, আমি আবারও বলছি facebook.com/hello8920, ওখানে গিয়ে অবশ্যই লাইক দেবেন, লাইক দেবার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন। হ্যাঁ, আপনার দেবর বলছিল যে আপনি আপনার বাসায় গিয়ে বেরিয়ে আসেন, তারপর?
আমি বাসায় গেলাম আর আসিনি, সন্ধ্যা হয়ে গেছে, পরে আমার দেবরটা সন্ধ্যার সময় গেল, গিয়ে আমার বোন দুলাভাইয়ের কাছে বলতেছে আমি ভাবিরে বলে দিয়েছি 5 মিনিটের মধ্যে দেখা করে যেতে, ভাবি আর যায় না, এখন বাসায় সবাই জেনে গিয়েছে। সে আমার দুলা ভাইকে বুঝায় একটু যায়, বললো ভাবি যায় না কেন, বলছে আমি যাবো না, আমার ওখানে গেলে আমি বাঁচবো না। তারপর আমার দুলা ভাই বললো না যাও, তারপর আসলাম। আসার পরে আমার শ্বশুর আমাকে ডাকলো, তুমি চলে গিয়েছো কেন, ভালো মন্দ বলে যাবা না তোমার শাশুড়িকে? তো আমি তাকে বললাম যে এমন পরিস্থিতি, আমার শাশুড়ির কাছে বলার মতো পরিস্থিতি সে মেনেই নেবে না। আমি যার জন্য আগে আমার দেবরকে বলেছি, সে আমাকে বলেছে কি যে কোনোভাবেই মা মেনে নেবে না, তুমি যাও, আমি তোমার জন্য বারান্দায় দাঁড়িয়ে আছি, তুমি তাতে চলে আসবে। কিন্তু এখানে আসলে আমার অনেক কষ্ট, এটা কেউ দেখে না। তো আমার শ্বশুর আমার মোটামুটি ভালো ছিল, সে বলতেছে কি যে তুমি পরিবারের একজন সদস্য, তুমি তো ভালো মন্দ আমার কাছে বলবা, কিন্তু তার পর্যন্ত যাওয়াই যায় না। আমার শাশুড়ি ভীষণ ভাবে খেপে যায়, আমার শ্বশুরের যদি কোনো কিছু দেখি আমার বাবার মতো, সে কিছু দিতে গেলে আমার শাশুড়ি ভীষণ চিল্লায় ওঠে, ও এখন লোক আসছে না, মানে খারাপ মতো মনোভাব নিয়ে নেয়। কাইসার বলতেছে কি শোনো, ওই দিনের পর আবার বলতেছে যে দরজা নক করলে তুমি কোনোভাবেই খুলবা না। একদিন মাগরিবের পরে দরজায় শব্দ হচ্ছে, আমি তো আতঙ্ক ওই বাড়িতে, দরজা ধাক্কাচ্ছে, আমি বলতেছি কে কে কে, কোনো সারা শব্দ নাই। পরে কাইসার আসার পর বললাম যে কে যেন দরজা ধাক্কালো, আমি এত কে কে বললাম, কোনোভাবে আওয়াজ হলো না। পরে কাইসার তার মাকে গিয়ে বলে, তার মা মানে আমার শাশুড়ি আমার শ্বশুরকে বলে, তোমার বউ তোমার নামে বদনাম দিয়েছে, তুমি নাকি রাত্রি গিয়ে তার দরজা ধাক্কাইছো। সেদিন আমার শ্বশুর ভীষণ ভাবে দুঃখ পায়, আমাকে বলতেছে তুমি আমার নামে এত বড় বদনাম দিলে, যে তুমি আমার ছেলের বউ, আমার মেয়ের মতো, এত বড় কথা তুমি কি করে বললে, আমার জীবনে এত বড় আঘাত আমি কোনোদিন পাইনি। কিন্তু এখানে আমার কিছু করার নেই, আমি তো তাকে আমার বাবার মতো শ্রদ্ধা করি। ওই পরিবারের মধ্যে আমার ওই দেবর আর আমার শ্বশুর, এই দুইজন মানুষ ভালো ছিল, কিন্তু তাদের কাছাকাছি যাওয়ার মতো, দুইটা কথার মতো সুযোগ ছিল না। তো এভাবে বদনাম হয়ে গেল আমার শ্বশুর ডাকটা তার মনে। এক পর্যায়ে আমি বিছনায় পড়ে যাই, উঠতে পায় না, বসতে পায় না, শুইতে পায় না, মানে গ্যাস্ট্রিক আলসার হয়ে গেছে শরীরের সাথে, চামড়া ছাড়া আর কিছু নাই। সবে বরাতের দিন সেদিনে আমি কাইসারকে বললাম আমি তো ভীষণ ভাবে অসুস্থ, আমি কি করব, আমি তো উঠতে পারতেছি না। এদিকে আমার শাশুড়ি বিরাট এক হাড়িতে 10 কেজি বুটের ডাল সেদ্ধ দিয়েছে, ওনার ধারণা যে ওইটা আমার দিয়ে বাটাবে, আমি ওইটা কি করে বাটবো। তো যার কারণে কাইসারকে আমার বলার যে আমি তো পারতেছি না, ও কাইসার কিছু করবে, কাইসার বলতেছে কি যে আমার কিছু করার নাই, তুমি অসুস্থ হলেই কি মরলেই কি, আমার কিছু করার নেই, আমার মা বাবা আছে, তুমি যাও তাদের কাছে বলো যে তুমি অসুস্থ। কারণ কাইসারের কোনো সাড়া পেলাম না। আমি গেলাম শ্বশুর শাশুড়ির সামনে গিয়ে বলতেছি বাবা মা আমি খুব অসুস্থ, আমি বিছনার থেকে উঠতে পারতেছি না, আমি কি করব। ওনারাও তো চোখে দেখতেছে যে আমার কি পরিস্থিতি। শাশুড়ি কোনো জবাব দিল না, শ্বশুর কাইসারে ডাকতেছে, কাইসার কাইসার এদিক আসো। আসার পর আমার শ্বশুর বলতেছে কাইসার তোমার বউ মিতা নাকি অসুস্থ, বলতেছে আমি কি জানি অসুস্থ। তো তা আমি তো তার তালাক দিয়ে দিছি। তুমি তালাক দিয়ে দিছ মানে? আমি তিন তালাক তার বলে দিয়েছি।
কবে বলেছিল?
বলে নাই, কিন্তু ওই যে মা যেমন একরকমের কথা বলে, কায়সার ওই রকম, মানে ওনে যা উপস্থিত এই কথাটা বলে দিল। তখন আমার শ্বশুর বলতেছে, ও তোমার এই কথা বলেছে কায়সার? আমি বলছি না, এরকম কোন কথা বলে নেই বাবা। তখন কায়সার বলতেছে ঠিক আছে এখন বলি। তখন কায়সারের বাবা বলতেছে না থাক। এমন মুহূর্তে আমার শ্বশুর বলতেছে কি, আমরা ধর্মবিরু, আল্লাহকে বিশ্বাস করি, ও যখন বলে নেই এখন বলতেছে আছে, তাইলে তো তোমার তালাক হয়ে গেছে, তোমার আমরা কোথায় রাখবো? তুমি ছোট মেয়ে, বাচ্চা মেয়ে, এরকম মেয়ে, তোমার স্বামী যদি তোমার না চায় এখানে থাকবা কি করে, আমাদের বিপদ, তুমি তোমার বাবা মার বাড়ি চলে যাও। এই করে আমার কিছু জামা কাপড় দিয়ে আমার ওই দেবরটার সাথে আমার পাঠায় দেয় আমার বাবার বাড়িতে।
প্রিয় শ্রোতা, এখানে সবাইকে একটু নোট করতে চাই, আমাদের সমাজে আমরা দেখেছি এই ধরনের ঘটনা অহরহ ঘটে, এবং এরকম ঘটনা যে ঘটতো না ব্যাপারটা কিন্তু তা না। একেবারে প্রত্যন্ত গ্রাম অঞ্চলে মানুষের মধ্যে এক ধরনের অন্ধ গোড়ামি, সেই জায়গাটা থেকে বুঝে হোক বা না বুঝে হোক এই ধরনের একটা চিন্তা মাথার মধ্যে কাজ করে যে মৌখিকভাবে যদি স্ত্রীকে তিনবার তালাক শব্দ উচ্চারণ করা হয় তাহলে তিনি তালাক হয়ে যান। এবং অনেক সময় মানুষের কোন হিতাহিত জ্ঞান থাকে না, রেগে এই ধরনের কাজ করেন, রাগটা যখন নেমে যায় তখন তার মনে হয় যে হায় হায় কত বড় অপরাধ করেছি, কত বড় ভুল করেছি। আইন যেটা আছে রাষ্ট্রের এবং স্পষ্টভাবে রাষ্ট্র কর্তৃক যেটা এনশিওর করা হয়েছে আমরা যতদূর জানি, সেটা হচ্ছে মৌখিকভাবে তালাক দিলে সে তালাক কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না। এবং এটা করার পরে যদি কোনো ধরনের অত্যাচার স্ত্রীর ওপরে করা হয় তাহলে নারী নির্যাতন আইনে তিনি তার অধিকার চাইতে পারেন এবং তিনি আইনের দ্বারস্থ হতে পারেন। আচ্ছা, আমরা আপনার কাছে আবারও ফিরে আসতে চাই। আপনাকে কাপড় চোপড় দিয়ে পাঠিয়ে দিল, তারপর?
পাঠিয়ে দিল, আমার ভীষণ, আমি কায়সারকে খুব ভালোবাসতাম, পাগলের মতো ভালোবাসতাম। আমার মা ওদের বাড়িতে যায়, ওরা কোনো সাড়া দেয় না, বলে কি এটা তালাক দিয়েছে, হয় কি করে? আমার বাইতুল মুকারম পাঠাইলো কায়সারের সাথে, ওর বাবা মা, বাইতুল মুকারম হুজুরের কাছে সম্মতি নিতে হবে, এটা তালাক যদি না হয় তাহলে আমরা হয়তো ভাবতে পারি। কায়সারের সাথে গেলাম, হুজুর তো সামনাসামনি দেখা দেন, আড়ালে হুজুরের কাছে কায়সার বলতেছে আমি তাকে তিন তালাক বলেছি, আর হুজুর আমাকে জিজ্ঞাসা করতেছে যে বলছে? আমি বলছি না বাবা, সে আমাকে কোনো তালাক বলে নাই, কিন্তু সে তার বাবাকে বলছে যে আমি এখন বলি, এখন বলি। তখন আবার সেই ইমাম সাহেবের সামনে বলতেছে, শুনেন হুজুর, ও অস্বীকার করতেছে আমি এখন বলি। তখন হুজুর বলল, থাক এই পর্যন্ত, মা আল্লাহ তোমার ভালো করবে, তুমি সবুর করো। ওখান থেকে ফিরে আসলাম, তখন আমি আমার বাবার বাড়িতে।
সবুর করো মানে উনি কোন ধর্মীয় বিধান অনুসারে সেটা ব্যাখ্যা করেনি যে তালাক হয়েছে কি হয়নি, কিছু বলেনি?
মনের বিরুদ্ধে তো কিছু হয় না,
মানে কিছু
কিছু বললো,
ওকে, উনি বলেছে যে মনের বিরুদ্ধে কিছু হয় না। আচ্ছা,
হ্যাঁ, তখন আমার ফিরে আসতে হলো, তখন মৌসুমি আমার দেড় মাসের পেটে,
মানে যে তিন মাসের মধ্যে আপনি ওখানে তিন মাস ছিলেন সেই সময় দেড় মাস পরে মৌসুমি আপনার পেটে চলে এসেছে, যে মৌসুমি আজকে আমাদের এখানে বসে আছে। ওকে, এই তিন মাসের পরে আপনি বাড়িতে চলে আসলেন। প্রিয় শ্রোতা, আমরা এই জায়গাটায় ছোট্ট একটা বিরতি নিতে চাই। আজকে হ্যালো 8920 তে এমন একটি জীবনের গল্প প্রচার করা হচ্ছে যেটা সত্যি সত্যি অভাবনীয়। অভাবনীয় এই অর্থে যে আমরা বলে থাকি যে কোনো মানুষের জীবনের গল্প এখানে প্রচার করা হবে যদি সেটা শিক্ষণীয় হয়, কিন্তু আমাদের একটা সীমাবদ্ধতা ছিল যে একজন বাক প্রতিবন্ধী যিনি বলতে পারেন না তার জীবনের গল্প আমরা এখানে কিভাবে প্রচার করব। আজকে একজন বাক প্রতিবন্ধীর গল্প হ্যালো 8920 তে প্রথমবারের মতো প্রচারিত হচ্ছে এবং তিনি হচ্ছেন মৌসুমি, যার ছবিটা আমাদের ফেসবুকে দিয়ে দেওয়া আছে, যাকে দেখে আপনি অবাক হয়ে যাবেন। অবাক কেন হবেন সেটা আপনার ওখানে গেলেই বুঝতে পারবেন। এবং তার মা এখানে এসছেন, তার মা হচ্ছেন মিতা। মিতা মূলত তার জীবনের গল্পে মৌসুমিকে যেভাবে ধারণ করেছেন, মৌসুমির জীবনের গল্প পুরোটাই এখানে প্রকাশ করবেন এবং তিনি তার জীবনের গল্পের ছোটবেলাটা, ব্যাকগ্রাউন্ডটা, কায়সারের প্রতি তার ভালোবাসা এবং কায়সারের কাছ থেকে তার ফিরে যাওয়া, এই বিষয়টিতে ছিলেন। আমরা ছোট্ট একটা বিরতি, মানে সংবাদের বিরতির পরে ফিরে এসে মৌসুমিকে নিয়ে তার যে জীবনের যাত্রাটা শুরু হলো, মৌসুমি মাত্র দেড় মাসের পেটে এবং আজকে 17 বছর বয়স মৌসুমির, এবং মৌসুমি আজকে স্টুডিওতে বসে আছে হ্যালো 8920। প্রিয় শ্রোতা, আজকে মৌসুমিকে দেখার জন্য এই মুহূর্তে আপনি চলে আসতে পারেন আমাদের ফেসবুকে। আমাদের ফেসবুকের ঠিকানা facebook.com/hello8920। আমি আবারও বলছি facebook.com/hello8920। ওখানে গিয়ে অবশ্যই লাইক দেবেন, লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন। আমরা ছোট্ট একটা বিরতির পর ফিরে আসছি মিতাকে নিয়ে, মৌসুমিকে নিয়ে তাদের জীবনের গল্পে।
হ্যালো 8920, হ্যালো 8920।
প্রিয় শ্রোতা, সংবাদের বিরতির পর আমরা আবারও ফিরে এসেছি হ্যালো 8920 তে। আপনি শুনছেন আপনার প্রিয় স্টেশন এবিসি রেডিও এফএম 89.2। আর জি কিবরি আপনার সঙ্গে রয়েছে এবং সঙ্গে রয়েছে আজকে আমাদের বন্ধু, আমরা আমাদের অতিথি বলে থাকি, মৌসুমী। মৌসুমীর জীবনের গল্প মূলত আমরা এখানে প্রচার করছি, কিন্তু মৌসুমীর জীবনের গল্প তার নিজে থেকে বলা অসম্ভব, কারণ তিনি বাক প্রতিবন্ধী। তার জীবনের গল্প বলতে এসেছেন তার মা মিতা, এবং মিতা মৌসুমীর জীবনের গল্প বলতে গিয়ে তার জীবনের গল্পের কিছুটা ব্যাকগ্রাউন্ড এনেছেন, যেটা মৌসুমীর জীবনের গল্প বোঝার জন্য আপনার খুবই 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 জরুরি। আমরা এরকম একটি পর্যায়ে ছিলাম যে সাংসারিক অনটনের মধ্যে, একেবারে অসহনীয় একটা অবস্থার মধ্যে মৌসুমী তখন পেটে এসছেন মিতার, এবং যে সময়টাতে তার স্বামী দাবি করছেন তিনি মৌখিকভাবে মিতাকে তালাক দিয়ে দিয়েছেন। আমরা এই প্রসঙ্গ থেকেই ফিরতে চাই, তবে তার আগে আপনাকে বলতে চাই হ্যালো 8920 তে যদি আপনি আপনার জীবনের গল্প বলতে চান তাহলে চলে আসতে পারেন এখানে, এবং চলে আসার জন্য নিয়ম হচ্ছে আপনাকে আমাদের এখানে ফোন করতে হবে। ফোন নম্বরটি হচ্ছে 9115668, আমি আবারও বলি 9115668। এখানে ফোন করার পরে আপনি আপনার সেল নাম্বার এবং আপনার নাম স্পষ্ট করে ধীরে ধীরে বলবেন, তারপরে আপনার জীবনের গল্প, যে বিষয়ে আপনি জীবনের গল্প বলতে চান সেটা সারাংশ দুই মিনিটের মধ্যে বলে বলবেন আপনার সঙ্গে যোগাযোগ করতে। আমাদের টিম মেম্বার শাকিল আপনার সঙ্গে যোগাযোগ করবে। ফেসবুকে যারা আছেন তাদের কমেন্টস দেখে আমরাও অনেক বেশি অবাক হচ্ছি, কারণ আমরা জানতাম যে আপনারা অবাকই হবেন। ওপরওয়ালার নিখুঁত সৃষ্টিও মাঝে মাঝে কিছুটা হলেও দাগ কেটে যায়। আমরা আপনাদের সবাইকে বলছি আমাদের এই বন্ধু মৌসুমীকে দেখার জন্য ফেসবুকে আসার জন্য। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920, আমি আবারও বলছি www.facebook.com/hello8920। ওখানে গিয়ে অবশ্যই লাইক দেবেন, লাইক দেবার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন। আচ্ছা মিতা, আমরা যেখানটাতে ছিলাম, আপনাকে রেখে আসলো, তখন দেড় মাসের পেটে হচ্ছে আপনার সন্তান, তারপর
বাইতুল মুকাররম থেকে আসলাম, ওখানে কোনো আশা পেলাম না। পরে আমি বাসায় এসে আমার মাকে বারবার বলি, মা কিছু করো। মা কায়সারদের বাসায় যায়, কায়সারের মা বলে কি ঠিক আছে, আমরা চিন্তা ভাবনা করে দেখি কালকে আসবেন। আমি খুব আশা করেছিলাম যে আমার মা ভালো কোনো সংবাদ নিয়ে আসবে, কিন্তু এমনও মুহূর্তে খবর পেলাম আমার মা দেখি আসছে খুব মুখে কান্না কান্না ভাব। দেখে আমি বুঝতে পারলাম যে নিশ্চয়ই কোনো ভালো সংবাদ না। আমি জিজ্ঞাসা করলাম, মা কি হয়েছে, কোনো খবর নেই? মা বলতেছে, ওর মা বলল কি, বিয়েটা তো কাঁচের গিলাস, কাঁচের গিলাস যদি ভেঙে যায় সেটা কি আর জোড়া লাগে? আমার আর কিছু করার থাকলো না। আমি তখন থেকেই আমার মা বাবা ভাই বোনের সাথে থাকি, এর ফাঁকে লেখাপড়া করি। মৌসুমী আমার পেটে, আমার মনে অনেক আশা স্বপ্ন আসে যে একমাত্র আমার বাচ্চাটা আমার অবলম্বন, তাকে আমি জীবনে সুন্দর করে অনেক বড় ভালো করে মানুষ করব, ওকে ডাক্তার বানাবো। আমি ডাক্তারের কাছে গেলে আমার ভাই কিংবা আমার মা এরাই আমাকে নিয়ে যায়।
আপনার হাজবেন্ড কি জানতো যে আপনি সেই সময়টাতে কনসিভ করেছেন?
আমার মা তাদেরকে জানায়, তাদের তাও কোনো সহানুভূতি ভালো মন্দ কোনো কিছু সাড়া দেয় না।
এটা জানার পরে কোনো কিছু
না, কোনো সাড়া দেয় না। তবে আমার বোনরা বলতেছিল তুমি এই বাচ্চাকে নষ্ট করে দাও, কোনো ভাবেই রাখতে দেবে না। আমি জানি যে এটা আমার একমাত্র বেঁচে থাকার অবলম্বন, আমি একে কোনোভাবেই হারাবো না, কারণ আমি কাউসারে পাগলের মতো ভালোবাসতাম। আমার এটা ছিল যে আমি সারা জীবন তার অপেক্ষায় থাকব, আর আমার বাচ্চাকে আমি তেমন করে তৈরি করব। অনেক রকমের স্বপ্ন আমি আমার বাচ্চাকে নিয়ে দেখতে থাকি, প্রচন্ড মানসিক কষ্ট। আমি কাউসারদের সাথে আমাদের কোনো যোগাযোগ হয় না, এভাবে একটা হেলথের চাকরি
নিই,
এটা একটা এনজিও, সেই ডাইরেক্টরকে বলি আমি তো খুব মানসিক ভাবে ভেঙে পড়েছি, আমি কোনো কর্মের মধ্যে না থাকলে আমি বাঁচতে পারতেছি না, আমি লেখাপড়া করি, আমি এসএসসি পরীক্ষা দেবো। তো বলছে ঠিক আছে তুমি আসে এখানে করো।
ওনার সাথে যোগাযোগ করেছিলেন কিভাবে?
বাসার কাছাকাছি একটা প্রজেক্ট ছিল।
আচ্ছা আচ্ছা, সেই প্রজেক্টের মাধ্যমে যোগাযোগ হয়। আচ্ছা,
মৌসুমী কে নিয়ে আমি শতদিনের প্রশিক্ষণ দিই কাকরাইল।
মৌসুমী কে নিয়ে মানে কি? মৌসুমী তখন পেটে,
মৌসুমী আমার পেটে।
কিসের প্রশিক্ষণ নিলেন?
ওই ফ্যামিলি মানে মা ও স্বাস্থ্য,
ফ্যামিলি প্ল্যানিং এর উপরে, মা এবং শিশু স্বাস্থ্য,
এনজিও।
আচ্ছা,
এক পর্যায়ে সময় ঘুনায় আসলো, ভীষণ ভাবে অসুস্থ, হাসপাতালে নিয়ে আমাকে ভর্তি করা হয়, আমার মা নিয়ে ভর্তি করে, আমার শ্বশুর তখন আসে, আমার সিজার হবে। এখন ডাক্তার আমার সামনেই বলতেছে যে বাচ্চাটা আধা ঘন্টা আগে মারা গেছে, আর কিছু সময়ের মধ্যে রোগী মারা যাবে।
মানে আপনাকে বলছে এটা?
হ্যাঁ হ্যাঁ, মানে আমি হুইল চেয়ারে বসা।
আচ্ছা আচ্ছা।
হ্যাঁ, আমার মা পাশে দাঁড়ানো, বলতেছে বাচ্চা মারা গেছে, এখন মা মারা যাবে কিছু সময়ের মধ্যে, এর মধ্যে হুড় পার করে ডাক্তারে আমার ওটিতে ঠেলতেছে আর আমার মা হাও মা করে কাঁদতেছে, বাচ্চা মারা গেছে, আমার ভাই বলতেছে মা তুমি বাচ্চার জন্য কাঁদতেছো, তুমি তোমার মেয়ের জন্য কান্দো। তো ওইটা বলতে বলতে আমি আর আমার কোনো জ্ঞান নেই, আমার নিয়ে গেল ওটিতে, পেশার মারতেছে আর বলতেছে যে উনি ওই ভদ্রলোকটা কে, দেখতে শুনতে খুব সুন্দর। তো
মানে আপনার হাজবেন্ড
না, আমার শ্বশুর।
আচ্ছা, শ্বশুর এসেছিল।
ডাক্তাররা বলতেছে তোমার কি হয়, শ্বশুর, হ্যাঁ বলছে আপন শ্বশুর, বলছি হ্যাঁ, বলতে বলতে আমার আর জ্ঞান নাই, ওনারা আমার ঘুমের ইঞ্জেকশন দিয়ে দিয়েছে। আর কোনো ঘটনা আমি জানি না, তিন দিন পর যে ডাক্তার আমাকে সিজার করেছে সে বলতেছে কি যে তোমার কি হয়েছে জানো, আমার কিছু মনেই আসতেছে না আমার কিছু হয়েছে কিনা, যে তোমার একটা ফুটফুটে মেয়ে হয়েছে, এরা আমার চেঞ্চে কিছু কাজ করতেছে না, মাথা উনি যে বলতেছে আমার মাথা কাজ করতেছে না। তো আমার মা কেউ আমার কাছে আসতে দেয় না, আমার এমন পরিস্থিতি, অবস্থা খারাপ। আর ওকে দোতলায় ছিল, আমি ছিলাম দশতলায়, ওর সাথে আমার দশ দিনের মধ্যে কোনো সাক্ষাৎ নেই। যেদিন নয় দিন হয়ে গেছে আমার মা বলতেছে দেখ বাচ্চাটা আর বাঁচবে না, মারা যাবে, ওর অবস্থা খুব শোচনীয়। বলছে কেন মা, বলতেছে ওর তো চোখ ফোটেই নাই, তারপরে ওর অক্সিজেন দিয়ে রাখছে, ওর মাথার চুল কেটে কেটে নয়টা ইনজেকশন হয়ে গেছে, আরো দেবে দশটা ইনজেকশন। হ্যাঁ, এ বলতেছে
আপনার পরিণত সময় কি ডেলিভারি হয়নি নাকি তার আগেই হয়ে গিয়েছিল?
তার আগেই হয়ে গিয়েছিল।
কত মাসে হয়েছিল এটা?
আট মাসে
হয়ে গেছিল। আচ্ছা,
কারণ সবসময় টেনশনে থাকতাম,
শরীরে শক্তি নেই, মানসিক অত্যাচার, কাজ করছেন, সবকিছু মিলিয়ে একটা ডিজাস্টার সিচুয়েশন,
ভীষণ খারাপ পরিস্থিতি। বাচ্চাটা কেন্দ্র করেই আমি বেঁচে আছি। যখন শুনলাম বাচ্চা, আমি হাও মাও করে চিল্লাই, আমি আর কান্না থামাতে পারি না। আমার বোন তখন ওই দোতলা থেকে চুরি করে আমার বাচ্চাটা নিয়ে আসছে দেখানোর জন্য, তা আমি ওকে দেখলাম এক নজর। আমার আল্লাহর কাছে এটা বলতেছি, আল্লাহ তুমি ওকে কেড়ে নিও না, ও তো আমার একমাত্র অবলম্বন, ওকে যদি হারাই আমি কি করে বাঁচবো। পরে দশ দিনের দিন সাহেলা বলতেছে লাকি ম্যান, লাকি ম্যান, মা বাচ্চা দুইজনই বেঁচে গেছে। আমার মাকে বলতেছে বাচ্চাটার খুব যত্ন করবেন। যখন হাসপাতাল থেকে বাড়িতে আসলাম, খুব ছোট, একেবারে তিন পাউন্ড, অনেকে বলতে বিড়ালের বাচ্চার মতো,
বুঝতে পারছে না,
এক মাসের ভিতর ওর পরিবর্তন হয়ে গেল, বেশ বাইরে টেরে সুন্দর হয়ে গেল।
কাউসার কি আসলো না? দেখা
না, কাউসার আসলো না।
আচ্ছা,
আমি এর ফাঁকে ওর একটু বড় হয়েছে নিয়ে আমি গেছি যে কাউসারের মনোভাব কি বলতো, মা আম্মা ওকে যেতে বলো, মানে আন্তরিকতা কিংবা তার বাচ্চা এগুলো কিছু মানে মনোভাব ছিল না ওর প্রতি।
আচ্ছা ঠিক আছে, তারপরে যেটা বলছিলেন, হ্যাঁ ওকে নিয়ে আসলাম,
ফিরে আসতাম আমার। তো ও দিন দিন তো বড় হতে লাগলো, এক বছর বয়স যখন হয়ে গেল হাঁটতে শিখলো, তো এটা ওইটা মা মা আম্মা আব্বা এটা বলে, হ্যাঁ, আর অন্য কোন শব্দ আসে না ওর মধ্য দিয়ে। তখন আমাদের পাশে একজন বলে কি এই তোর বাচ্চাটা অন্য কিছু বলে না, ওরে একটু ডাক্তার দেখা। পরে আমরা নিয়ে মহাখালীতে গেলাম, ওনারা তখন বলল শ্রবণ প্রতিবন্ধী, ওর কানের সমস্যা, 70 হলে একেবারে খারাপ হয়, ওর 60 কিছুটা ভালো আছে।
এটা কত বছর বয়সে আবিষ্কার করলো?
দেড় বছর হয়নি তখন।
দেড় বছর বয়সে মহাখালীতে এটা বলে দিল যে ও আসলে শ্রবণ প্রতিবন্ধী।
হ্যাঁ, শ্রবণ প্রতিবন্ধী,
ওর আসলে মুখে কোনো সমস্যা নেই কিন্তু ওর কানের সমস্যা।
কানের সমস্যা।
আচ্ছা,
তখন ওনারা বলল মেশিন ব্যবহার করলে ওর পরিবর্তন আসবে, ও কথা বলা শিখবে, আর আপনার প্রতি সপ্তাহে সপ্তাহে আসতে হবে, এসে ক্লাস করবেন, কিভাবে কি নিয়ম আমরা শিখাবো, ও দুই বছরের ভিতর কথা শিখে যাবে।
আচ্ছা আচ্ছা।
তখন ওই যে আমি তো আবার চাকরি করি, এর ফাঁকে পরীক্ষা দেব, তার ফাঁকে ওর সপ্তাহে দুই দিন করে আমি নিয়ে যাই, এক ঘন্টা করে ক্লাস করি, কিভাবে ওর কথা শিখাইতে হবে এ সম্পর্কে ক্লাস, দেড় বছর মতো ওখানে আমি ক্লাস করি। পরে ওনারা বলল যে আপনি বাচ্চাকে এখানে ভর্তি করতে হবে, প্রতিদিন নিয়ে আসতে হবে এই স্কুলে। হ্যাঁ, মেশিন তো নিলাম ওদের কাছ থেকে, সেটা আমার আর সম্ভব হল না, আমি চাকরি করি, এই বাচ্চাকে কি করে নিয়ে যাব। আর এরই ফাঁকে আর একটা ঘটনা, যে ইঞ্জেকশন গুলো দিতে হয় বাচ্চাদের ডিপিটি, এটা আমি ওকে তিন ডোজ ডিপিটি দিলাম, আর একটা বিসিজি বাদ রল। তো সেদিন আমার কোনো কাজ ছিল, আমি ওকে নিয়ে যেতে পারিনি, যেতে পারিনি ওইদিন। আমার আম্মা ওকে নিয়ে, পাশে একটা স্যাটেলাইট আছে ওখানে নিয়ে যায় ইঞ্জেকশন দেওয়ার জন্য, ওনারা কার্ডটা না খুলেই ওকে দুইটা ইঞ্জেকশন, একটা ডিপিটি আর একটা বিসিজি, ডিপিটি এক ডোজ বেশি হয়ে গেল। আমি যখন বাসায় ফিরলাম, মা বলতেছে ওদের কাছে নিয়ে গেলাম, ওরা আজকে দুইটা ইঞ্জেকশন দিল, আমি এবার দেখলাম পায়ে একটা হাতে একটা, আমি দৌড়াই ওদের ওখানে গেলাম, ডাক্তার ছিল, আমি বললাম আমার বাচ্চার তো ইঞ্জেকশন দিও আর ডিপিটি তিনটা, তো কেন আর একটা দিল? ডাক্তার বলতেছে কার্ড দেখি, কার্ড কি দেখেন, কার্ডে তো কিচ্ছু লেখা হয় না, কিন্তু ওর প্রমাণ দেখেন, পায়ে ইনজেকশন দিয়েছে আমার মা নিয়ে গেছে, পরে আবার নিয়ে গেছে যে দেখেন পা ফুলে আছে হাত ফুলে আছে। বলছি যদি কোনো ক্ষতি হয়, কয় কি আর ক্ষতি হবে, এক ডোজ বেশি হয়েছে উপকারই হবে। তখন আমার মনের ভিতরে একটা ভয়, আল্লাহ আমার মেয়ের যদি কোনো ক্ষতি হয়ে যায়। তখন আমার মনের ভিতর বিভিন্ন কথা আসে যে কায়সার আমার কানের পর ঘুষি দিত, আমার মানসিক টর্চারি করতো, শারীরিক টর্চারি করতো, কি কারণে আমার বাচ্চাটা এমন হলো। আর আমার তো কোনো আশা ভরসা থাকলো না, যাকে নিয়ে এত স্বপ্ন দেখেছিলাম ওকে মানুষের মতো মানুষ করব, বড় ডাক্তার হবে, আমার সব স্বপ্নটুকু ভেঙে গেল। আমি আবার হতাশায় ভরে গেল আমার চারিপাশ। তারপর আস্তে আস্তে ওকে যখন 4 বছর হলো, আমি একটা প্রতিবন্ধী স্কুলে দিলাম, সেখানে প্রত্যেক দিন ওকে বড়ে দিয়ে যায়, আর অফিস থেকে ফেরার পথে আবার ওকে নিয়ে যায়। ওর পিছে আমি যথেষ্ট শ্রম দিয়েছি।
এর মাঝখানে কায়সার কখনো তার সন্তানকে দেখতে আসে
না? কায়সার তাকে দেখতে আসে না, তার মতো সে থাকে।
আচ্ছা, ওর বয়স তখন কত? আপনি যখন এই সমস্যাগুলো ফেস করছেন, ইনজেকশন নিয়ে দৌড়দৌড়ি করছেন,
ওই যে ইনজেকশনের যখন সমস্যা তখন ওর বয়স 9 মাস।
9 মাস? আচ্ছা।
এভাবে ধাপে ধাপে একসময় ওর 4 বছর বয়স হলো।
আচ্ছা।
তখন ওই যে মহাখালী বন্ধ হয়ে গেল, তখন আমি ওর এই মিরপুরে শ্রবণ প্রতিবন্ধী স্কুলে দিলাম।
আচ্ছা।
এতটুকু আশা মনে রাখি বুকের মধ্যে যে যদি আমার মেয়েটা কথা বলতে পারে। আমি আল্লাহর কাছে সব সময় অস্থিরতা, কারণ আমি তো ওর পেটে আসার থেকে আমার ভিতর অস্থিরতা, ওর নিয়ে সমস্ত আশা ভরসা। তো এখনো আমি আশা ছেড়ে দিই নাই, আমি ভাবি যে ও কথা বলতে পারবে, আমি চেষ্টা করে যে আল্লাহ নিশ্চয়ই একসময় না একসময় সাড়া দেবে। এভাবে আমি ওর পিছনে অনেক শ্রম দিয়ে আসি, কিন্তু আমার শ্রমে আজ পর্যন্ত কিছু হচ্ছে না। তো ওর যখন ওখানে 4 বছর রেখে ওরা বের করে দিল স্কুল থেকে।
মানে কেন বের করে দিল?
ওদের ওখানে এরপরে আর পড়ানো হয় না।
ওই সময়টা থেকে কিছু শিখতে পেরেছে ওদের কাছ থেকে?
ওদের কাছ থেকে লেখা টাকা শিখছে। তো যখন ওরা বের করে দিল, তখন কাছে নিয়ে একটা নর্মাল স্কুলে দিলাম। নর্মাল স্কুলে ও তো তাদের সাথে স্বাভাবিক ভাবে চলাফেরা করতে পারতেছে না। হ্যাঁ, ওর খুব সমস্যা হচ্ছে, ম্যাডামরাও স্বাভাবিক ভাবে ওকে মেনে নিতে পারতেছে না। একদিন ও বাথরুমে গেছে, ম্যাডাম আমাকে ডেকে বলতেছে কি যে আপনার মেয়ে বাথরুমে এখানে দাঁড়িয়ে আছে। আমি বলছি ক্লাসে যাও। ও হয়তো হাত তুলে কিছু বলছে, বলছে আপনার মেয়ে আমাকে ঘুষি দিতে চেয়েছে, আমি রাখবো না এই মেয়ে স্কুলে। মেয়ে আমাকে ঘুষি দিতে চায়, এই মেয়ের জন্য আমার অন্য ছাত্রছাত্রী নষ্ট হয়ে যাবে, তাকে আমি রাখবো না। তখন সেই স্কুল থেকে ওকে পরে অন্য স্কুলে দিতে হয়। এভাবে আমি চাকরি করি, লেখাপড়া করি, আমি ব্যস্ত থাকি সারাক্ষণ, আবার আসে ওকে দেখি, ওর মনে ভীষণ ভাবে কষ্ট। এখন ও যখন 5 বছর বয়স, মানে ইশারায় সারাক্ষণ বলতে চায় আমার বাবা কই, আমার বাবা কই, আমার বাবা দাও, বাবা দাও। এমনকি চাকরি বাকরি করি, কেউ যদি কখনো কারোর দেখে তুমি আমার বাবা হবা, তুমি আমার বাবা হবা, এরকম বলতো। হয়তো আমার অফিসের কেউ আসছে হাত জড়া ধরতো, তুমি আমার বাবা হবা, আমার বাবা কই, আমার বাবা কই, এভাবে বলতে থাকতো। এটা দেখে আমার খুব খারাপ লাগতো, কিন্তু আমার তো পরিকল্পনা আমি আর জীবনে বিয়ে করব না, আমার স্বপ্ন যে ওকে নিয়েই আমি জীবনটা কাটাবো। এভাবে চলতে চলতে এক সময় আমার মা বাবা এরা আমার নিয়ে ভাবে যে ও এভাবে আছে, এটা আমরা মারা যাব এক সময়, তখন ওকে কে দেখবে, ওর মেয়েটা কথা বলতে পারে না। বড় আপা বা সরকারি চাকরি করে, তার অফিসের একটা পিয়ন আসছে, আমার আপা আমার একটা ছবি দিয়ে দিয়েছে যে এই ছবিটা নিয়ে যান, এই ঘটনা ছেলে দেখেন। তো ওই পিয়ন আবার ছবি নিয়ে যায়, নিয়ে যায় ওই একটা আবাসিক হোটেলে ম্যানেজার ছেলেটা এম এ পাস, ওই ছেলেটাকে আবার যে একটা মেয়ে আছে এরকম এরকম ঘটনা, মেয়েটা দেখেন আপনার কেমন লাগে। তো আমার ছবিটা দেখে, ছেলেটা নাম সাকিব, তো ও আবার ছবিটা দেখে পছন্দ করে।
আচ্ছা।
পিয়নটার বলছে মেয়েটা আমার ছবি দেখে খুব পছন্দ হয়েছে, আমি তাকে সরাসরি দেখতে চাই।
আচ্ছা।
তো আমি কোনোভাবে রাজি না, আমি দেখতে চাই না। তার ভিতরে ওই ছেলে চলে আসছে পিয়নের সাথে, আসে দাঁড়িয়ে আছে। আমি আমার বাসা নেই, আমি আমার কাজে ব্যস্ত। আমি সেদিন সন্ধ্যায় আসছি, এমন সময় আমার মা বন্টন বলতেছে একটা ছেলে সারাদিন এসে দাঁড়িয়ে আছে, তোমার দেখতে চাই। আমি বলছি কোনোভাবেই আমি যাব না। তো আমার মা বলতেছে কি তুমি দেখো, দেখলে তোমার ভালো লাগতে পারে। আমি রাজি না, সবাই আমার ধরে পারে, বলতেছে দেখো ছেলেটা খুব ভালো, তাকে দেখে মনে হচ্ছে তুমি যেভাবে গড়াবা ওভাবে গড়ায় নিতে পারবা ছেলেটাকে। অনেক কথা বলার পরে আমি আসলাম ছেলেটার সামনে, এসে বললাম যে আপনি আমার সব ব্যাপারে জানেন? বলতেছে হ্যাঁ জানি। আমি বলছি তারপরও আপনি আসলেন কেন? বলছে আমি সবকিছু শুনে আমার ভালো লেগেছে, ছবি দেখে পছন্দ হয়েছে, তাই আসলাম। বললাম আপনার বাবা মা কি মেনে নেবে? বলতেছে আমি যা বলবো তারা তাই মেনে নেবে। তখন কথা বলার পর তার কথাগুলো আমার কাছে বেশ ভালো লাগলো। আবার সবাই বলতেছে ওর দেখে কি আপনার পছন্দ হয়েছে, ওই আমার, হ্যাঁ আমার পছন্দ হয়েছে বলেই তো আমি আসছি এ পর্যন্ত, আমি তাকে পছন্দ করেছি, আমি একা পছন্দ করলে তো আর হবে না, সে যদি আমাকে পছন্দ করে তাইলে হবে। এমন মধ্যে আমার মনের মধ্যে আসলো যে আসলে তো ছেলেটা এভাবে বলল, আর আমি তো এ জীবন এভাবে চলছি, ছেলেটা আমাকে পছন্দ করেছে, বলতেছে যে সে সবকিছু জেনে শুনে আমাকে পছন্দ করে এত আগায় আসছে, ওরা সবাই বলতেছে যে তোমার সম্মতি কি। আমি বললাম কি উনি যদি পছন্দ করে থাকে তাহলে আমিও পছন্দ করেছি।
আচ্ছা,
তারপর আমার ভাই বোন বলতেছে তাইলে এখন বিয়ে দিয়ে দেওয়া হোক।
ওই সময়টাতে বিয়ের কথা বলছিল?
হ্যাঁ, তখন আমি বলতেছি না আমি এখন বিয়ে করব না। তখন আমার বড় আপা বলতেছে ঠিক আছে দুই মাস সময় দেওয়া হোক, এর মধ্যে বুঝে নিকো, তবে দুই মাসের ভিতর বিয়েটা হয় দুই মাস পর।
ওকে, তাহলে ছেলেটাকে আপনি বিয়ে করলেন?
হ্যাঁ, বিয়ে হলো তার সাথে।
আচ্ছা আচ্ছা, এই বিয়েটা হওয়ার আগে সাধারণত যেটা দরকার হয় যে আপনার আগের যে স্বামী ছিল তার সঙ্গে তো আপনার রেজিস্ট্রেশন করেই বিয়ে হয়েছে, কোন ধরনের ডিভোর্স কি সে দিয়েছিল?
সে দেয়নি, আমার পক্ষ থেকে দিলাম।
আপনার পক্ষ থেকে আপনি লিখিতভাবে তাকে ডিভোর্স দিয়ে দিয়েছিলেন?
দিয়ে দিলাম।
আচ্ছা, তারপর
বিয়ে হওয়ার পর আমার মৌসুমি যতটা বাবা বাবা করত, এ বলছে আমি বিদেশে ছিলাম, আমি তোমার বাবা, আমি ফিরে এসেছি আর এখন আমি এখানে থাকবো।
মৌসুমিকে আপনি কখনো রাসুল বাবার কাছে নিয়ে যাননি, কখনো বলেননি?
বুঝতে পারেনি কখনো, সেভাবে তো সেও কখনো কাছে আসেনি।
আচ্ছা,
হ্যাঁ, এ বলেছে আমি তোমার বাবা অনেকদিন ছিলাম না, কিন্তু ও যতটা বাবা বাবা করত তখন জেনে ওর খুব খারাপ লাগতেছে।
ওকে, কোনো ব্যথার কথা?
মাথা ঘুরতেছে।
ওর মাথা ঘুরছে, আপনি একটু রেস্ট নিতে চান? কি করবে,
ওর অসুস্থতা সব সময় থাকে, সব সময়
মাথা ঘুরতে থাকে, তো ওকে যদি আমরা এভাবে রাখি সমস্যা হবে না?
না, হবে না, এখন তো থাকে।
আপনি কিছু খাবেন? আপনি চাটা কিছু খাবেন? চা খাবেন? চা, পানি বা অন্য কিছু?
ঘুরে আসবা
বাইরে থেকে, একটু ঘুরে আসবেন?
ঘুরে আসবা না হলে থাকবা, যাবা ঘুরতে?
এখানে থাকবে, ঠিক আছে। আমরা একটু চা দিই আপনাকে, চার কথা বলে দিই। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, তারপর
মৌসুমি ওর কথাটা ভেবেই আমি ছেলেটাকে বিয়ে করলাম।
আচ্ছা,
কিন্তু বিয়ের পর আর মৌসুমিকে ভালো লাগতো?
উনি কি আগে বিয়ে করেছিলেন?
না না, উনি বিয়ে করেনি,
বিয়ে করেনি আগে। আচ্ছা,
তো মৌসুমির আর ভালো লাগতেছে না, তখন বলতেছে আম্মু তুমি আমার সাথে বিয়ে করো, তুমি আমার সাথে বিয়ে করো আম্মু, বারবার একই কথা বলে
আমার সাথে বিয়ে করো। মানে
মানে ওর ভাবনা যে বিয়ে যার সাথে হয় মানুষ তার সাথে থাকে, তুমি আমার সাথে বিয়ে করো আমার সাথে থাকতে পারবা,
ছোট মানুষ।
হ্যাঁ হ্যাঁ, এটা বলতেছে। আর ওর মানসিকতা ভীষণ খারাপ, সারাক্ষণ যেন উগ্র। তখন আমরা আমার মায়ের বাসা থেকে আবার আরেকটা বাসায় ট্রান্সফার হলাম, সেখানে গিয়ে ওর মানসিকতা ভীষণ খারাপ থাকে, সারাক্ষণ এইরকম আগুন ধরাইতে যায় নিজের শরীরে, আমি বাঁচবো না, আমি মরে যাবো। আমার মনের মধ্যে কি রে, ওর জন্যই তো আমি বিয়ে করলাম, এখন ওর এমন হচ্ছে কেন? ওকে নিয়ে ডাক্তারের কাছে যাই, দেখানো হয়, ওনাদের কাছে বললাম যে এই বৃত্তান্ত, ওনারা ভর্তি করে রাখলো ওখানে, ওকে ট্রিটমেন্ট করলো, তা ওর মন মানসিকতা কোনোভাবেই ভালো হয় না, খুব অস্থিরতা, খারাপ লাগে, মরে যাব, আমি বাঁচবো না, বাঁচতে চাই না। আমার তখন কষ্টটা আরো বেড়ে গেল যে ওর জন্য আমি বিয়ে করলাম আর ও এমন করতেছে, তা আমার এখন কি করার, আমার মনে কোনো শান্তি নেই। অবশ্য সাকিবও ভালো মানুষ, মানে সব সমস্যা মেনে নিচ্ছে, সে কোনো আপত্তি করতেছে না। এভাবে ওর ট্রিটমেন্ট করলাম, অনেকদিন ওষুধ খাওয়ালাম, ওখানে ডাক্তারদের একটা বৈঠক বসলো 26 জন ডাক্তারের মাঝে, ওখানে আমাকে ডাকা হলো মৌসুমিকে নিয়ে, ওখানে একটা মুরব্বী ডাক্তার ছিল, সে বলতেছে দেখো মা আমি তোমার বাবার মতো, তোমার মেয়ের যে সমস্যা এখন এই সমস্যা থাকবেই, এটা ও মানসিক ভাবে সবসময় আঘাত পেয়ে আসছে, আমি যেভাবে আঘাত পেয়ে আসছি ওর ওইভাবে আঘাত। আমার কাছে একটা ব্যাগ ছিল, বলতেছে কি মা তোমার কাছে যে ব্যাগটা আছে এই ব্যাগে তুমি কয় কেজি চাউল নিতে পারবা? যে 2 কেজি। তো বলতেছে 2 কেজি নিতে পারবা, তোমার এখন 20 কেজি চাউল নিতে হবে, কিভাবে নেবা কও? তা আমি বলতেছি যে আমি 20 কেজি, তাহলে 2 কেজি করে আমার 10 বার আসতে হবে, 10 বার এসে এসে নিয়ে যাব। বলতেছে ঠিক এভাবে তোমার মেয়ের কথা ভেবো, ও 2 কেজি বহন করতে পারে, ওর উপর কখনো 20 কেজি চাপানো যাবে না।
আচ্ছা আচ্ছা,
বলতেছে ওর প্রতিভা আছে কিন্তু বিকাশ হচ্ছে না, ও সব পারে, রান্ধতে খাইতে কাজ করতে সমস্ত কিছু ওর প্রতিভা। ও যে আমার বড় আপা যে সরকারি চাকরি করে সমস্ত খাতাটা তো ওই লিখে দেয়। ডাক্তার বলতেছে ওর সবই পারে কিন্তু ও একা একা কখনো চলতে পারবে না, কেউ না কেউ ওকে পরিচালনা করতে হবে, দেখাশোনা করতে হবে।
আচ্ছা, মানে আমাদের মৌসুমি রান্না বান্নাও করতে পারে?
হ্যাঁ, শুধু
এগুলো শিখেছে কার কাছ থেকে, শিখতো কিভাবে? ও
ও দেখে দেখে ঘরে সংসারে হয়তো দেখে এভাবে নিজে নিজেই শিখেছে, তাম আমার মা দেখেছে হয়তো এই দেখে দেখে।
আপনি আচ্ছা ওকে, ও হয়তো আমার কথা বুঝতে পারবে না, আপনি একটু জিজ্ঞেস করেন তো কি কি রান্না করতে পারে। আপনি আমার কথা বুঝতে পারছেন?
তুমি কি কি রান্না করতে পারো বলো। সব রান্না পারে, ও প্রতিদিন নুডলস রান্না করে ও ছোট ভাইকে খাওয়ায়।
আচ্ছা
হ্যাঁ, প্রতিদিন ও পরোটা বানায়, পুরি বানায় বাসায়, সিঙ্গারা বানায়, এগুলো বানায়, সেমাই রান্না করে।
কোনটা ভালো পারে একটু জিজ্ঞেস করেন তো,
তুমি বলো কি পারো।
সব পারো,
ও সব রান্নাই পারে। ও পোলাও আমাদের বাসায় রান্না হলে ওই করে, পোলাও মাংস যা কিছু রান্না ওই করে, আমি হয়তো মাঝে মধ্যে ওকে হেল্প করি।
বাহ,
সমস্ত কিছু ওই করে,
মানে ঘরের সমস্ত কাজ।
সমস্ত কাজ, আর ও চায় সব সময় পরিপাটি থাকতে, ভালো পরিবেশে থাকতে, ভালো বিছনা চাদর, সব সময় ভালো জিনিস চায়।
সেটা ওকে দেখেও বোঝা যায় যে পরিপাটি করে এসেছে এখানে।
ও সব সময় এভাবেই থাকতে চায়, ও কোনোদিন আমার ছাড়া গেটের বাইরে হয়নি জীবনে।
আচ্ছা আচ্ছা,
হ্যাঁ ওকে যখনই একটু এক পা বাইরে হতে হলো আমি সাথে বের হই।
যে ছেলেটাকে আপনি বিয়ে করলেন, ওর তো বাবা হিসেবে এসে আসলো, দেখা ও কতটুকু সাপোর্ট দিত ওকে?
শুধু তখন চাই কি, আমি আমার মায়ের সাথে এতদিন একা ছিলাম, আমার ওইটাই ভালো ছিল। আর যদি থাকতে হয় দুইজনের, আমি মাঝখানে থাকবো,
ঘুমের সময়
ঘুমের সময় আমরা আমি দুইজনের মাঝখানে থাকবো। ও ভাবতো কি যে আমি বোধহয় পর হয়ে যাচ্ছি, এটাই হয়তো ওর ভাবনা ছিল। এভাবে ও সব সময় একটু থেকে একটু বলেই।
না না, আপনার ঘুমের জন্য না, শ্রোতা একটু বলে রাখি, একটু একবার মাথা ব্যথা করছিল যে কারণে ওকে আমরা এক কাপ চা দিয়েছি, ও যেটা বোঝানোর চেষ্টা করছে আমার তো ঘুম আসেনি। আপনি আপনার মাথা ব্যথা কমে যাবে, আপনি চাটা খান, ভাল লাগবে। কি বলছো, দুটো
বলছে? দুইবার খেয়েছি।
ও আচ্ছা, আবার খান, কোনো সমস্যা নাই, আমাদের এবিসির চা খুব ভালো চা, পেট ভরে গেছে চাকে। আচ্ছা ঠিক আছে, থাকুক, ওর সামনে থাকুক, ও রিল্যাক্সলি যদি খায় তো খাবে। হ্যাঁ বলুন, তারপর
সাকিব ওর ও কিন্তু মানসিক ভাবে কোনোভাবেই ঠিক হয় না, সব সময় কান্নাকাটি, মনে অশান্তি, ভালো লাগে না, মরে যাব মরে যাব, এটা বলতেই থাকে। অবশ্য সাকিব ওর ওর মন খারাপ থাকে সবসময়,
মন খারাপ থাকতো সবসময়,
এখনো খারাপ থাকে।
কি বলে
বলতেছে? ওটাই পরে, ওই কথাই ও যেটা বলতেছে এটা পরে আসবো। ও একটা ছেলেকে ভালোবাসে, ওই ছেলে ওরে কোনো সাড়া দিচ্ছে না।
ও আচ্ছা, মানে ভালোবাসার গল্পটাতে, হ্যাঁ ভালোবাসার গল্পতে আমরা আসবো। প্রিয় শ্রোতা, এখানে ও নিয়ে এসছে বলি আমরা একটু অবতারণা করছি এই মেয়েটির জীবনে, যাকে আপনারা এতক্ষণ দেখেছেন। আমরা জানি যে ছবিতে হাজার হাজার লাইক পড়েছে, সবাই অনেক বেশি অবাক হচ্ছেন। আমরা বারবারই বলি, সৃষ্টিকর্তার সব সৃষ্টি অদ্ভুত সুন্দর নয়, এবং এই সুন্দর মানুষটার জীবনে অসম্ভব সুন্দর একটা জীবনের মানে কি বলে অসম্ভব সুন্দর একটা ভালোবাসার গল্প আছে, কিন্তু সেই গল্পটা শেষ পর্যন্ত কিভাবে ধরা দিয়েছে তার জীবনে সেটাতে বারবার সে আসতে বলছে, আমরা সেই জায়গাটায় আসবো। প্রিয় শ্রোতা, এই পর্যায়ে আমরা ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি নিতে চাই, মাত্র চার মিনিটের বিজ্ঞাপন বিরতি, একেবারে গুনে গুনে চার মিনিট পরেই আমরা আবারও ফিরে আসছি হ্যালো 8920 তে। আপনি ফাঁকে চলে আসুন আমাদের ফেসবুকে, ওখানে হাজার হাজার কমেন্টস পড়ছে, আপনি দেখুন এবং আমাদের এই বন্টিকে দেখতে পারেন, মৌসুমীকে। আমাদের ফেসবুকের ঠিকানা facebook.com/hello8920, ওখানে যাওয়ার পরে অবশ্যই লাইক দেবেন, লাইক দেবার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো 8920 এর মেম্বার হয়ে যাবেন। চার মিনিটের বিজ্ঞাপন বিরতি, একটু পরেই ফিরছি, সাথে থাকবেন।
হ্যালো 8920, হ্যালো 8920।
মাত্র চার মিনিটের বিজ্ঞাপন বিরতির পর প্রিয় শ্রোতা আমরা আবারও ফিরে এসেছি হ্যালো 8920 তে। আপনি শুনছেন আপনার প্রিয় স্টেশন এবিসি রেডিও FM 89.2। আরজে কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে, রয়েছে আরজে শাকিল এবং খালিদ ও লোবান, যারা হ্যালো 8920 টিম মেম্বার, এবং আজকে জীবনের গল্প বলছে এখানে মৌসুমী। মৌসুমীর জীবনের গল্প আসলে বলার সাধ্য নেই, সৃষ্টিকর্তা তাকে সেই ক্ষমতা দেননি, সে আসলে প্রতিবন্ধী, শ্রবণ প্রতিবন্ধী বলেন অনেকেই, কিন্তু সে বলতে পারে না, সে কারণে আমরা তাকে বাক প্রতিবন্ধী বলছি। তার জীবনের গল্প বলছে এখানে তার মা, এবং কতটা মর্মস্পর্শী এই জীবনের গল্প শেষ পর্যন্ত না থাকলে আপনি বুঝতে পারবেন না। আশা করছি আমাদের সাথেই থাকবেন, আমরা আবারও চলে যাচ্ছি গল্পে। আর এই ফাঁকে বলছি চলে আসুন আমাদের ফেসবুকে তাকে দেখার জন্য, আমাদের ফেসবুকের ঠিকানা facebook.com/hello8920, আবারও বলি facebook.com/hello8920, ওখানে গিয়ে অবশ্যই লাইক দেবেন, লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি আমাদের হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন এবং মৌসুমীকে দেখতে পারবেন। হ্যাঁ, আমরা যেখানটাতে ছিলাম, শাহিন ছেলে
প্রসঙ্গে, শাহিন শাহিন সবসময় ওকে সান্ত্বনা দেয়, আর শাহিন যথেষ্ট ভালো। হ্যাঁ, আমার মনে হচ্ছিল বারবার মনে হয় যে এই আমার প্রথম জীবনে আসলো না কেন, আসলে তো আমার এই যে এক গাছের বাকুল আর এক গাছে লাগে না। শাহিন যতই ওকে সান্ত্বনা দিক আর ভালোবাসুক কিংবা ভালো বলুক, ওই একটা পার্থক্য রয়েই যাচ্ছে, এক গাছের বাকুল আর এক গাছে লাগে না, যদিও বা লাগে খসখস করে, এই সমস্যাটা রয়েই যাচ্ছে। তো ওর মন, আবার শাহিনও মাঝে মাঝে বলে যে যে কথা বলতে পারে না, চিল্লাচিল্লি করে, রাগারে কয় বলে অনেক সময় যে এই জবান বন্ধ হয়ে যায় না কেন, এমন অনেক সময় বিরক্ত হয়ে ওঠে। হ্যাঁ, অনেক সময় বিরক্ত হয়ে ওঠে যে সারাক্ষণ বিরক্ত করে এক একটা ইয়ে নিয়ে, জবান বন্ধ হয়ে যায় না কেন, তখন আমার ভীষণ খারাপ লাগে। তখন মনে হয় এই যদি তারই সন্তান হতো তাহলে তো সে এভাবে বলতে পারতো না। তারপর ওর মাথাটা ঠান্ডা হয় আমার ছেলেটা যখন হয়, আমার ছেলেটার নাম সেতু, হ্যাঁ হ্যাঁ বাচ্চাটা হয় সেতু, ওর নাম শিহাব। তো শিহাব যখন হয় তখন ও খুব শান্ত হয়ে যায়, ওকে নিয়ে সারাক্ষণ ব্যস্ত থাকে।
আচ্ছা, শিহাব যখন হলো তখন ওর বয়স কত?
ওর বয়স নয় বছর দশ বছর,
নয় থেকে দশ বছরের মতো। ততদিনে তো লেখাপড়া বন্ধ হয়ে গেছে?
না, ও স্কুলে আমি নিয়ে যাই।
আচ্ছা, কোন স্কুলে পড়তো
তখন? নর্মাল স্কুলে দিলাম, মিরপুরে একটা স্কুলে দিলাম।
ও কি পারতো পড়াশোনা করতে? পারতো,
করতো, আমি নিয়ে দিয়ে আসতাম, আবার নিয়ে আসতাম। আবার ওই যে শিশু একাডেমিতে চিত্র অঙ্কনে ছিল, ওখানে সার্টিফিকেট পেয়েছে, পুরস্কার পেয়েছে।
সার্টিফিকেটের ছবিটা প্রিয় শ্রোতা আমরা এই মুহূর্তে ফেসবুকে দিয়ে দিচ্ছি। ও ছবিতে অনেক ভালো ছিল, ছবি আঁকতো এবং সেখান থেকে ও সার্টিফিকেটও পেয়েছিল। সার্টিফিকেটের ছবিটা আপনারা ফেসবুকে দেখতে পাবেন, facebook.com/hello8920 তে। ওখানে গিয়ে অবশ্যই লাইক দিতে ভুল করবেন না। হ্যাঁ, তারপর?
ও যথেষ্ট প্রতিভা, কিন্তু ওর সবসময় মানসিকতা খারাপ থাকে। ভাইটা পেয়ে ও খুব শান্ত, সারাক্ষণ ভাইয়ের নিয়ে ব্যস্ত থাকে, তখন ওর মনটা ভালো, আমিও তখন সুস্থ স্বাভাবিক। এর মধ্যে আবার চাকরি, ওই প্রজেক্ট বন্ধ হয়ে গেল, চাকরি করি না, বাসায় থাকি। ও সারাক্ষণ ওর ভাই নিয়ে ব্যস্ত, আম্মু তুমি একটা চাকরি করো, তুমি একটা চাকরি করো। এরই মধ্যে হ্যাঁ, উপ আনুষ্ঠানিক স্কুলে চাকরি নিলাম, উপ আনুষ্ঠানিক, যে বাসার কাছে করতে পারবো। আর বাচ্চাটাও আমার ছেলেটা ছোট, কেটে তালা মেয়ে রেখে যেতাম। হ্যাঁ, সারাক্ষণ অস্থিরতা, আল্লাহ আমার মেয়েটা বাচ্চাটা এরা কি অবস্থায় আছে। আমি হয়তো ওখানে প্রশিক্ষণ করতেছি, আমার মৌসুমীর ইচ্ছাতেই আমি চাকরিতে গেলাম। এভাবে চার বছর ওইটা করলাম। এর মধ্যে মৌসুমী বড় হয়ে উঠল, ওর নানা নানি মারা গেল, কিন্তু ভীষণ ভাবে কষ্ট পেল। নানা নানি ছিল, এখন নাই, কষ্ট পেল। এর ভিতরে আবার মামা খালাদের বিয়ে শুরু হয়ে গেল। এক এক করে আমার ভাই বোন 11 জন ছিল, যারা আমার পরে যারা বাকি ছিল সবার বিয়ে হয়ে গেল। বিয়ে হয়ে গেল, মৌসুমী খুব সারাক্ষণ কয় সবার বিয়ে হয়ে গেল, আমার কেন বিয়ে হয় না, আমার বিয়ে দাও না কেন, আমার বিয়ে দাও। মামা খালাদের বিয়ে হয়ে গেল, আমার বিয়ে দিচ্ছ না কেন, সারাক্ষণ বলতেই থাকে, বলতেই থাকে। এবার বলতে বলতে পথে আমার মায়ের বাসা থেকে, আমার মা তো মারা গিয়েছে, আমার বোনরা আছে, ওখান থেকে আমরা যাচ্ছি, পথে যাচ্ছি, রাত 10টা বাজে। এমন সময় রোড পার হব, সেই রোড পার হওয়ার সময় একটা ছেলে আমাদের পাশে, হ্যাঁ, আমার দিকেও তাকালো, আমিও তাকায় দেখলাম ছেলেটার, আবার মৌসুমীর দিকে তাকালো, আবার ছেলেটা আমাদের সাথে রোড পার হলো, পার হয়ে আমাদের সাথে সাথে হাঁটতেছে। আমি ভাবছি ছেলেটা আবার এদিক হাঁটে কেন, আবার দেখি
একটু থামাই আপনাকে। সেটা হচ্ছে যে ওই সময় মৌসুমীর বয়সটা কত, যখন ছেলেটা এভাবে আপনারা দেখা সাক্ষাৎ মা এভাবে দেখা, তখন মৌসুমীর বয়সটা কত?
এই যে অল্প ইদানিং এর কথা,
একদম 17 বছর বয়সে আপনি চলে এসেছেন। আচ্ছা, এই 17 বছর বয়সে আপনি আসলেন, খুব ভালো, কিন্তু আমরা একটু জানতে চাই খুব ছোট করে, এই আপনি কি এখনো দ্বিতীয় স্বামীর সংসারে আছেন? দ্বিতীয় স্বামীর সংসারে আপনি এখন আছেন, তার এখন মানসিক অবস্থা কেমন? সে কি শারীরিকভাবে কিছুটা উন্নত নাকি আগের মতোই আছে? শিহাব যে স্বামীর ঘর সংসার এখন ভালো আছে? আপনার এই ঘরে একটা সন্তান আছে শিহাব,
আর ওর বাবার নাম সাকিব।
সাকিব, সাকিবের ঘরে আপনি সংসার করছেন, শিহাব হচ্ছে আপনার সন্তান। এই ঘরে আপনার সংসার কতদিন যাবৎ?
10 বছর।
এখানেই আমাদের মৌসুমী বড় হয়েছে, বড় হয়েছে। শেষ পর্যন্ত কতদূর লেখাপড়া করেছে
মৌসুমী? এখন উন্মুক্ততে ক্লাস 9-এ।
এখন উন্মুক্ততে ক্লাস 9-এ
পড়ে, ও সামনে মে মাসে যে 5টা পরীক্ষা শুরু হবে।
সবকিছু মিলিয়ে আপনার সংসার, আপনি এখন রোজগার করেন নাকি আপনার হাজবেন্ড রোজগার?
আমার হাজবেন্ড রোজগার।
আপনার হাজবেন্ড রোজগার করে আর আপনি চাকরিতে আর নাই এখন, সংসার সামলান?
সংসার সামলান।
আচ্ছা, এবার আপনি যেটা বলতে চাচ্ছেন যে বিয়ের ঘটনায় আসা, ওকে, ঠিক আছে। প্রিয় শ্রোতা, আমরা এখানে একটু আপনাদেরকে বলি, আমরা খুব দ্রুত একটা জায়গায় চলে এসেছি। আমরা মোটামুটি যে বিষয়গুলো জানা জরুরি ছিল মৌসুমীর ব্যাকগ্রাউন্ড জানার জন্য সেগুলো আপনাদেরকে বলেছি, এবং যে বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে এই মৌসুমীকে আমরা দেখলাম 17 বছর যাবৎ বিভিন্ন টানা পড়েন হলেও বিভিন্ন সামাজিক সমস্যা হলেও, বিভিন্ন প্রতিবন্ধকতা থাকলেও তার মা তাকে আগলে বড় করেছেন, মায়ের মমতা দিয়ে পরম স্নেহে বড় করেছেন। এবং এখন মৌসুমীর একজন মানুষ দরকার, যে মানুষটি তার পাশে এসে দাঁড়াবে সারাটা জীবনের জন্য, এবং যে মানুষটি তার মনের খোরাক যোগাবে, যেমনটি ভাবে তার মা চেয়েছিল কাউসার তার মনের মানুষ হয়ে দাঁড়াক। মৌসুমী ঠিক এরকম ভাবেই কাউকে হয়তোবা পাশে চাইছে, কিন্তু সেখানেই একটা ঘটনাতে গিয়ে আমরা কিছুটা হলো থেমে গিয়েছি। আমরা ঠিক সেখান থেকে ফিরে যেতে চাই। আপনি বলছিলেন যে কোন একটা বিয়ের বাড়ি বা কোন একটা অনুষ্ঠান থেকে ফিরছিলেন, রাইট? ফিরছিলেন কোথা থেকে?
আমার বাবার বাড়ি থেকে ফিরতেছিলাম।
কোন ঘটনায় গিয়েছিলেন?
না, এমনি আমরা মাঝে মাঝেই ওখানে যাই।
আচ্ছা, তো ফেরার পথে কোন একটা ছেলের সাথে
দেখা? ছেলেটা আমরা হাঁটি, ছেলেও হাঁটে, মাঝে মধ্যে ছেলেটা হঠাৎ নেই, আবার দেখি ছেলেটার। এরই মাঝে আমরা যে পথে যাচ্ছি ছেলেটাও সে পথে, আমার মনে খটকা হচ্ছে কি ছেলেটা আমাদের সাথে এদিকেই যাচ্ছে। হ্যাঁ, তো এর ভিতর ছেলেটা একটা দোকানে গিয়ে দাঁড়ালো, আমরা রোড পার হয়ে আমাদের বাসার পথে চলে গেলাম। পরের দিন ভোরে দেখা গেল মৌসুমীর কাছে একটা মোবাইল নাম্বার ছেলেটা দিয়ে দিয়েছে।
মৌসুমীর কাছে একটা মোবাইল নাম্বার?
হ্যাঁ, ছেলেটা মোবাইল
নাম্বার। আপনি কি দেখলেন?
আমি, ও তো আমার পাশে, কখনো পিছনে আগে পিছিয়ে, এরকম হচ্ছে আমার সাথে, আমার ছেলেটাও আছে, ও আছে। এখন এরই ফাঁকে ছেলেটা ওর হাতে মোবাইল নাম্বার দিয়ে দিয়েছে, আমি একটু বুঝতে পারি নাই, কারণ ছেলেটাও তো আমাদের পাশাপাশি হাঁটতেছে।
মৌসুমী কি কোনো সেলফোন ইউজ করতো তখন?
না, মৌসুমীর বাসায় ফোন ছিল, কাগজে লিখে দিয়েছে ছেলেটা।
আচ্ছা, মানে মৌসুমীর হাতে একটা নাম্বার
দিয়েছে।
আচ্ছা আচ্ছা, ওকে।
তো এখন মৌসুমী বাসায় ফিরে রাত 10টায় ফিরলাম, ও তখন চুপচাপ আমার কাছে কিছু বলেনি। পরের দিন ও SMS মেসেজ পাঠিয়ে দিয়েছে ছেলের কাছে,
ওই নাম্বারে।
ওই নাম্বারে।
আচ্ছা, এবং এটা কি, এই যে ফোনটা আপনার ছিল, সেই ফোনটা কি আপনার ফ্যামিলি?
This track was downloaded from fusionbd.com.
ফোন মানে সবাই ব্যবহার করতেন?
হ্যাঁ, মানে আমি মৌসুমী এরাই ব্যবহার করে, আমার ছেলে।
ওকে SMS লিখতে পারতো?
হ্যাঁ, ও সব পারে।
আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তারপর আপনি যে SMS-টা পড়েছিলেন, জেনেছিলেন কিছু, কি ছিল SMS-টাতে?
ও ওর নাম ঠিকানা দিয়ে দিয়েছে, ওর নাম ঠিকানা, ওর মনের কথা, যে আমি তোমাকে ভালোবেসে ফেলেছি।
এই এই কথাগুলো প্রথমে লিখেছে?
হ্যাঁ, প্রথমে, কারণ মৌসুমী তো চাচ্ছে আমার মামাখালাদের বিয়ে হয়ে গেছে, আমার বিয়ে হবে কবে। এখন ওই ছেলেটা যে নাম্বার দিয়েছে, ও মুহূর্তের ভিতর মানে এত আনন্দিত যে আমি পেয়ে গিয়েছি, আমার মনের মানুষ পেয়ে গিয়েছি, এ বোধ হয় পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ আমার। হ্যাঁ, আর ও মনে প্রাণে বিশ্বাস করে ফেলেছে যে ছেলেটা আমার ফোন নাম্বার দিয়েছে, নিশ্চয়ই আমার ভালোবাসে, আমার দেখে পছন্দ করে ফেলেছে, এই ছেলে আমার সবকিছু, এরকম করে ভেবে নিয়েছে।
আচ্ছা, এখানে প্রিয় শ্রোতা, খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, যে কথাটি মিতা একটু আগে বলেছিলেন আপনাদেরকে, ডাক্তার তাকে ডেকে নিয়ে বলেছিল যে একটা থলেতে যদি 2 কেজি চাল ধরে, তোমার যদি 20 কেজি চালের দরকার হয় তাহলে তুমি কিভাবে নেবে, কারণ থলেটা তোমার হাতে আছে, এর চেয়ে বড় থলে তোমার কাছে নেই। মিতা কিন্তু খুব দারুণ একটা কথা বলেছিল, সেটা হচ্ছে যে আমাকে 2 কেজি 2 কেজি করে 10 বার নিতে হবে। এটা হচ্ছে আমাদের মৌসুমীর ব্রেইনের ক্যাপাবিলিটি, মানে মস্তিষ্কের ধারণ ক্ষমতা। ওর কাছে বিয়েটা জরুরি, ওর জায়গা থেকে মনে করছে একজন মানুষ হলেই হয়। ও কিন্তু দেখতে অদ্ভুত সুন্দর, যারা ফেসবুকে আছেন তারা নিশ্চয়ই দেখেছেন ওকে, এবং এরকম একটা সুন্দর মেয়ের কাছে যে কোনো একটা ছেলে হয়তোবা তাকে দেখে ভালো লেগেছে, সে ফোন নাম্বার দিয়ে দিয়েছে, এবং ও ওর জায়গাটা থেকে মনে করেছে, যাক আমার মামা খালা বা অন্যদের বিয়ে হয়ে যাচ্ছে, সুতরাং এবার বোধহয় আমার হবে, এরকম মনে করে ও সেই মেসেজের রিপ্লাইটা দিয়ে দিয়েছিল, সেখানে নিজের পরিচয়টা জানিয়ে দিয়ে। তারপরে কি হলো আমরা একটু জানি। হ্যাঁ,
তারপরে ও ওই ছেলেকে মেসেজ দেওয়ার পর ওই ছেলে ফোন করে, ও আমার হাত পা জড়ায় ধরতেছে, আম্মু তুমি কথা বলো, তুমি কথা বলো, বারবার যদি না ধরো আমি কিন্তু এখনই মরে যাব।
হ্যাঁ,
আমি দরজা বন্ধ করে দিলাম, আমি কারেন্ট ছুলাম, এরকম করতেছে, মানে কেমন অস্বাভাবিক।
হ্যাঁ,
আমার বলতেছে তুমি কথা বলো ছেলেটার সাথে। তো তখন আমি ছেলেটার ফোন ধরলাম, ধরে ছেলেটা বলতেছে, হ্যালো আপনি কে? আমি আর আমার পরিচয় দিলাম না, আমি বললাম আমি কেউ, কেন এর আগে মেসেজ যায়নি? বলতেছে হ্যাঁ গিয়েছে। আমি বলছি সেখানে নাম ছিল কি? আমি বলছি তাহলে যার কাছে মেসেজ দিয়েছেন তার পক্ষ থেকেই ফোন যাচ্ছে, কারণ তখন বলছি মৌসুমী। আমি বলছি তাও তো বলি নাই।
মাই গড, আমি দাঁড়ান, আমি ওয়াও, আমি ঠিক জানি না সামনে কি ঘটতে যাবে, বাট আই ফিল সামথিং ভেরি এক্সট্রা অর্ডিনারি রাইট নাও। একজন মা সন্তানকে কতটা লাভ করতে পারেন, একজন মা সন্তানের জন্য, এই যে ভদ্রমহিলাটি আজকে আমাদের এখানে আছেন মিতা, তিনি খুব বেশি শিক্ষিত নন, এবং তিনি যে পরিবারে যেভাবে বড় হয়েছেন, আমি আসলে কি বোঝাতে চাচ্ছি আমি ঠিক বলে বোঝাতে পারবো না। তিনি তার সন্তানের জন্য তার ভালো লাগার মানুষকে ফোনে ফেস করছেন, প্রথম ফেস করা, এবং ফেসটাও করছেন এমন ভাবে মৌসুমীর হয়ে সে কথা বলছিল। অদ্ভুত একটা ফিলিংস প্রিয় শ্রোতা। আমরা আবারও ফিরে যেতে চাই। আমরা এরকম গল্প আসলে সাধারণত মুভিতে দেখে থাকি, সিনেমাতে দেখে থাকি, কিন্তু ওই কথাটা বারবারই বলতে হয়, লাইফ ইজ মোর দ্যান ড্রামা, জীবন নাটকের চেয়ে অনেক অনেক বেশি নাটকীয়। আচ্ছা, তারপর আপনি ছেলেটার সাথে কিভাবে কথা বললেন?
আমি মৌসুমীর পক্ষ থেকে বলছি, মৌসুমী এসএমএস দিয়েছে, মৌসুমী হই আর যেই হই ওর কথাই বলছি। হ্যাঁ, তো ছেলেটা আমাকে বলল আমাকে মেয়েটাকে আমার খুব ভালো লেগেছে। তুমি কি মৌসুমী? আমি কিছু বলি না, মৌসুমী তোমাকে আমার খুব ভালো লেগেছে, হ্যাঁ আমি চাই আমার মার সঙ্গে তোমার বাসায় প্রস্তাব নিয়ে যেতে। হ্যাঁ, আমি চুপচাপ নীরবে শুনে গেলাম। তা আমি রাখি বলে রেখে দিলাম, আর কিছু করণীয় নাই। পরে আবার ওই ও অস্থিরতা বোধ করতেছে, কখন কথা বলবো কখন কথা বলবো। অবশ্য ছেলেটার নাম রিন্টু।
রিন্টু,
রিন্টু আবার রিন্টু আমার কাছে তখন বললো আমার নাম রিন্টু। হ্যাঁ, আমি তখন জানলাম যে ছেলেটার নাম রিন্টু। তে আবার ওই ছেলের পক্ষ থেকে ফোন আসছে যে বলতেছে আপনি মৌসুমীর যেই হন, হয়তো মৌসুমীর বোন হবেন কিংবা কেউ হবেন, আপনি একদিন মৌসুমীকে আমার সাথে দেখা করান। হ্যাঁ, আপনি নিয়ে আসেন মৌসুমীকে, নিয়ে আসেন আমি একটু দেখব, কথা বলব। হ্যাঁ, তা আমি রাজি না, কিন্তু মৌসুমী আমাকে বাধ্য করে ফেলতেছে, পা ধরতেছে, হাত ধরতেছে, জোরহাত করতেছে, তুমি না করলে আমি দুর্ঘটনা ঘটাবো।
হ্যাঁ,
আমি আবার বাধ্য হয়ে কিছু বললাম না, মৌসুমীর কথাই মেনে নিলাম। তো মৌসুমী আবার ওর ছোট ভাইয়ের সাথে ওই রিন্টুর সাথে কন্ট্যাক্ট করেছে যে দেখা হবে। আর আমার বলতেছে চলো আম্মু আমরা বেড়াতে যাব, আমরা চটপটি খাবো হ্যান ত্যান। আমি আর জানি না যে ছেলেটার সাথে ওদের কন্ট্যাক্ট হয়েছে। হ্যাঁ, চটপটি খাওয়ার উদ্দেশ্যে ওদের নিয়ে গেলাম বেড়িবাদে, মিরপুর বেড়িবাদে নিয়ে গেলাম। এখন ওখানে ওদের চটপটিও খাওয়ালাম। এখন আমার থেকে ওরা দুই ভাই বোন এক জায়গা হয়ে ফিসফাস ফিসফাস করে, বলছে কি ব্যাপার তোমরা ফিসফাস করতেছো কে? আবার ওর ছোট ভাইয়ের হাতে কথা, কার সাথে কথা বলো, আমার কাছে দিচ্ছে না। তখন মৌসুমী বলতেছে আম্মু আমি আর যে ছেলেটা পছন্দ করছি না ওই ছেলে আসবে। ওই ছেলে আসবে মানে? আমাদের সাথে কথা হয়েছে, শিহাবের সাথে ফোনে কথা বলছে, আসবে
ওই বেড়িবাদে।
হ্যাঁ, ফুচকার ওখানে।
আচ্ছা,
তো আসবে। আমি বলছি না এখন চলে যাব। তো এরই মধ্যে ছেলেটা একটা গাড়ি নিয়ে হাজির।
আচ্ছা,
হাজির। আমি ওখানে দাঁড়িয়ে আছি, ছেলেটা মৌসুমী বারবার দেখাচ্ছে আম্মু ওই যে ছেলেটা, ওই যে ছেলেটা। আমি না দেখার ভাব করে অন্যদিকে তাকিয়ে আছি। হ্যাঁ, পরে এরই মধ্যে ছেলেটা গাড়ি নিয়ে কাছে এসে হ্যালো হ্যালো করতেছে। হ্যাঁ, তারপর আমি তাকালাম। জি, পরে ছেলেটা নেমে এসে বলতেছে আপনি মৌসুমীর কি হন? বললাম আমি ওর মা হই। তখন সালাম দিল, বললো কি আমি ফোনে কথা বলেছি মৌসুমীকে আমার ভালো লেগেছিল, কিন্তু ও যে কথা বলতে পারে না। আমি আবার এর মধ্যে বলেছিলাম যে দেখা ও জানার মধ্যে পার্থক্য থাকে, রিন্টুকে বলেছিলাম।
জি,
তারপরও ও দেখা করতে চেয়েছে। হ্যাঁ,
মানে আপনি ডিটেইল বলেছিলেন ওর সম্পর্কে যে ও আসলে
দেখা ও জানার মধ্যে পার্থক্য থাকে, ও তো কথা বলতে পারে না। হ্যাঁ, তারপরও ছেলেটা ওকে দেখতে চায় এরকম। তো পরে বেড়িবাদে যখন দেখা হলো, বললো আমি বললাম আমি ওর মা। তো তখন সালাম দিয়ে আন্টি ওর, আমি খুব ওরকে পছন্দ করেছিলাম, ভেবেছিলাম যে আমার মাকে নিয়ে ওর বিয়ের প্রস্তাব নিয়ে যাব, কিন্তু মিস্টেক হয়ে গেল। আর আমি তো তখন জানলাম মৌসুমী ওকে দেখে পাগলের মতো করতেছে, ভালোবাসে ফেলেছে, ভালোবেসে ফেলেছে। আমি তখন ভাবলাম যে কি করব, আমি তো কোনোভাবে মানে দিশাহারা। তখন আমি ছেলেটাকে বললাম তোমরা কয় ভাই বোন? বলতেছে আন্টি আমরা তিন ভাই, আমার কোনো বোন নেই। বললাম দেখো বাবা, তুমি ওকে বোনের মতো দেখো। হ্যাঁ, তুমি একটা স্বাভাবিক মানুষ, ও তো স্বাভাবিক না, ওর সাথে বোনের মতো, কারণ মৌসুমী ওর জন্য পাগলের মতো করে। যার জন্য ওকে বললাম ওর যে বোনের মতো করে স্নেহ করে, তাহলে এক সময় মৌসুমী স্বাভাবিক হয়ে যাবে, যে ছেলেটা আমাকে রিন্টু আমাকে বোনের মতো দেখে। হ্যাঁ, ওকে সতর্ক করে দিলাম, এটাও বললাম ও স্বাভাবিক না, তুমি ওর সাথে বোনের মতো মশো। তো ওরা ওখানে আইসক্রিম আন্টি খান খান, আমি কোনোভাবেই খাবো না, জোর করে খাওয়ালো। ওখানে পাশে একটা হোটেল ছিল। আমার মনে ভিতর খটকা, পাচারকারী কিনা, আমি তো ছেলেটা তখনও চিনি না কোথায় বাসা কি বৃত্তান্ত। হ্যাঁ, ছেলেটা পাচারকারী কিনা আমার ভিতরে প্রচন্ড ভয়, কিন্তু মৌসুমীর আমি না বলতে পারবো না, না বললেও দৌড়ায় যায় ঝাঁপ দেবে কিংবা কারেন্ট ধরবে গায়ের নিচে পড়বে। ওকে আমি রক্ষা করতে পারবো না, আমি ও যা বলতেছে তাই আমাকে মেনে নিতে হচ্ছে অসহায়ের মতো। হ্যাঁ, এর জন্য ছেলে রিন্টুকে সতর্ক করলাম। ওই মৌসুমীকে আমাদের বলতেছে গাড়িতে ওঠেন, আপনাদের নামিয়ে দেবো। আমি বলছি আমার গাড়ির চড়া অভ্যাস নেই, আমার বমি আসে, আমার খারাপ লাগে, আমি গাড়িতে উঠবো না। মৌসুমী উঠতে চায়, মৌসুমী বলতেছে ওঠো গাড়িতে। না হলে কিন্তু ওই ইশারায় বারবার আমার ইয়ে করতেছে। আমি মনে হচ্ছে যে পাচারকারীর পক্ষে পড়ি, তাহলে তো পাচার হয়ে যাও। মনে দোয়া পড়তেছি আর ভয় পাচ্ছি, আল্লাহ কোথায় উঠলাম, আমার সন্তান বলার কারণে আমার এখানেও উঠতে হলো, এখন আমাদের বিপদও হতে পারে, এরকম মনোভাব নিয়ে গাড়িতে উঠলাম। ছেলেটা আবার বলে দিল যে আমাদের বাসা এত এত নাম্বার। ওই দিন আসার পর আমি ওই ছেলেদের বাসা খোঁজ করি, এত নাম্বার বললো, আসলে বাসা নাম্বার কই। হ্যাঁ, মৌসুমি তো তাকে পাগলের মতো সবসময় মিস করতেছে, মনে করতেছে যে ওই ছেলে যেন ওরে কত ভালোবাসে। ওর ক্লাস উন্মুক্ততে শুক্রবারে ক্লাস হয়, ওখানে গিয়ে ও ছেলের কাছে ফোন দিচ্ছে বারবার, তুমি আসো তুমি আসো, আমি তোমার দেখব।
এখন নিজে থেকে কথা বলে,
মানে ওই রকম করে। হ্যাঁ, ও মাঝে মধ্যেই ফোন দিয়ে আই লাভ ইউ আই লাভ ইউ এরকম করে বলে। হ্যাঁ, তখন ও পাগলের মতো হয়ে গেছে, আসলো না রিন্টু, আসলো না, আমি ক্লাস করলাম, ও অপেক্ষা করতেছে আসবে, আসলো না কোনোভাবে। তখন আমার বোনও ছিল আমাদের বাসায়, ওই ছেলেটার কাছে আমরা ফোন, ও খাওয়া দাওয়া বন্ধ করে দিল, আমি খাবো না, ওই ছেলে না আসলে আমি খাবো না। হ্যাঁ, দুই দিন খাওয়া বন্ধ, বারবার ছেলেটার কাছে ফোন করলাম, ছেলেটা বলতেছে ঠিক আছে আমি আসি। আবার আমার মনে সংকোচ লাগতেছে, তার চিনি না জানি না, পাশার আরে কারি কিনা, আমি কাকে বাসায় আনতেছি। হ্যাঁ, মৌসুমির জন্য বাধ্য হচ্ছি। তবে সেদিন ছেলেটা বললো কি, আমি অমুক জায়গায় আসি, তে আমি যাইতে দেরি করলাম, ছেলেটা বলতেছে আমি চলে গিয়েছি আর ওখানে নেই। তারপর আমার মনে হচ্ছে তাইলে তো মিথ্যা, তাহলে সত্যি পাচারকারী এভাবে করতেছে, আমার খুব ভয় হচ্ছে। অথচ মৌসুমির জন্য আমি বাধ্য হচ্ছি তার সাথে না জেনে শুনে তার সাথে যোগাযোগ করতে। পরে খোঁজ নিতে নিতে জানতে পারলাম যে কাছাকাছি ওদের বাসা, ওরা ওই বাসায় ছিল, জুন মাসের এক তারিখে অন্য ফ্ল্যাট কিনে সেখানে চলে গিয়েছে। টিনসেট বাসায় ওরা বহু বছর ওখানে বসবাস করেছে, আমাদের থেকে 5 মিনিট লাগবে না, 3 মিনিট লাগবে, এত কাছে বাসা। অথচ আমরা 10 বছর পাশাপাশি থাকি, কখনো দেখিনি।
আচ্ছা, একটু জানতে চাই আপনার কাছে যে এই যে আপনি যখন জানলেন যে তারা অন্য একটা ফ্ল্যাট কিনে অন্য একটা জায়গায় চলে গিয়েছে, তার আগে মৌসুমির সাথে পরিচয় এই সময়টুকু কতটুকু সময়?
এক সপ্তাহের
মধ্যে এত কিছু ঘটে যাচ্ছে, এবং সেটা মৌসুমির জিদের কারণে হোক, মৌসুমির আগ্রহের কারণে হোক, সেটা মা হয়ে আপনাকে করতে হচ্ছে। কারণ আপনি জানেন ওর যে মেন্টাল ক্যাপাবিলিটি, ওকে যদি জোর করা হয় তাহলে যে কোনো সময় ও দুর্ঘটনা ঘটিয়ে ফেলতে পারে। প্রিয় শ্রোতা, আমরা এই জায়গায় ছোট্ট একটা বিরতি নিতে চাই। মা কি জিনিস, মাকে কত কি সহ্য করতে হয়, এবং একই সাথে মা কিভাবে তার সন্তানকে আগলে রাখেন, সেটার সবচাইতে বড় উদাহরণ হচ্ছে আজকের হ্যালো 8920। আমরা ছোট্ট একটা বিরতির পরে আবারও ফিরে আসতে চাই। এই ফাঁকে আপনাকে মনে করিয়ে দিতে চাই, আজকে একটি অসাধ্য সাধন করছে হ্যালো 8920। উই আর রিয়েলি অনার, অনার এই ক্ষেত্রে বলছি, আমরা সম্মানিত এই ক্ষেত্রে বলছি, হ্যালো 8920 এতদিনে এই জায়গাটি তৈরি করে নিয়েছে যে মানুষ মন খুলে দুটো কথা এখানে বলতে পারে, এবং সেই কথাগুলো এতটা গভীর থেকে উঠে আসতে পারে এটা কখনোই চিন্তার ছিল না। আজকে যে মা তার সন্তানকে নিয়ে এখানে এসছেন, সেই সন্তানটি মূলত বাক প্রতিবন্ধী, তিনি কথা বলতে পারেন না। তার জীবনের সেই যে ছোটবেলা, তার মার যে ছোটবেলা, যেগুলো হয়তো সন্তান নিজেও জানতেন না, সেগুলো তিনি আজকে লাখো মানুষের কাছে আপন ভেবে শেয়ার করতে এসেছেন। কিছুই পাবেন না, হয়তো মন খুলে দুটো কথা বলে একটু সান্ত্বনা পাবেন। আর এই সান্ত্বনার মধ্য দিয়ে আমরা বিশ্বাস করি হ্যালো 8920 লাখ লাখ শ্রোতা যারা আছেন এই মুহূর্তে এবিসি রেডিওতে কান পেতে, তারা অনেক কিছুই শিখবেন। প্রিয় শ্রোতা, ছোট্ট একটি বিরতি নিতে চাই, আর আমাদের এই বোনটিকে যদি আপনারা দেখতে চান, মানে আমি মৌসুমে কথা বলছি, নিঃসন্দেহে সে অনেক সুশ্রী দেখে, এবং প্রথমে দেখে অবাক হয়ে গিয়েছিলাম যে ওই যে বারবার বলছি না যে সৃষ্টিকর্তা সব সৃষ্টি অদ্ভুত সুন্দর নয়, এবং কিছু না কিছু খুঁত থেকে যায় তার মধ্যে। আমার কেন জানি মনে হয়েছে যে ওকে উপরওয়ালা কেন এভাবে দুনিয়াতে পাঠালো। ওকে প্রিয় শ্রোতা, আমরা ওর একটা ছবি, একদম বিগ প্রোফাইল ছবি আমরা দিয়ে দিয়েছি ফেসবুকে, পুরো অনুমতি নিয়ে দিয়েছি। আপনি যদি চান ওকে দেখার জন্য, মৌসুমীকে দেখার জন্য, চলে আসতে পারেন আমাদের ফেসবুকে। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920। আমি আবারও বলছি www.facebook.com/hello8920। ওখানে যাবেন, যাওয়ার পর আপনি অবশ্যই লাইক দেবেন, লাইক দেবার সঙ্গে সঙ্গেই আপনি হ্যালো 8920-র মেম্বার হয়ে যাবেন। ছোট্ট একটা বিরতির পরে আবারও ফিরে আসছি, সাথেই থাকবেন।
হ্যালো 8920, হ্যালো 8920।
ছোট্ট একটি বিরতির পর প্রিয় শ্রোতা আমরা আবারও ফিরে এসেছি আপনাদের প্রিয় অনুষ্ঠান হ্যালো 8920-তে। আর জি কিবরিয়া আপনার সঙ্গে রয়েছে, এবং আমার সঙ্গে রয়েছে হ্যালো 8920 টিম মেম্বার আর জি শাকিল, খালিদ রয়েছে, লোবান রয়েছে। এবং প্রিয় শ্রোতা, আপনাদেরকে বলতে চাই, আজকে আমাদের কাছে জীবনের গল্প বলতে এসেছেন মিতা, তার মেয়েকে সঙ্গে করে নিয়ে, মেয়ের জীবনের গল্প। মৌসুমি মূলত আমি বারবার শব্দটা উচ্চারণ করছি এবং আমার খুব কষ্ট লাগছে, বাক প্রতিবন্ধী, তিনি বলতে পারেন না। অনেকেই শ্রবণ প্রতিবন্ধীও বলেন, কারণ তিনি খুব ভালো করে শুনতে পান না বলেই তিনি বলতে পারেন না, কারণ তার মুখে কোনো সমস্যা নেই। আর এই মানুষটি তার জীবনে ঘটে যাওয়া যে ঘটনাগুলো, তার জীবনে ঘটে যাওয়া যে একের পর এক ঘটনা বলি বা অঘটনই বলি, সেগুলো তার মা যে কিভাবে ট্যাকল দিচ্ছেন, কিভাবে ফেস করছেন, সেই ষোলো বছর বয়সের কিশোরী মা এখন পর্যন্ত সতেরো বছরের মৌসুমীকে কিভাবে আগলে রেখেছেন সেগুলো আমরা শুনছি। প্রিয় শ্রোতা, আপনি যদি মৌসুমীকে দেখার জন্য চলে আসতে চান আমাদের ফেসবুকে আসতে পারেন। আমাদের ফেসবুকের ঠিকানা facebook.com/hello8920, আমি আবারও বলি facebook.com/hello8920, ওখানে কি অবশ্যই লাইক দেবেন, লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন। এবং একই সাথে বলতে চাই, একটু রেডিও স্ট্যাটাসও আছে ওখানে, আপনি চাইলে প্রশ্ন করতে পারেন, কমেন্টস করতে পারেন। হ্যাঁ, তারপরে আপনার কাছে ফিরতে চাই, আপনি যেটা বলছিলেন যে ও তো দেখার জন্য উতলা হয়ে গেল, পরবর্তীতে জানলেন দশ বছর পাশাপাশি ছিলেন কিন্তু ওরা চলে গিয়েছে ওখান থেকে। হ্যাঁ, তারপর
মৌসুমি ভীষণ ভাবে আমাকে পাগল করে দিচ্ছে, সারাক্ষণ আমি দেখবো দেখ। আমি ওই ছেলেটার এতটুকু তথ্য পেয়েছি, ওর বাসার ঠিকানা আর হলো ওর নাম রিন্টু। আমি খুঁজে খুঁজে, আমি জানি যে বাসা যদি না পাই আমি ওর সামনে কোনোভাবেই ইয়ে করবো না। আমি ওকে বলি ওই ছেলের বিয়ে অনেক দেরি আছে, দশ পনেরো বছর পর বিয়ে করবে, ও তোমার ভাইয়ের মতো। তারপরও কোনো মৌসুমীকে এভাবে বোঝায়। তারপর ছেলেটার খোঁজ পেলাম, অবশ্য খোঁজ পাওয়ার আগের ঘটনা, ছেলেটা ফোন করেছে, ফোনকে বলতেছে আন্টি আমি আপনাদের খুব বাসার কাছাকাছি। বাসার কাছাকাছি মানে আপনাদের এলাকায়? হ্যাঁ। আমি বলছি আমাদের এলাকায় কোথায়? বলতেছে এই এক কনফেকশনারির কাছে। তো আমি বলছি আমি তো বাসায় নেই, জানি না চিনি না, আমি এর জন্য ওকে আনতে চাচ্ছি না। তারপর যখন ওর বাসাটা চিনে বের করলাম, ওখানে নেই, মানুষের কাছে তথ্য নিলাম, যে সবাই বলল হ্যাঁ এই নামের এই আছে, ওরা তিন ভাই, দুই ভাই বাইরে থাকে আর এক ভাই এই। তখন একটু নিশ্চিত হলাম যে বাসার খুবই কাছে, এখন না থাক কিন্তু তারা দশ বছর ছিল, আমার সাথে দেখা হয়নি কিন্তু একই প্রতিবেশী। তখন আমি কিছুটা নিশ্চিত হলাম, প্রতিবেশী হিসাবে সে নিশ্চয়ই আমাদের কোনো ক্ষতি করবে না। এতটুকু আশ্বাস পেলাম যে মৌসুমী যখন ওই রিন্টুকে দেখার জন্য এতই পাগল, সারাক্ষণ বলতেছে ওর সাথে দেখা করব দেখা করব। তো এক শবে বরাত, জুন মাসে যে শবে বরাত, আমি রিন্টুকে ফোন করলাম যে মৌসুমী তোমাকে দেখতে চায়, শবে বরাতের দিন আসবে? জি আন্টি, জি আন্টি আসবো। তো শবে বরাতের দিন সব রান্না বান্না মৌসুমী খুব আনন্দের সাথে, উৎসাহ যে আমি যাকে ভালোবাসি সে আসবে। মৌসুমী ভাবতেছে সে ওর পৃথিবীর সবকিছু, এত আনন্দ এত খুশি। কিন্তু আমার মনের মধ্যে একটা ভয় রয়ে গেছে, আমার জীবন থেকে আমি তো জানি ভয় কেমন, ও তো কিচ্ছু বোঝে না, কিন্তু ওর আনন্দ দেখে হয়তো ভালো লাগতেছে, আমার ভিতর ভয় কাজ করতেছে সারাক্ষণ, ও বড় আঘাত পাওয়ার জন্য তৈরি হচ্ছে।
ছেলেটা তো আপনাকে ক্লিয়ারলি বলে দিয়েছিল যে না, মৌসুমীকে সে কোনো ভাবে ডিসিভ করবে না।
হ্যাঁ, বলছে যে আমি মিস্টেক হয়ে গেছে,
প্রথম দেখাতে বলেছে যে আমার একটা ভুল হয়ে গেছে। আচ্ছা, তো তারপরে আপনার বাসায় আসতে চাইলো? তারপর
সবে বরাতের দিন আসলো, মৌসুমী তাকে প্রশ্ন করতেছে তুমি কি কাউকে ভালোবাসো? বলতেছে না। মৌসুমী বলতেছে তুমি আমার ভালোবাসো? যে হ্যাঁ বলতেছে।
আপনার সামনে এগুলো হচ্ছে?
হ্যাঁ, মৌসুমী বলতেছে তাকে, সে হ্যাঁ বলল, আমি কিছু বলতে পারতেছি না, আমি সামনাসামনি বসা।
ও হ্যাঁটা কেন বলল, ওকে কন্ট্রোল করার জন্য নাকি?
ও যদি না বলে তাইলে ও হয়তো উত্তেজিত হয়ে যাবে। আমি কিছু বললাম না, যে হয়তো আস্তে আস্তে ছেলেটা কথা ঘুরাবে, ওর মোড়টা ঘুরাবে। তারপর আমাদের বাসায় ও কবুতর পালে, ছেলেটা ওর সাথে কবুতর দেখলো, ও মা খুব সুন্দর,
মানে মৌসুমী কবুতর পালে।
হ্যাঁ হ্যাঁ,
আচ্ছা,
খুব সুন্দর খুব সুন্দর। তো মৌসুমীর মনটা খুব খুশি হলো, ও হ্যাঁ হ্যাঁ বলতেছে। আমিও ভাবতেছি যে ছেলেটা না বলল, আমি ওকে আবার আরেকদিন সতর্ক করে বললাম যে আমার তো ওই বড় কোনো সন্তান নেই, তুমি আমার বড় ছেলের মতো, কারণ আমার জীবনে অনেক কষ্ট অনেক অভাব। তো ওই ছেলেটা যদি ওর বড় ভাইয়ের মতো আসে, বড় ভাই হয়ে দাঁড়ায়, তাইলে তো ভালো। আর ও যখন সারাক্ষণ তার জন্য পাগল, এর জন্য আমি ওকে রিসিভ করলাম। আসলো, আসে মৌসুমী রান্না বান্না করলো, খাবার দিল, খুব খুশি হলো, খেটে গেল। আবার পরে ও যোগাযোগ করছে, ফোন করছে আন্টির সাথে, আমার সাথে কথা বল। মৌসুমী আবার এটা জানতে চায় কি বলল, মানে মৌসুমী সারাক্ষণ তার খোঁজ খবর নিতে চায়। কিন্তু আমি মা, আমার খুব খারাপ লাগে যে আমি কি করে খবর নেব। তো এভাবে বেশ কতদিন, আবার রোজার মধ্যে তাকে খবর দিলাম, মৌসুমী ইফতারি টিফতারি বানালো, আসলো গেল। আমি আবার তাকে বলি তুমি ওর ভাই। এভাবে বলার পর
আপনি কি মৌসুমীকে কিছু চেষ্টা করেছিলেন যে মৌসুমীকে এই কথাগুলো বলা যে ওকে ভাই হিসেবে নাও?
হ্যাঁ, আমি মৌসুমীকে বলেছি যে ওর বিয়ে অনেক দেরি, ও তোমার ভাই, হ্যাঁ মৌসুমি আবার ওকে বলতেছে কি যে তুমি দশ বছর পর বিয়ে করবা, তো বলতেছে আন্টি এ কথা মৌসুমি বলতেছে কেন, আমি দশ বছর পর বিয়ে করবো। বলছি মৌসুমি তোমার জন্য পাগলের মতো করে, এর জন্য বলেছি যেন মৌসুমির মোটটা ঘুরায় নাই, কারণ মৌসুমি তো এখন বিয়ে করতে চায়।
ও আপনার টার্গেটটা ছিল যে এখন বিয়ে করতে চাচ্ছে বলেই ধরনের আছে।
হ্যাঁ হ্যাঁ, যেন মৌসুমির মন যে ও দশ বছর পর বিয়ে করবে, আমি তো এখন বিয়ে করবো, এটা আমি ছেলেকে বললাম। শেষমেশ দেখা যায় ছেলেটা বিভিন্ন কাজ মাস ব্যস্ত ব্যস্ত, জুন মাস থেকে কিন্তু যোগাযোগ ব্যস্ত, না আসলে মৌসুমি পাগলের মতো করে মরে যাচ্ছে, না আসলে মরে যাব, দরজা বন্ধ করে ম্যাচ নিয়ে আমি জানালা দিয়ে দেখতেছি আমি যে কি পরিস্থিতি, আমি ডায়াবেটিক্স এর রোগী, আমার প্রেসার, আমার জান আর জানে থাকে না, খুব কষ্ট, আমার মেয়েটা যদি মারা যায় পৃথিবীতে আমার কিচ্ছু রইল না, আমার কোনো কিছু চাই না, আমি চাই যে আমার সন্তান আমার মেয়েটা সুস্থ স্বাভাবিক থাক, শান্তিতে থাক, ওর মন ভালো থাক, ও ভালো থাকলে আমি ভালো থাকি। তো এভাবে যখন ছেলেটা আস্তে আস্তে দেখা যায় আর মনোভাব
কি করতো, জানলা বন্ধ করে দিত, আপনি যেটা বলছেন মেসের কাটিনি কি করতো,
হ্যাঁ মেসের রীতিমতো আগুন ধরায় দিয়েছে, হ্যাঁ আগুন আমি রক্ষা করতে পারবো না, ওর আগুন ধরায় দিয়েছে, আমি যদি ধরে, ও তো স্বাভাবিক না, ধরে গেলে ওর কিছু করার নাই, দরজা বন্ধ। ওর ভাই শিহাব চিল্লায় কান্দে, আমার কান্নাকাটি ছাড়া তো উপায় নাই, পরে আবার দেখা যাচ্ছে অনেক অনুরোধ করার পর ওইটা নিভায়, এভাবে তো যে কোনো মুহূর্তে দুর্ঘটনা, উন্না লাগায় গলার সাথে রীতিমতো লাগায়, মুখ চোখ সবুজ হয়ে যাচ্ছে। এই ক্ষেত্রে আমি তো নিরুপায়, আমি বাধ্য ওই ছেলের হাত পায়ে ধরার মতো, পরে পরে দেখি ও আস্তে আস্তে আর অতটা আগ্রহ না। এরই মধ্যে একটা ঘটনা হলো, মৌসুমি সারাক্ষণ তার কথা শোনার জন্য পাগল, অন্য একটা আমাদের সিম দিয়ে, মা তুমি ওর সাথে কথা বলো অন্য মেয়ে হয়ে, আমি ওর খবর নেব, প্রতিদিন খবর নেব। ও আমাকে বাধ্য করতেছে, মা তুমি কথা বলো, হাত পা ধরে তুমি যদি কথা বলো তাহলে আমি স্বাভাবিক থাকবো, কাজকর্ম রান্না বান্না খাবো না, আমি খাওয়া দাওয়া সব বাদ দিয়ে এখনই চলে যাব। শেষ পর্যন্ত আমার না দিয়ে মোবাইলটা ঢেকে অন্য মেয়ে সে যে অভিনয় করে ছেলের সাথে কথা বলতে হলো, ওর খোঁজ খবর নি আর ওকে জানাই, ও খুব খুশি। এভাবে জানাতে জানাতে ও ছেলেটা প্রথমত পাত্তা দেয় না, আমি অমুক তমুক হ্যান ত্যান, পরে দেখি কি আগ্রহ, কোথায় থাকো, কি নাম, কি পড়ো, আমি বলি যে আমি একটা মেয়ে, অল্প বয়সী মেয়ে, সে যে বিভিন্ন ভাবে ছলনা করে তার সাথে কথা বলি। পরে এক পর্যায়ে দেখা যায় ও বলে কি তুমি কি আমার সাথে দেখা করবা, আমি বলছি হ্যাঁ করবো, দেখা করবো, হ্যাঁ এরকম বলি, কবে করবা, আমি বলছি আমার চিড়িয়াখানায় নিবা, বলছে হ্যাঁ নিয়ে যাব, বেড়াতে নিবা, হ্যাঁ নেব, এরকম বলে। এই কথাগুলো আবার মৌসুমিকে বলা যায় না, আমি নিজে বুঝলাম যেটা ভালো ওইটা ওকে বলি। এর মধ্যে একদিন বলেছে, আমি বলছি তুমি কি কাউকে পছন্দ করো, বলতেছে কি আমি একটা মেয়েকে পছন্দ হয়েছিল, ভালো লাগছিল, ভাবছিলাম যে তাকে বিয়ের প্রস্তাব দেব, কিন্তু পরে শুনতে পেলাম যে মেয়েটা বোবা। বলছে তুমি সে মেয়ের সাথে কোনো যোগাযোগ করেছ, আমি আবার বলতাম তুমি আমার বন্ধু, তুমি আমার বন্ধু, আমি তোমার বন্ধু হিসাবে কথা বলতে। তো পরে মেয়েটা কথা বলতে পারে না, তো এখন আমার আজকে খুব মন খারাপ হয় মেয়েটার জন্য, তো ওই দিন আমি বুঝলাম মেয়েটার কথা ভাবতেছে। পরে আবার অন্যদিন বললাম মেয়েটার কথা ভাবতেছ, বলতেছে না আমি একদিনের কথা পরের দিন ভাবি না, যেদিনকার কথা সেদিন ভাবি, পরের দিন আর ওইটা ভাবি না, এখানে শেষ হয়ে যায়। এরই ভিতর মৌসুমি তো খুব মানে কিভাবে ওর সাথে প্রতিদিন প্রতিনিয়ত কথা বলার জন্য পাগল, দেখার জন্য পাগল। এরই মধ্যে মৌসুমি এত বোকা, একদিন ওই ছেলেটা বলতেছে কি আমার বন্ধু আসবে, আমি তার সাথে কথা বলতেছি, এরই মধ্যে দেখা যাচ্ছে একটা ফোন এসে গেল আমার মোবাইলে, কে ওই ছেলেটা আবার আমার সাথে দুষ্টামি শুরু করে দিল, কে তুমি, আমি তোমার কথা আমার খুব ভালো লাগতেছে, তোমার দেখবো, এরকম কথাবার্তা বলা শুরু করে দিল। তখন মৌসুমির জন্য তার সাথে একটু একটু কথা বলা লাগলো, তারপর আমি ওই সিমটাই বন্ধ করে রাখলাম। এখন মৌসুমি করেছে কি, একদিন আমাদের যে মোবাইলটা ওই ছেলের সাথে কথা বলা হয় সেই নাম্বারটা দিয়ে ওর বন্ধু, ওই ছেলেটার বন্ধু যে, তার কাছে মিস কল দিয়েছে, দেওয়ার পর ওর বন্ধু ধরছে, এমন মুহূর্তে ওর বাবা চিল্লাচিল্লি করতেছে, কে ফোন করছে, কে ফোন করেছে, পরে ফোন বন্ধ, আর আমাদের সাথে আর যোগাযোগ নাই দুই মাস। মৌসুমি পাগলের মতো হয়ে গেল, ওকে কোনোভাবেই রক্ষা করতে পারতেছি না, হাজার আমার ভাই বোনের ওর দিয়ে ওর সাথে মানে অন্য ফোন দিয়ে ঢোকে, আমাদের ফোন দিয়ে মোবাইলে ঢোকে না,
ব্লক করা ছিল নাম্বার। হ্যাঁ,
তো পরে আমাদের অনুরোধে বিভিন্ন,
কি বলছে, কি বলছে, কি বলছে, কি বলে,
ওর মন ভালো না, ওর শরীর সব খারাপ হয়ে যায়,
ও সেটাই বলতেছে।
হ্যাঁ হ্যাঁ,
ওকে,
পরে আবার দুই মাস পরে ছেলেটা যখন আমাদের বাসায় আসে, ও কিন্তু পুরা বিছনায় পড়ে গেছে ওই দুই মাসে ওর না দেখতে। পরে যেদিন আসবে, এর মধ্যে আমার ওকে মানসিক হাসপাতালে নিয়ে ওষুধ খাওয়ানো হচ্ছে রীতিমতো। হ্যাঁ, এখনো বর্তমান ওষুধ খাচ্ছে, ওষুধ খেয়ে ওর শরীর ফুলিয়ে গেছে, মানসিক ওষুধের এফেক্ট করছে ওর শরীর ফুলিয়ে গেছে, ও কিন্তু অল্প দিনে ওজন বেড়ে গেছে। তো এখন ছেলেটার আসার পর ও খুব খুশি, আসছে
ছেলেটা আসলো আবার।
হ্যাঁ, আবার আসলো, খুব অল্প সময়ের জন্য আসলো, 15 মিনিট বসিয়ে চলে গেল। ও খুব মন খারাপ, চলে গেল পাগলের মতো, সারাক্ষণ আবার পাগলামি শুরু করে দিল, আমি মরে যাবো, আমি মরে যাবো, ওর না দেখলে মরে যাবো। ও চেষ্টাও করতেছে মরে যাওয়ার, উন্না পেঁচায় মুখটুক সব, মানে এই যায় এমন অবস্থা পড়ে যায়, ওর কোনো জ্ঞান নাই, পুরো শরীর টরি ছেড়ে দিয়েছে, কি করব কি করব, আশেপাশে লোকজন জড়ো হয়ে যায়, কি হলো এদের বাসায়। পরে আমি ছেলেটাকে ফোন করে বলি, তুমি কি চাও আমার মেয়ে মারা যাক? ফোন ধরেই না, বন্ধ করে দেয়। তো আমি বলছি, বললে কি আপনি যা মনে করেন, আমি তো বাধ্য না আপনার কাছে কথা বলতে। আমি বললাম, এমনই হয়, এইটা তো মৌসুমি বোঝে না, পৃথিবীটা এমনই। তো পরে আবার মৌসুমি আমাকে এমন করে যে তুমি যদি না করো আমি চলে গেলাম, রাত নাই দুপুর নাই পাগলের মতো, আমার ঘরে সংসার রান্না বান্না সব বন্ধ। আবার ফোন করি, করে ব্যবহার এমন কথা বললে, বলতেছে কষ্ট পাবেন না। আমি বলছি কষ্ট পাবো কি, মনই নাই তো কষ্ট কি করে পাবো। তো আমরা ঈদে বাড়ি যাবে, বলছি কি যে তুমি দেখা করবা, মৌসুমি তোমাকে খুব দেখতে যাচ্ছে। যেই আসবে শুনিয়ে মৌসুমি পুরা চেঞ্জ, পুরা সুস্থ মানুষ, কি করবে না করবে, কাজ কর্ম রান্না বান্না, ওর কি খেতে দেবে না দেবে, পাগলের মতো করে, চলে গেলে আবার খারাপ। তো এভাবে আমি সারাক্ষণ ওর নিয়ে উদ্বিগ্ন, আমি নিজে ভীষণ ভাবে অসুস্থ, আমার বর্তমান শরীরটা খালি ঘুরতে থাকে, ঘুরতে, প্রেশার অসম্ভব বেশি, ডায়াবেটিস বেশি, আমার রাতে দিনে ঘুম নেই, কারণ ওর চিন্তায় যে কখন দুর্ঘটনা ঘটায়। ডাক্তার বলছে সারাক্ষণ ওর সাথে সাথে আঁচল ধরে থাকবেন, কারণ দুর্ঘটনা ঘটতে মুহূর্তে ঘটে যায়। তো ওকে আবার ভর্তিকে রাখতে বলছে, তাই আমি ভর্তি করতে পারতেছি না, শিয়াবের পরীক্ষা, আবার শিয়াবের স্কুল, ওখানে থাকতে হবে অনেকদিন। আমি দেখতেছি কোনোভাবে ওর রাখতে পারতেছি না, গ্রামের বাড়িতে চলে গেলাম ঈদের সময় ওকে নিয়ে। 15 দিন ও গ্রামে গিয়ে কোনোভাবেই থাকে না, আমি ঢাকা যাব, পাগলের মতো। ওই ছেলেটার কাছে ফোন করো, আমার হাত পা ধরে তুমি কথা কও। ও তো গিয়ে খালি এক ধারছে, খালি কেন্দেই যাচ্ছে, আমার ভাল লাগতেছে না, আমি ঢাকা যাব। তো ওই ছেলেটার কাছে ফোন কে ধরায় দেন যে, আর মৌসুমি তো শুধু কান্নাকাটি করে, ছেলেটা বলতেছে আন্টি ও বোধহয় আমার জন্যে কান্দে। হতে পারে, কি আর বলবো, এইরকম। ওখানে গিয়ে ও 2-3 দিনের ভিতর ফোন না করলে পাগলের মতো হয়ে যায়, মানে আমার পক্ষ থেকেই বারবার ফোন করতে হচ্ছে।
ডাক্তার আপনাদেরকে কি সাজেস্ট করে যে ওকে স্বাভাবিক করতে হলে, এই জায়গাটা থেকে ফেরাতে হলে?
ডাক্তার বলছে ওকে হাসপাতালে ভর্তি রেখে ট্রিটমেন্ট করেন, দেখেন কত দূর পরিবর্তন আসে।
এরপরে আর চেষ্টা চলেছে আপনাদের?
এর ভিতর শিয়াবের পরীক্ষা বলে আমি আর এর ভিতর যেতে পারি না, অবরোধ হরতাল বিভিন্ন কিছু চলতেছে, শিয়াবের পরীক্ষা হলে ওকে নিয়ে আবার যাবো, কারণ ওর তো কোনোভাবে এখনো কন্ট্রোলে না।
এই ঘটনাটা কত দিন?
এটা গত জুন মাসে, আর এটা ডিসেম্বর মাস চলতেছে।
এই 6 মাসে মোটামুটি পরিবারের উপর দিয়ে ঝড় যাচ্ছে।
হ্যাঁ, প্রচন্ড ঝড়। আমি দেখতে পারতেছি মৌসুমি ওকে ছাড়া কোনোভাবেই, আমি এটা রিন্টুকে বললাম যে দেখো বাবা, যতই তোমার সাথে বিয়ে কে পাগল হোক, আমরা তো ওইভাবে ভাবি না, তুমি ওর বন্ধুর মতো দেখো, ভাইয়ের মতো দেখো, আসলে যখন একটু ও ঠান্ডা থাকে। তে মৌসুমিকে বলে, মৌসুমি কাগজ কলম নিয়ে কবে বিয়ে করবা, কবে বিয়ে করবা, ওর মুখে একই কথা, বিয়ে করে ছাড়া, বলে যে এই মাসে ওই মাসে এভাবে। শেষ মাসে আমাকেও বলতে হলে, ও যদি বলে আজ, তুমি বললো যে হ্যাঁ আজই করবো, কারণ তা না হলে আমি মৌসুমিকে রক্ষা করতে পারতেছি না, এমন পরিস্থিতিতে এসে আমার এখন মরার অবস্থা। এর ভিতর ঈদের পর 2-3 বার আসছে, তো আসতে চায় না এখন, কোনোভাবেই আসতে চায় না। আমার তাকে অনুরোধ, ও একদিন বলতেছে ঈদের পর আসার পর মৌসুমি পাগলের মতো করতেছে, কবে আসবে, ওর না দেখতে পারে মৌসুমি, এসেও শান্তি না, পাগলের মতো। তো আমি তাকে বলতেছি একটু আসো, পরে আসছে, এসে 10 মিনিট বসে চলে গেল। ও মৌসুমি বলতেছে আমার বিয়ে করবা কবে, ও বলতেছে তুমি না আমার বোনের মতো, বিয়ে করো কেন।
তারপর মৌসুমি কি করলো?
মৌসুমি ভীষণ মন খারাপ, ও বলতেছে হ্যাঁ করবো। তে
একটা জিনিস কি এরকম যে ডাক্তারের কাছ থেকে ব্যাপারটা যদি এরকম হয়ে থাকে যে ও আসলে বিয়েটাকেই জোর দিচ্ছে নাকি ছেলেটাকে লাভ করে ফেলেছে, ডাক্তারের কাছ থেকে ব্যাপারটা ক্লিয়ার বোঝা গেছে কোনো কিছু?
ও ছেলেটাকে ভীষণ ভাবে পছন্দ, ওর জীবনে তো প্রথম মনে করতেছে কেউ আসলো এভাবে মনে করতেছে। আর বিয়েটা তো মামা খালাদের বিয়ে হয়ে গেছে, তখন থেকে বিয়ে বিয়ে মনে করতেছে, বলতেছে সবার বিয়ে হয় সবাই স্বামী স্ত্রী, আমি তো বড় হয়ে গেছি, আমি একা কেন, আমার স্বামী স্ত্রী দুজন থাকবো, আমি লেখাপড়া করবো সব করবো, মানে এরকম মনোভাবের কথাই বলে।
এবং আপনি মা হয়ে এগুলো সব সামাল দিচ্ছেন?
হ্যাঁ, সব সামাল দিতে হয়। তো ও আবার যাওয়ার সময় বলে গেছে যে আমি আসবো, কবে আসবা, পরের দিনই বলে গেছে, আমি ঠিক আছে পরের দিন আসবো, মৌসুমি সব রান্না বান্না করে রেডি রাখছে। পরের দিন ফোন দিয়ে আর ফোন বন্ধ বন্ধ বন্ধ, আমাদের বাসায় ওই দিন খাওয়া দাওয়া সবার বন্ধ, মৌসুমি নিয়ে আমরা পেরেশানি। তো আসে নাই বলে ও কি সব ভেঙে চুড়ে তস নস নিজে মরে যাচ্ছে, গলায় এত শক্তি ওর সাথে পারা যায় না।
আমি কি ওকে কিছু কোশ্চেন করতে পারি যেগুলো আপনি আপনার মতো করে করবেন, ওকে বোঝানোর চেষ্টা করতে পারি? এতে কি ওর কোন ধরনের রাগ হতে পারে বা কোন ধরনের আমার সাথে রাগারাগি করতে পারে? করবে না আপনি নিশ্চিত? আচ্ছা, আমি এই পরিবেশ সম্পর্কে অবহিত না, যে কারণে আমি ওকে, একটা হচ্ছে যে ওই ছেলেটাকে কি এখনো ভালোবাসে? আপনি জিজ্ঞেস
করুন ভাবে পাগলের মতো।
আচ্ছা, ওকে একটু জিজ্ঞেস করবেন যে মৌসুমি আপনি কি এখনো রিন্টুকে লাভ করেন, ভালোবাসেন, কেন বাসেন? কি বলে,
কেন বাসো, কেন রিন্টুর ভালোবাসো, কেন? যে রিন্টু আমার ভালোবাসে, আমিও রিন্টুর ভালোবাসি বলতেছে।
রিন্টু তো ওকে ভালোবাসে না, ওর কাছে এভাবেই মেসেজটা এসেছে যে ও রিন্টুকে ভালোবাসে।
হ্যাঁ, সামনাসামনি হইলে রিন্টু ওকে সেভাবে বুঝায়, হ্যাঁ হ্যাঁ, ও বোঝে যে রিন্টু আমাকে ভালোবাসে।
আচ্ছা, এই হ্যালো 8920 তে ওই তো আপনাকে নিয়ে এসছে বা ও কিভাবে জানলো, ও কিভাবে শুনলো?
ও অনেকে রেডিও এই শুনে আশেপাশে ওর মামিরা আছে, এটা শুনলাম, এখানে এই গল্প আসলো, তো পাগলের মতো তখন থেকেই আমার সারাক্ষণ ফোন করো ফোন করো, ও প্রতিদিন আমার কাছে মোবাইল নিয়ে এই নাম্বার টেপে, এভাবে ওর উৎসাহে আমার এখানে আসা।
আমি কাকে এখানে দোষ দিব, কেউ তো দোষী না, রিন্টু দোষী না, আপনি দোষী না, ও দোষী না, আমরা কেউই দোষী না, কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, একজন মানুষ কতটা সাফার করছে। দোষ যদি দিতে হয় তাহলে সেই প্রথম মানুষটি কায়সার, যে অত্যাচারটুকু ওই মানুষটার উপরে করেছিল, সেই অত্যাচার, মানসিক অত্যাচার, আজকে হয়তো মৌসুমীর কাছ থেকে তার শ্রবণ শক্তি, তার বলার শক্তিটা কেড়ে নিয়েছে। পৃথিবীতে এমন একটি জটিলতার মধ্য দিয়ে এই পরিবারটি যাচ্ছে, এই মা যাচ্ছে, এই সন্তানটি যাচ্ছে, যে জটিলতার অবসান কিভাবে হবে, আদৌ কি কোনো রাস্তা আছে? অদ্ভুত এক জীবনের গল্প। আমরা মাকে দেখেছি কতটা স্যাক্রিফাইস করতে, মা সন্তানের জন্য কি করতে পারেন। আমার মনে হয়েছিল এটা আসলে মৌসুমীর জীবনের গল্প, কিন্তু আমার তো মনে হচ্ছে এটা একটা মায়ের জীবনের গল্প। এবং মা সন্তানের জন্য কি করেন, প্রিয় শ্রোতা, আজকের এই গল্পটা আরো একবার নতুন করে প্রমাণ করালো যে মা তার সন্তানের জন্য কি করতে পারেন। ওকে কি বোঝানো যায় কোনোভাবে যে এই যে ও গায়ে আগুন ধরাতে যায়, সুইসাইড করতে যায়, এগুলো খারাপ, এগুলো ভালো না, এগুলো করলে আপনি কষ্ট পান, এগুলো করলে ওর ভাই কষ্ট পান, ওর কাকে কাকে বেশি ভালোবাসে বলেন তো আপনাদের?
ও এখন বর্তমানে ওই রিন্টুকেই ভালোবাসে,
এর বাইরে আর কাউকে
বলতে, ও রীতিমতো বলে আমি কারোর এখন ভালোবাসি না, ওর ভাইটাকে ভালোবাসতে এখন তার সাথে খ্যাটম্যাট খ্যাটম্যাট করে, মানে তাকেও এখন স্বাভাবিক ভাবে নেয় না, ওর সাথে এখন ও বিরক্ত হয় ওর মারে, ওর এখন বলবে যে আমার মা বাবা ভাই কিচ্ছু ভাল লাগে না, আমার রিন্টুকে ভাল লাগে, ও থাকলে আমার সব ঠিক।
ওকে কি বলেছেন বারবার যে রিন্টুকে বিয়ে করা সম্ভব না, রিন্টুকে তুমি পাবে না?
এই কথা বলতে গেলে মুহূর্তের ভিতর ও মারা যাবো, তাহলে আমি পৃথিবীতে কিচ্ছু চাই না, আমি মরে যেতে চাই।
আমি এই প্রশ্নটা তার চেয়ে ওকে নাই করি, কারণ করলে হয়তো পরিস্থিতি খারাপ হয়ে যাবে এবং এত রাতের বেলা ওকে বাসায় নিয়ে যাওয়া খুব ডিফিকাল্ট হয়ে যাবে, আমরা চাই না স্টুডিওতে এই ধরনের একটা পরিবেশ তৈরি হোক।
কিন্তু যখন শুনতে পেলাম যে ও কথা বলতে পারে না, আমি হতবাক হয়ে গেলাম, আর আমার মা বাবা কোনো ভাবেই মেনে নেবে না, মানে ও বোঝাচ্ছে ওর যদিও বা দুর্বলতা থাকে, ওর মা বাবা কোনো ভাবেই মেনে নেবে না, এটা কোনোভাবে ইয়ে করবে না। তারপরে আমি বললাম যে তোমার বোনের মতো ওকে বাঁচার দরকার, তুমি একটু দেখা দিলে ও সুস্থ থাকে। তো বহু অনুরোধের পর সেদিন আবার আসলো ও অসুস্থ, ও আসলে মৌসুমী পাগলের মতো হয়ে যায় আর খুশিতে আত্মহারা হয়ে যায়। এর জন্য আমি চাই যে আমার সন্তানটা একটু মনে খুশি থাক, ভালো থাক, সুস্থ থাক, এর জন্য বারবার রিন্টুকে অনুরোধ করে আনতে হয়। শেষের বার আসে না আসে না বলতেছে, ওই ফোনকে বললো আন্টি ঠিক আছে আমি আসতেছি, হ্যাঁ হঠাৎ করে আসতেছে। তো এর ভিতর মৌসুমী তাড়াতাড়ি খাবার টাবার কি দেবে না দেবে আগে তো ঠিকঠাক হয়ে বসে থাকে, কখন আসবে কখন আসবে, না আসা পর্যন্ত পাগলের মতো ছটফট করে। তো আসলো, আসার পর আমি খাবার দিলাম, খাওয়ার পর বললাম যে তোমার সাথে আমার কিছু কথা আছে। বলতেছে কি কথা কি কথা? আমি তোমার মায়ের মতো, মায়ের কত কথা থাকতে পারে, তেল শুনবা কবে সময় দিবা? ও বলতেছে আন্টি আমার কোনো সময় নেই, বলেন না বলেন না। আমি তখন বললাম যে দেখার ও জানার মধ্যে পার্থক্য থাকে, আমি তোমার প্রথম দিনে বলেছিলাম, তাই মায়ের মতো আমি তোমার কিছু বলবো, তুমি শুনবা। আমার কোনো সময় নেই আন্টি, আবার এর ভিতরে আর কি ফাঁক আছে? হ্যাঁ এমন কে বলতেছে। আমি তখন মোটটা ঘুরাতে হলে ঘুরায় বলতেছি কি মৌসুমি তো তোমার জন্য পাগল, এমন হয় না, তুমি গোপনে মৌসুমিকে বিয়ে করো। ও মুহূর্তের ভিতর না আন্টি আপনি মায়ের মতো বলতে পারেন। আমি বলছি আমি তো মারা যাবো যে কোনো মুহূর্তে আমার এমন পরিস্থিতি, তুমি গোপনে ওকে বিয়ে করো, ও এখানে থাকবে, অন্তত পক্ষে ও বেঁচে থাক, সুস্থ থাক, আমার চোখের সামনে ভালো থাক, না এরকম দুর্ঘটনা ঘটবে। ও বলতেছে কি না আন্টি আমাকে মাফ করবেন, আমার মা বাবা মারা যাবে, আমার দুই ভাই বিদেশে থাকে, ওরা লাখ লাখ টাকা যখন প্রয়োজন তখনই দেয়, আমার সংসারে সব অন্য রকম হয়ে যাবে, আন্টি আমার মাফ করবেন। তখন আমি বললাম কি দেখো আমি প্রথম দিনই তোমাকে বলেছিলাম যে ওকে বোনের মতো দেখো, ও তো স্বাভাবিক না, তোমার দেখার মধ্যে পার্থক্য ছিল। এই কথা বলার সাথে সাথে ও ফাল দিয়ে উঠে পড়ল, উঠে চলে যাচ্ছে। আমি তখন ওকে বলতেছি তোমার আঙ্কেলের সাথে দেখা করো, হাত ধরলাম, ও ছুটে বের হয়ে গেল, ছুটে বের হয়ে গেল। মৌসুমি তো বুঝতে পারলো এই ঘটনা, ও দৌড়ে গিয়ে ওই ঘরে দরজা বন্ধ করে দিল, কোনোভাবে দরজা খোলে না, দরজার কবজা ভেঙে আমি সেখানে ঢুকলাম। ঢুকে সারা রাত মৌসুমির কাছে ওকে রক্ষা করতে পারিনি, আমি কি করুন অবস্থা, ওকে বাঁচানোর পরিস্থিতি নেই, ও গলায় আটকে পুরো চোখ মুখ উল্টায় মরে যাচ্ছে, আমি সারা রাত চিল্লাচিল্লি পাগলের মতো। পরে আবার আমি রিন্টুকে ফোন দেওয়ার চেষ্টা করি, দেখি বন্ধ বন্ধ। পরে একটা মেসেজ দিলাম যে আমার মেয়েকে তুমি বাঁচাও, আমি ওকে রক্ষা করতে পারছি না, কোনো জবাব আসলো না। পরের দিন শিহাবরে নিয়ে গেলাম স্কুলে, এর ভিতরে এসে দেখি কি রিন্টুর একটা ফোন, ও অস্থির হয়ে গেছে, ফোন আসছে তুমি থাকলে না, তুমি থাকলে না, রিন্টু ফোন করছে তুমি রিসিভ করলে না, তোমার দোষ, তুমি কেন মোবাইলটা সাথে রাখলে না, পাগলের মতো করতেছে। পরে আমি ফোন দিলাম, রিং বাজলো, পরে বন্ধ করে দিল, তারপর বারবার দিলাম বন্ধ, আর ঢোকে না। ও অন্য কোন সিম এনে আমার কাছে দিয়েছে, তিন দিন আমি ওর সাথে হ্যালো বলছি, অমনি ফোন কেটে দিয়েছে, একদিন দুই দিন তিন দিন, লাস্টের দিন কি বাবা কি এটা বলতে বলতে ও কেটে দিল। আমি বুঝতে পারলাম যে এটা এখানেই শেষ, কিন্তু ওকে বুঝতে দিচ্ছি না, ও সারাক্ষণ পাগলের মতো।
কবে নাগাদ হয়েছে এটা, পরের যোগাযোগ হয়নি, কতদিনের গ্যাপ?
দশ দিন
মাত্র। এই দশ দিন ও কি করেছে?
এই দশ দিন ও সারাক্ষণ ওইভাবে, ওর না আসলে মরে যাব, বিভিন্ন মেসেজ লিখতেছে ওর কাছে।
এই যে একটু আগে দেখছিলাম সেলফোনে বসে বসে মেসেজ লিখছে, এগুলো ওর কাছে লিখছে?
সারাক্ষণ ওর কাছে মেসেজ দিতেই থাকে, দিতেই থাকে, তুমি আমার পর দয়া করো, আমার দিকে দেখো, আমাকে একটু বাঁচতে দাও, আমি তোমার ভীষণ ভালো, নানান কথাবার্তা ও লেখে, লিখে লিখে পাঠায়। এর আগে আমি বলেছিলাম তুমি যদি উত্তর না দাও ওকে আমি রক্ষা করতে পারি না, ও হয়তো একটু যে হ্যাঁ আমি অমুক জায়গায় আছি তমুক জায়গায় এরকম দিতে। এখন বর্তমানে এই দশ দিনে ওর আর কোনো সাড়া নেই।
ডাক্তার কি এটা বলেছে যে এই ধরনের কোনো ঘটনা ঘটলে ও সুইসাইড করে ফেলতে পারে?
হ্যাঁ বলছে রীতিমতো ওর সাথে থাকতে হবে, আর ওকে খুব তাড়াতাড়ি ভর্তি করে রাখতে হবে, শিয়াবের পরীক্ষা হলে নিয়ে ভর্তি করবে। আমি নিজে ভীষণ অসুস্থ, আমি আর পারছি না, আমি ক্লান্ত হয়ে পড়েছি। এখন ও এই যে এখানে, আমি বলছি যে না থাক, যাব না, চান্স পাই কিনা। পরে যখন আশ্বাস পেলাম, তারপরও ভাবতেছি আমাদের এই কথা পৃথিবীতে ছড়ায় যাবে কেমন হবে, খুব মানে নিজের কাছে যে সারা জীবন নিজের কথাগুলো নিজের ভিতরে গোপন রাখলাম, নিজে এতটা পথ পাড়ি দিয়ে আসলাম, কোনোদিন কেউ জানলো না আমার ঘটনা, কিন্তু শেষ পর্যন্ত এসে আমার সন্তানের কাছে আমি ধরা খেলাম, যে আর কারণে সারা বিশ্বে এটা সবাই জেনে গেল। আরো একটা আমার বোনেরা বলতেছিল, যখন আমার বিয়ে হয় ওর বাবা যে ঠিক আছে আমি বিয়ে করব তো আমার পরিচয়ে, হ্যাঁ আমার ওখানে ওর বাবা কুমারী দিয়েছিল, সন্তান তো আমার, আমি তো সব বহন করবো, কিন্তু কাবিনে কুমারী দিয়েছিল। আমার বোনরা ভীষণ ভাবে রাগারাগি, কুমারী রাখলো তোর হাজবেন্ড, তুই তাই মেনে নিলি, এখন সারা বিশ্বের কাছে প্রচার করে দিচ্ছিস যে তোর এই ঘটনা, মানে সবাই ধিক্কার দিচ্ছে নানান রকমের কথা, তোর পাপের ফসল, পাপের ফল এখন সারা বিশ্বে প্রকাশ করে দিল।
মানে কুমারী মানে হচ্ছে আপনার প্রথম বিয়েটা হয়নি, সেই অবস্থায় আপনার বেবিটা এসছে এরকম ভাবে আপনাকে?
না মানে ওর বাবা যে যখন আমার বিয়ে হয়, মানে আমার তো বাচ্চা সহ সে বিয়ে করলো, কিন্তু সে কাবিনে আমার কুমারীরা দেখাইছে, যে এটা তো সব আমার ব্যাপার, কিন্তু কাবিনে আমি তোমার কুমারি রাখবো। তো কাজী সাহেব বলতেছিল এটা দেবেন নাকি, যে না আমি চাই যে এখানে কুমারি থাকে, এটা তো সমস্ত আমার উপর।
আচ্ছা, তো এটা আপনার বোনরা প্রতিক্রিয়া দেখেছিল যে এটা তো আসলে ঠিক হলো না, এটা পাপের ফসল বা এরকম কোনো কিছু?
মানে এখন বলতেছে যে তোর হাজবেন্ড যখন বলছিল তুই তখন কেন সেটা মেনে নিলি, যে আমার এটা প্রথম কুমারী মেয়ে বিয়ে করতেছিস তার সাথে, তখন যদি গোপন রাখলি তাহলে এখন সারা বিশ্বে প্রকাশ করে দিচ্ছিস, তাহলে কি হলো তো সারা জীবনের গোপন, সারা জীবনের সব লুকায়ে কষ্টগুলো লুকায়ে রাখে, এখন শেষ পর্যন্ত এসে সারা বিশ্বে ছড়ায় দিলি।
আপনি আপনার বোনের জায়গাতে আপনার হয়তো অনেক কিছু বলার আছে, কিন্তু এই বোনগুলোকেই আমরা বলতে চাই, উনি যে কাজটি করেছেন সেটা তার জীবনের সবগুলো ভালো কাজের মধ্যে একটি ভালো কাজ। মা যে কি জিনিস, আমি প্রথম থেকে বলে আসছিলাম যে আজকে এটা মৌসুমীর জীবনের গল্প, একজন বাক প্রতিবন্ধী জীবনের গল্প। প্রিয় শ্রোতা, আমি গল্পটাকে এভাবে আর দেখতে চাই না, আমি বলতে চাই এটা একটা মায়ের জীবনের গল্প। এবং মা যে সন্তানের জন্য কি করতে পারেন, পৃথিবীতে সবচেয়ে সুন্দর সৃষ্টি যদি কিছু থেকে থাকে, একমাত্র সুন্দর সৃষ্টি যদি কোনো কিছু থেকে থাকে, এবং পৃথিবীতে অসুন্দর সবকিছু যদি অসুন্দর হয়ে যায়, শুধুমাত্র একটা সৃষ্টিও যদি সুন্দর সৃষ্টি থেকে থাকে, সেটা হচ্ছে মা, 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 মা। আমরা স্যালুট জানাই এই ভদ্রমহিলাকে আজকে, যিনি তার জীবনের গল্প বলতে এসে তার মেয়ের জীবনের গল্প এখানে তুলে ধরেছেন। খুব সাদামাটা জীবনের গল্প, কিন্তু যে জটিল সমস্যার মধ্য দিয়ে ঘুরপাক খাচ্ছে, সারা জীবনের পরিশ্রম 17 বছরের মৌসুমীর জন্য, সারাটা জীবনের স্যাক্রিফাইস এই 17 বছরের মৌসুমীর জন্য। মেয়ে তো তার মানসিক জায়গাটা থেকে, মস্তিষ্কের ধারণ ক্ষমতার জায়গাটা থেকে বুঝবে না মা যে কত বড় কষ্টটা করছে, সে তো সামাজিক বাস্তবতা বোঝে না, সে তার মনের জায়গাটা থেকে, তার মস্তিষ্কের ক্ষমতার থেকে সম্ভব নয় সেটা। কিন্তু সমাজ তো সম্পূর্ণ রূপেই, আমরা বলতে পারি সবকিছু জ্ঞান রাখি, কোনটা ভালো কোনটা মন্দ, কিন্তু আমরা কি পারবো এরকম একজন যে মানসিকভাবে একজন সাধারণ মানুষের মতো নয়, তাকে নিয়ে সামনের দিনগুলোতে চলতে এবং তাকে সুন্দর একটা ভবিষ্যৎ দিতে, নাকি ওই ডাক্তারের আশঙ্কার মতো সে কোনো একদিন সুইসাইড করে হারিয়ে যাবে? আমরা এখানে কারো কোনো দোষ দেখি না, কিন্তু যে জটিলতার মধ্যে সে রয়েছে, যে জটিলতার মধ্যে একটা নিষ্পাপ প্রাণ রয়েছে, এত সুশ্রী একটা মেয়ে রয়েছে, সেই মেয়েটি শেষ পর্যন্ত কোন দিকে যাবে আমরা জানি না। এই মা তিল তিল করে, পরিশ্রম করে, রক্ত পানি করে শুধুমাত্র এই সন্তানকে অবলম্বন করে বেঁচে আছে, এবং দ্বিতীয় বিয়েটি করেছে এই সন্তানটির জন্য। এই সন্তানের ভালো লাগার মানুষটির সাথে সে তার বন্ধু সেজে, এবং কখনো কখনো সামটাইমস অন্য মেয়ে সেজে কথা বলে এবং হাতে পায়ে ধরে রিকোয়েস্ট করে তার মেয়ের কাছে এনেছে যে ভালো থাকার জন্য। সবই আপনারা শুনলেন, সামারি করার কিছু নেই, কিন্তু এই সন্তানটি কি আসলেই পারবে সুন্দর একটা ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে? আমি ওকে একটু জিজ্ঞেস করতে চাই, আমাদের মৌসুমীকে, যে ও মাকে কতটা ভালোবাসে। আমি ঠিক জানি না, ওর কাছ থেকে একটু শুনতে চাই, আপনি মাকে কতটা ভালোবাসেন?
মা, মা, মাকে ভালোবাসো?
কতটুকু?
অল্প ভালোবাসে। তুমি কার বেশি ভালোবাসো, রিন্টু?
বলতেছে
ও রিন্টুকে বেশি ভালোবাসে, মাকে অল্প ভালোবাসে।
আমরা জানি না, রিন্টু আপনাকে কিছু বলার নেই, আপনি আপনার জায়গায় হয়তো ঠিকই আছেন, কিছুই বলার নেই। কি বলবো প্রিয় শ্রোতা, ও এরকমই। আপনি, আমার মনে হয় যেটা আপনাকে আমরা রিকোয়েস্ট করবো লাখো লাখো শ্রোতার পক্ষ থেকে, ডাক্তার যেটা বলেছে আপনি দেরি করবেন না, আপনি যত দ্রুত পারেন ওকে হসপিটালাইজ করুন, এবং ও ভালো থাকুক। প্রিয় শ্রোতা, এর পরের যে সামনের সময়টুকু এই পরিবারের জন্য সেটা অনেক সুন্দর হবে, সে প্রত্যাশা করে আমরা শেষ করতে চাই। আমরা কোনো দুঃস্বপ্ন দেখতে চাই না, এবং আমরা বারবারই বলেছি হ্যালোইট 920-তে প্রত্যেকটি জীবনের গল্প এক একটি সামাজিক শিক্ষা, পুরো সমাজকে ধাক্কা দেওয়ার মতো জীবনের গল্প। আজকে যে গল্পটি প্রচার হয়েছে আমার পুরো শরীর শীতল হয়ে গিয়েছে, একজন মাকে দেখেছি অসাধারণভাবে আজকের এই জীবনের গল্পে। আমরা শেষ করতে চাই আজকে, কি বলবো, কার জীবনের গল্প? হ্যাঁ, মায়ের জীবনের গল্প। এটা হচ্ছে, আমি প্রথম থেকেই বলছিলাম যে মৌসুমী একজন বাক প্রতিবন্ধী মানুষের জীবনের গল্প না, এটা আসলে আমি বলতে চাই যে মা মিতা যিনি, মানে মৌসুমীর মা যিনি, তার জীবনের গল্প। আমরা তার জীবনের গল্প শেষ করতে চাই। আপনার কিছু বলার আছে আমাদের শ্রোতাদেরকে?
চাই আমার মেয়েটা বেঁচে থাক, সুস্থ স্বাবলম্ব হয়ে বেঁচে থাক, সে তার জীবনটা উজ্জ্বল হোক, সে বেঁচে থাক সুস্থ স্বাভাবিকভাবে, স্বাভাবিক জীবন তার আমি আশা করি। সে যদি এই পৃথিবী থেকে কোনো দুর্ঘটনায় চলে যায় তাহলে আমার পৃথিবীটা অন্ধকার, আমার থাকা না থাকা, হয়তো যে কোনো মুহূর্তে আমার দুর্ঘটনা ঘটে যেতে পারে।
প্রিয় শ্রোতা, আমরা দোয়া করতে চাই এই পরিবারের জন্য, আপনি হাল ছাড়বেন না, এবং মাকে আসলে সন্তানের হয়ে কিছুই বলার থাকে না, কারণ আমি জানি প্রত্যেকটা মাই তার জীবনের শ্রেষ্ঠ ক্ষমতা দিয়ে, তার জীবনের সবটুকু দিয়ে সন্তানকে সেভ করার চেষ্টা করেন, এবং আমরা বিশ্বাস করি আপনি মৌসুমীর জন্য ঠিক সেভাবেই চেষ্টা করে যাবেন। আপনি যেটা বলছিলেন যে আপনার ছোট সন্তানের পরীক্ষা, আপনি সবকিছু ফেলে দিয়ে আপনি আমার মনে হয় ওকে হসপিটালাইজ করুন, এবং মৌসুমীর জন্য উপরওয়ালা আছেন, সৃষ্টিকর্তা আছেন, আমাদের দোয়া আছে, মৌসুমী নিশ্চয়ই ভালো থাকবে।
আমি সবার দোয়া চাই, দেশবাসীর দোয়া চাই, আল্লাহ যেন আমাদের উপর, আমার পরিবারের উপর দয়া করে এবং রহমত করে, আমরা যেন ভালোভাবে বাঁচতে পারি, ভালো থাকতে পারি। এটা আপনারা সবাই দোয়া করবেন,
আমরা নিশ্চয়ই আপনাদের জন্য, সবাই লাখ লাখ শ্রোতা আজকে এখানে শুনেছে, সবাই আপনার জন্য অনেক বেশি দোয়া করব। প্রিয় শ্রোতা, শেষ হচ্ছে মিতার জীবনের গল্প এবং আমরা অনেক দোয়া করে আজকে শেষ করতে চাই সৃষ্টিকর্তার কাছে, তাদের পরিবারের সহায় হও তুমি। এছাড়া আসলে আর কিছুই বলার নেই। আপনারা যদি দেখতে চান আজকে মৌসুমীকে, আমি বারবারই বলছি, ফেসবুকে চলে আসতে পারেন, আমাদের ফেসবুকের ঠিকানা facebook.com/hello8920, আমি আবারও বলছি facebook.com/hello8920, ওখানে যাবেন, যাওয়ার পর আপনি অবশ্যই লাইক দেবেন, লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন। ফিরছি একটু পর, সাথেই থাকুন।
মায়ের এক ধর দুধের দাম, কাঠিয়া গায়ের জাম, এক ধর দুধের দাম, মায়ের এক ধর দুধের দাম, কাঠিয়া গায়ের জাম, পাপস বানাইলেও ঋণের শোধ হবে না, এমন দরদি হবে কেউ হবে না আমার মা, এমন দরদি হবে কেউ হবে না আমার মা গো। আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া, সেই যে চইলা গেল ফিরাইল না, পিতা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া, সেই যে চইলা গেল ফিরাইল না, মায়ে ধরিয়া জঠরে কত কষ্ট করে, দরদি ভাবে কেউ হবে না আমার মা, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা। প্রসবের কি ব্যথা মা জানে সে কথা, মরিয়াও যেন মায়ের মরণ হইল না, ওরে প্রসবের কি ব্যথা মা জানে সে কথা, মরিয়াও যেন মায়ের মরণ হইল না, মায়ের ঠেকিয়া সন্তানের দাহায় অকালে মা প্রাণ হারায়, ঠেকিয়া সন্তানের দাহায় অকালে মা প্রাণ হারায়, কেন সে মায়ের ভক্তি রাখো না, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। মায়ের এক ধর দুধের দাম, কাটিয়া গায়ের জাম, এক ধর দুধের দাম, মায়ের এক ধর দুধের দাম, কাটিয়া সরতী ভাবে কেউ হবে না আমার মাগো, এমন সরতী ভাবে কেউ হবে না আমার মা, এমন সরতী ভাবে কেউ হবে না আমার মাগো।
হ্যালো 8920 প্রিয় শ্রোতা, 1:37 হচ্ছে সময়, আপনারা শুনছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান হ্যালো 8920। আরজি কি প্রিয় আছে আপনার সঙ্গে, এবং সঙ্গে আছে আরজি শাকিল। এবং প্রিয় শ্রোতা যারা আমাদের সঙ্গে ছিলেন ফেসবুকে, আমরা কয়েক হাজার বলবো, আমরা প্রায় 1,000-এর মতো লাইক পেয়েছি ছবিতে, এবং প্লাস 1,000-এর মতো কমেন্টস। এতগুলো কমেন্টস ঘেটে ঘেটে এতক্ষণ ধরে আমরা যে কমেন্টসগুলো বারবার পেয়েছি সেগুলি আপনাদের জন্য একটু পড়ে শোনাতে চাই। প্রথমত অসংখ্য ধন্যবাদ যারা বিভিন্ন রকমের প্রতিক্রিয়া জানিয়েছেন। আসাদুজ্জামান পাভেল লিখেছে, মা পৃথিবীর শ্রেষ্ঠ নাম, মা পৃথিবীর শ্রেষ্ঠ বন্ধু, মা সন্তানের শ্রেষ্ঠ আশ্রয়, মা বেঁচে থাকলে তার সবই আছে, আর যার মা নেই তাকে আগলিয়ে রাখার কেউ নেই, কোন কথায় মায়ের প্রশংসার উপযুক্ত নয়, 1,000 সালাম এমন মায়ের জন্য। এমডি এম খান লিখেছে হচ্ছে, মা হল মহান, তাই তো আল্লাহর পরে মায়ের স্থান। শেখ আনিস লিখেছে, কি প্রিয়া ভাই, শুধু সিনেমাতে দেখেছি মা মেয়ে বন্ধুর মতো হয়, বাস্তবেও যে হয় এই গল্পটা শুনে জানতে পারলাম, এরকম মা প্রতিটি ঘরে ঘরে জন্ম নিক। আল মারুফ লিখেছে, মৌসুমী আপুকে থাকতে বা দেখে বা কিছু একটা হবে, দেখে মনে হয় না সে বাঘ প্রতিবন্ধী, সে অনেক নাইস এবং ভেরি 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 বিউটিফুল। ওর সৌন্দর্যের প্রশংসা আজকে কত লোক করেছেন এবং কত মানুষ করেছেন সেটা আসলে হিসাব রাখা খুবই মুশকিল, আপনাকে সেটা বুঝতে হলে আমাদের ফেসবুকে আসতে হবে। রিঙ্কু জোয়ারদার লিখেছে, ডোন্ট ওরি মৌসুমী, উই উইশ ইউ অ্যান্ড ইউর মাদার উই হ্যাভ উইথ ইউ। সুমাইয়া লিটা লিখেছে, অনেক খারাপ লাগছে গল্পটা শুনে, রিয়াজ মোর্শেদ নামের একজন বন্ধু লিখেছে, আন্টি আপনার আশা একদিন পূরণ হবে ইনশাআল্লাহ, সে একদিন সুস্থ হয়ে যাবে, মে আল্লাহ ব্লেজ ইউ। ওকে, রাবেয়া সুলতানা নামের এক বন্ধু লিখেছে, এটা সেম আমার জীবনের গল্প, বাট আমার ছেলেটা সুস্থ হওয়াতে আমার কষ্ট একটু কম ছিল। বাহ, অনেক ভালো লাগলো আপনার কথা শুনে। আর জি ওমর লিখেছে, মৌসুমী খুব সুন্দর মেয়ে, বাট ওই যে প্রতিবন্ধী, ও যে প্রতিবন্ধিতা বোঝাই যায় না, আই ডোন্ট বিলিভ দিস, আমরাও বিলিভ করতে চাইনি, কিন্তু যখন মৌসুমী কোনো কিছু বলতে পারল না আমাদের সামনে, তখন বিশ্বাস না করে কোনো উপায় ছিল না। আনোয়ার হোসেন ইয়ামিন লিখেছে, আল্লাহ আপনি সর্বক্ষমতার অধিকারী, আপনি এই বোনটাকে কথা বলার শক্তি দান করুন। ইশতিয়াক মোহাম্মদ লিখেছে, দ্য লাইফ ইজ ভেরি মিরাকল, আই প্রে টু আল্লাহ টু রিকভার দেয়ার মিজারেবল লাইফ। লুৎফর রহমান মুকুল লিখেছে, আল্লাহ যেন মানুষকে ভাবে কষ্ট না দেন। সজীব হোসেন লিখেছে, মৌসুমী খুব মিষ্টি মেয়ে, ওর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। পলাশ খান লিখেছে, কিবরিয়া ভাই, আমার এক মামা এই স্টোরি শুনে কান্না করে ফেলেছে, কজ এত সুন্দর মেয়ে, সে কথা বলতে পারে না, তার পাশে দাঁড়াতে চাই আমার মামা, প্লিজ আমার মামাকে ফোন দিবেন, প্লিজ প্লিজ। এরকম যারা পাশে দাঁড়াতে চান তাদের উদ্দেশ্যে আমরা একটা কথা বলি, আমাদের যে টিম সেই টিমটা আসলে 3-4 মেম্বার আমরা টিমে কাজ করি, এবং আমাদের ব্যাপারটা হচ্ছে আমরা হ্যালো 8920 খাই ঘুমাই চিন্তা করি, আমাদের সবকিছুই হ্যালো 8920 নিয়ে, ইনফ্যাক্ট জেবিএসবি যা বলিব সত্য বলিব নিয়ে, এবং নতুন একটি অনুষ্ঠান হৃদয় নার্সিংহোম নিয়েও আমরা কাজ করে থাকি। তো আমরা আসলে এই যে মানুষের জীবন নিয়ে কাজ করি, মানুষের এই যে দুঃখ দুর্দশা ব্যথা বেদনা আশা ভালোবাসা সবকিছুই আপনাদের সামনে আপনাদের মতো করে তুলে ধরি, তার আসলে সবসময় চিন্তা করি এবং আপনাদেরকে নিয়েই কাজ করি। এখানে আসলে ওইভাবে যারা হেল্প করতে চান বা যারা যোগাযোগ করতে চান, শত শত হাজার হাজার প্রত্যেকের সাথে ফোন করে কানেক্ট করা ইজ রিয়েলি রিয়েলি ডিফিকাল্ট, ওই ব্যাপারটা আসলেই সম্ভব নয়, এবং সে জায়গাটা থেকে আমরা বলবো তারপরও কি হেল্প আসছে না বা তারপরও কি পাশে দাঁড়াচ্ছে না, অবশ্যই দাঁড়াচ্ছে। এবং হ্যালো 8920 তে যেসব বন্ধুরা তাদের জীবনের গল্প বলেন তাদের পাশে কিন্তু অসংখ্য মানুষ দাঁড়ান এবং বিভিন্নভাবে দাঁড়ান। এই দাঁড়ানোর গল্পটা আসলে অন্যরকম, সেটা ভবিষ্যতে আপনারা নিশ্চয়ই জানতে পারবেন হ্যালো 8920 আমরা যখন পেছনে ফিরে যাব, যেসব মানুষের জীবনের গল্প এখানে প্রচার করা হয়েছে তারা কেমন আছে, কিভাবে তাদের দিনাতিপাত হচ্ছে সেগুলো যখন তুলে ধরব তখন আপনারা নিশ্চয়ই জানতে পারবেন। কিন্তু এই সাহায্যের ব্যাপারটা আপনাকে নিজে থেকেই করতে হবে একান্তে, আপনি চলে আসতে পারেন আমাদের অফিসে, কিংবা আপনি একবার দুবার চেষ্টা করেছেন আমরা কানেক্ট করতে পারিনি, সবচেয়ে বেটার হয় যেটা সেটা হচ্ছে যে আপনি হ্যালো 8920 টিম মেম্বার যিনি আছে শাকিল তার সাথে যোগাযোগ করা বা আমাদের সাথে যোগাযোগ করা, সরাসরি এখানে চলে আসা, এই জিনিসগুলো করলে আমরা কিছুটা হেল্প করতে পারি। নইলে আসলে এত ফোন নাম্বার শুনে সবাইকে ফোন নাম্বার দিয়ে এভাবে কানেক্ট করে হেল্প করাটা ইটস রিয়েলি ডিফিকাল্ট, এটা আমাদের পক্ষে আসলেই সম্ভব নয়। নির্জন অর্ণ লিখেছে, আল্লাহ আমি এরকম জীবনের গল্প কখনো শুনিনি, এমন যেন কারোর সাথে না হয় সেই দোয়া করি, অনেক ধন্যবাদ আপনাকে। সোহেল ববে লিখেছে, হে আল্লাহ তুমি মৌসুমী আপুকে কথা বলার শক্তি দাও। মোহাম্মদ রাসেল লিখেছে, মৌসুমীর মা আমার চোখে পৃথিবীর শ্রেষ্ঠ মা। জুয়েল আনা লিখেছে, মা আপনি শুধু মৌসুমীর মা নন, আপনি আমাদের সকলের মা। শিমুল আহমেদ লিখেছে, আন্টি আপনাকে সালাম, আপুকে আগলে রাখার জন্য দোয়া করি মৌসুমী ভালো থাকুক।
এরকম দোয়ায় দোয়ায় ভরে গেছে আমাদের ফেসবুক, অবাক হয়েছেন অনেকে, বিরূপ প্রতিক্রিয়া জানিয়েছেন অনেকে, বিশ্বাস করতে পারছেন না অনেকে। এই প্রতিক্রিয়াগুলো আমাদের জন্য অনেক বড় পাওয়া। আপনারা আছেন বলেই আপনাদের অনুষ্ঠান হ্যালো ইট নাইন টু জিরো এত প্রাণশক্তি নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। প্রিয় শ্রোতা, গত সপ্তাহে আমাদের এখানে এসেছিলেন নিশি। নিশি তার জীবনের গল্প প্রচার করেছিল। নিশির একটাই মাত্র দোষ ছিল প্রকৃতি প্রদত্ত চেহারার মধ্যে, আমরা যে চেহারা দেখি সাধারণ মানুষগুলোর মধ্যে, সেটা হচ্ছে কালো কিংবা সাদা। সে তার একটাই মাত্র অপরাধ, সেটা হচ্ছে সমাজে সে কালো হয়ে জন্মগ্রহণ করেছে। পরিবার থেকে শুরু করে, সমাজ থেকে শুরু করে, আত্মীয় স্বজন থেকে শুরু করে, সব জায়গায় তার যে অবস্থান এবং তার যে কালো হওয়ার জন্য তার যে মানে পরিণতি, সে পরিণতি নিতান্তই ভয়াবহ। এবং নিশির গল্পটি প্রচার হওয়ার পরে আমরা লাখ লাখ প্রতিক্রিয়া পেয়েছি ফেসবুক এবং ফোন মিলে। আমরা চলুন সেই সব প্রতিক্রিয়ার কিছু অংশ শুনে আসি।
হ্যালো,
আমি সাইদুর রহমান বলছি। নিশি আপার কথা শুনে বিরাট কষ্ট লাগলো। এর জন্য সবচেয়ে বড় ভাই ওর খালা, ওর খালার জন্যই এত কিছু কষ্ট।
আমার নাম মোহাম্মদ তরিকুল ইসলাম। নিশির যে গল্প কথা শুনলাম, আমার কাছে খুব খারাপ লাগছে গল্প কথা শুনে। নিশির জীবনে এত কষ্ট, নিশির পাশে কেউ দাঁড়া যাচ্ছে না। আমি নিশির পাশে দাঁড়াতে চাই, নিশি যে আমাকে গ্রহণ করে, আমি ওকে বিয়ে করতে চাই।
আমি নসিনু দেখে সঙ্গেল বলছেন। আমি নিশাপুর জীবন দেখে শুনে আমার খুবই কষ্ট লেগেছে। আসলে শুধু জন্ম দিলেই বাবা মা হওয়া যায় না। আর নিশাপুর জন্য আমি দোয়া করি, নিশাপুর জন্য ভালো চরিত্রের এন্ড ভালো মনের একজন জীবন সঙ্গী পাই।
আমার নাম রাজু। নিশি আপুকে আমি আমার বড় ভাইকে বিবাহ করতে চাই, যদি সাহায্য করেন ওর সাথে কথা বলার একটু খুশি হব।
দুই নম্বর মিরপুর থেকে সুমা বলছি। নিশিয়াপুর গল্পটা যে শুনলাম আসলেই অনেক খারাপ লাগছে। নিশিয়াপুর খালাকে গাইনি বলে আখের রাতে জানি সে জাহান্নামের আগুন পায়। নিশিয়াপুর গল্পের সাথে আমার গল্পের মিল আছে, সেজন্য আমি নিশিয়াপুকে আমার বুকে ধরে আবদ্ধ করতে চাই।
আমি নাসির আহমেদ বলছি মেঘনা সোনাগা থেকে। নিশি নামের যে মহিলাটা আছে আমি তাকে বিয়ে করতে চাই। আমি বিবাহিত, আমার একটি সন্তান আছে, যদি তার ইচ্ছা থাকে তাকে যোগাযোগ করতে বলবে।
আমি মাকে বলছি চট্টগ্রাম থেকে। তো নিশিয়াপুর জীবন প্রথম শুরুতে যে কাহিনীটা শুনলাম কিছুটা আমার সাথে মিলে গেছিল। তারপরে দোয়া করি নিশিয়াপুর জীবনে যেন ভালো কোন একটা তার আশাটা যেন পূর্ণ হয়।
আমি আবিদ পাতোয়ারি। তার নিশিয়াপুর যে গল্প শুনলাম কেন অত্যন্ত খারাপ লেগেছে। ছেলে মেয়ে কালো হলে বাবা মায়েরা এত খারাপ ব্যবহার করে আমি আগে কোনদিন বুঝলাম না। আমি তার জন্য অনেক দোয়া করি, সে যেন অনেক ভালো থাকে।
আমি বলি জন, আমি আজকে 14 বছর হলো বিয়ে করছি, আমার সন্তান নেই। আমার ওয়াইফের ঢাকায় ট্রিটমেন্ট করছি কিন্তু ডাক্তার না, আমার কোন সমস্যা নেই ডাক্তার বলছি। যদি নিশি আপু আমাকে বিয়ে করতে ইচ্ছুক থাকে তাহলে আমার সাথে যোগাযোগ করার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করলাম।
আনোয়ার বলছিলাম। আমি নিশিয়াপুর জন্য একটা লোক দেখেছি, ওনার বয়স 50 হবে, স্ত্রীটা ওনার মারা গেছে, ওনার একটা মাত্র ছেলে। অবস্থা মোটামুটি ভালো, ড্রাইভের চাকরি করে। যদি নিশিয়াপুর যদি রাজি হয় তাহলে নিশিয়াপুরে আমরা বিয়ে দিতে চাই।
আমি এইচএম আসিফ বলছি বরগুনা থেকে। নিশিয়াপুর ছেলে সন্তানের স্বপ্ন, ঘর করার স্বপ্ন, যদি নিশিয়াপুর রাজি থাকে তাহলে আমি ওনাকে বিয়ে করতে চাই। আমি ওনার সাথে যোগাযোগ করে ওনার সমস্যাটার সমাধান দিতে পারি।
আমি ছন্দা বলছি যাত্রাবাড়ি থেকে। নিশিয়াপুর কথাগুলো শুনলাম তখন আমার মনে হইতেছিল যে আমার নিজের জীবনের ঘটনাগুলি নিশি সে যে তার মুখ দিয়ে বলছে, কারণ ঝাড়ু দিয়ে পেটানো, বডি দিয়ে কোপ দেওয়া, এসব আমার আপন মাই আমার সাথে ছোটবেলা থেকে। তো নিশিয়াপুর জন্য এটাই শুধু বলা যে আমাদের মতো মেয়েরা শুধু সহ্য করেই যেতে পারে।
হ্যালো 8920,
একজনের কথা লাখো মানুষের কথা হয়ে ফিরুক, আমরা তো সেটাই চাই। একজন বন্ধুকে নিজের জীবনের মধ্যে খুঁজে পাওয়া, আমরা তো সেটাই চাই। নিশির জন্য আমরা শত শত বিবাহের অফার পেয়েছি, আমরা সত্যি সত্যি অনেক বেশি প্রাউড ফিল করি এই জায়গাটাতে। এবং প্রিয় শ্রোতা, যারা বিয়ের জন্য রাজি হয়েছেন নিশিকে, আমরা তাদেরকে একটু বলতে চাই, আশ্বস্ত করতে চাই, ইটস আ লেন্দি প্রসিডিউর, বললেই তো সম্ভব নয়। আমরা পুরো লিস্টটা যারা আগ্রহ পোষণ করেছেন তাদের ফোন নম্বর সহ তাদের বায়োডাটা এবং অ্যাড্রেস সহ আমরা নিশির পরিবারের কাছে সেটা হস্তান্তর করব এবং নিশি যদি আগ্রহ পোষণ করে তাহলে হয়তো নিশির পরিবারের পক্ষ থেকে আপনাদের সঙ্গে কথা বলা হতে পারে এবং সেক্ষেত্রে অবশ্যই নিশির পছন্দ থাকলে নিঃসন্দেহে আপনার সঙ্গে যদি সেরকম উপরালো ইচ্ছে থাকে নিশ্চয়ই ভালো কিছু হতে পারে। প্রিয় শ্রোতা, আমাদের এখানে আসার জন্য এবং আমাদের এখানে জীবনের গল্প বলার জন্য আমরা সবসময় একটা কথা বলে থাকি, সেটা হচ্ছে আপনার জীবনের গল্পে যদি শেখার মতো কোনো কিছু থাকে, যদি দশজন মানুষ শুনে সেটা মনে হয় যে না এই জীবনের গল্প থেকে আমি কিছু একটা শিখতে পেরেছি যেটা আমার ব্যক্তিগত জীবনে কাজে লাগবে, তাহলে আপনার জীবনের গল্প যেটাই হোক না কেন, যে কোনো বিষয় নিয়ে হোক না কেন, আপনি হ্যালো 8920 তে এসে মন খুলে আপনার মনের কথাগুলো বলতে পারবেন। দুটো পদ্ধতি, একটা হচ্ছে আমাদের ফোন নাম্বার, আমাদের একটি মাত্র ফোন নাম্বার হ্যালো 8920 তে, দিন রাত 24 ঘন্টা এটা খোলা থাকে। আপনি যদি এখন ফোন দিয়ে ব্যস্ত পান টেনশন করবেন না, আজকে চেষ্টা করুন, নইলে কালকে করুন, নইলে তার পরের দিন করুন, নইলে তার পরের দিন করুন, সবসময় এটা খোলা আছে। ফোন নাম্বারটি হচ্ছে 9115668, আমি আবারও বলছি 9115668। আপনি যদি মুঠোফোন থেকে ফোন করেন তাহলে 02 যোগ করে নেবেন। আরেকটি পদ্ধতি, সেটা হচ্ছে ফেসবুক। ফেসবুক হচ্ছে আমাদের হ্যালো 8920 প্রাণকেন্দ্র আমরা বলে থাকি, কারণ পুরনো এপিসোড ডাউনলোড করা, আজকে যিনি অতিথি ছিলেন তার সঙ্গে যোগাযোগ করা থেকে শুরু করে আমাদের হ্যালো 8920 নিয়ে কি হচ্ছে, ভবিষ্যতে কি হতে যাচ্ছে, যাবতীয় তথ্যাবলী আপনি এখান থেকে পেয়ে যাবেন। এবং যারা হ্যালো 8920 শোনেন তাদের প্রত্যেকে আমরা বারবার বলি পেস্টের মেম্বার হয়ে যাওয়ার জন্য এই কারণেই। এবং আরো একটি মজার বিষয় হচ্ছে হ্যালো 8920 নামে আমাদের ফেসবুকে কোনো অফিসিয়াল পেজ নেই, আমাদের যে পেজটি আছে সেটা হচ্ছে আরজি কিবরিয়া নামে, এবং এই পেজটি আপনি শুধুমাত্র ওয়েব অ্যাড্রেসে খোঁজ করলেই পেজটি পেতে পারেন। পেজটি হচ্ছে facebook.com/hello8920, আবার বলি facebook.com/hello8920। ওখানে যাওয়ার পর আপনি দেখবেন পেজটি আছে আরজি কিবরিয়া নামে, এবং এই পেজটিতে আমার দেখা মতে এই মুহূর্তে মেম্বার সংখ্যা যদি বলি আমি 518,786, ঠিক আছে, এই মুহূর্তে হচ্ছে মেম্বার সংখ্যা। আর হ্যালো 8920 নামে বা আরজি কিবরিয়া নামে অন্য যে পেজগুলো আপনি পাবেন সেটার সংখ্যা প্রায় 200-250 মতো, এবং সবই এগুলো ফেক পেজ। ওকে, আমরা প্রত্যেককেই ধন্যবাদ জানাই এই কাজটি করবার জন্য, কিন্তু এগুলোতে আমরা এনকারেজ করি না, কারণ আপনারা আমাদের শ্রোতা যারা আছে তাদেরকে ডিমোটিভেট করছেন, অন্যদিকে ডাইভার্ট করছেন। যাই হোক প্রিয় শ্রোতা, আমরা হ্যালো 8920 শেষ করতে চাই, তবে আমরা বেশ কয়েকটি ফোন কল শুনব যারা এখানে আসতে চেয়েছিলেন, কিভাবে ফোন করেন আমাদেরকে আমরা শুনে আবারও ফিরছি, আমাদের সাথেই থাকবেন।
হ্যালো 8920,
আমার নাম মোহাম্মদ কনিক, আমি একটা সাপ মারি, সাপটা মারার পরে আমার কপালে কি হয়, আমাকে কোথায় ধরে নিয়ে যায়, আমি কেন ওইখান থেকে আসি, আপনারা যদি অনুমতি দেন আপনাদের কাছে নেন তাহলে আমি আপনাদের কাছে আইসেন আমি শুনাইতে পারি।
আমার নাম মুন্নি, আমি আমার এই ছোট মেয়েকে নিয়ে আসতে চাই, আমাকে একটা সুযোগ দেন, আমি আপনাদের কাছে আমি আমার দুঃখ প্রকাশ করতে চাই।
আমি বাবু গৌরীপুর ময়মনসিংহ থেকে বলছি, আমার বাংলাদেশ আর্মিতে চাকরি হয়ে যায়, ভর্তি হওয়ার পর আমার হেপাটাইটিস বি ধরা পড়ে, আমার আবার চাকরিটা ক্যান্সেল হয়ে যায়, বর্তমানে আমি খুবই অসহায় অবস্থায় আছি, তাই আমার জীবনের অব্যক্ত কথাগুলো হ্যালো 8920 তে এসে বলতে চাই।
আমার নাম সমস্যা ইয়াসমিন নদী, পাশের বাড়ির এক ছেলের সাথে ছোটবেলা আমার বিয়ে হয়েছিল, পারিবারিক দ্বন্দ্বের কারণে আবার ছাড়াছাড়ি হয়ে গেছে, এখন বর্তমান আমার খুব কষ্টে দিন কাটতেছে, বাবা মা আমাকে কেউ দেখতে পারে না, নিজের জাস্ট একটু লেখাপড়া করতেছি, আমার এই গল্পটা যদি কেউ শুনে তাহলে আমার জীবন থেকে অনেক কিছু শ্রোতারাই শিখতে পারবে, আমি চাই আমার গল্পটা সবাই শুনুন।
আমার নাম জাহিদুল ইসলাম, আমি জীবনে অনেক বড় ভুল করেছি, প্রেম করে আজ আমাকে ছেড়ে চলে গেছে, আমার অনেক টাকা ও আত্মসাত করে নিয়ে চলে গেছে, ওর জন্য আমার বাবা আমাকে তৃতীয় চোখেতেরও করেছে, এই কথাগুলো এই দেশের মানুষকে শোনাইতে চাই, আমাকে সুযোগ করে দেন।
আমি মুসাম্মা তাহেরাতুজ্জাহান খালেদা, আমি একজন ভাগ্য বিড়ম্বিত অসহায় শারীরিক প্রতিবন্ধী, আমি শিক্ষিত বেকার অবিবাহিত নারী, আমি জীবনের সাথে সংগ্রাম করে আর পারছি না, আমার জীবনে শুধু কষ্ট আর কষ্ট, হ্যালো 8920 মাধ্যমে আমার জীবনের গল্প দেশবাসীকে জানাতে চাই।
আমার নাম সাগর, আমি এক সময় টোকাই ছিলাম, রাস্তার ফুটপাথে ঘুমাতাম, সেখান থেকে এক লোক কুড়িয়ে নিয়ে আমাকে তার দোকানে কাজ করায়, অনেক নির্যাতন করে, সেখান থেকে এক লোক আমাকে তার বাসার কাজের ছেলে হিসেবে কাজ করায়, আমি এখন অনেক শঙ্কিত কিভাবে আমি সামনে এগিয়ে যাব, সেখানে অনেক অনেক গল্প রয়েছে যেগুলো আসলে অবিশ্বাস্য, করুন এগুলো আমি শেয়ার করতে চাই।
আমার নাম শিরিন আক্তার শিউলি। আমার বিবাহিত জীবন আজকে 14 বছর। আমার স্বামীর সন্দেহবাদী একটা রোগ আছে, সেই রোগের জন্য যে আমি সারাটা জীবন কিভাবে নষ্ট করে ফেলেছি সেটা শোনানোর জন্যই আমি এখানে ফোন করেছি।
হাজার কথার কলিগুলো, হাজার অনুভূতির জায়গাগুলো একটা জায়গায় এসে মিলিত হোক, সেই জায়গাটি হচ্ছে হ্যালো 8920। প্রিয় শ্রোতা, আজকের মতো শেষ করতে চাই। ঠিক আগামী বুধবার রাত 11:20 আর জি কেব্রিয়া এবং অবশ্যই আর জে শাকিল আর আমাদের এখানে বিহাইন্ড দ্য স্ক্রিনে যারা কাজ করছেন খালিদ এবং লোবান, তাদের সবাইকে সাথে করে নিয়ে আরো একবার হ্যালো বলবো আপনাকে। এবং আমরা বিশ্বাস করি আপনারা এবিসি রেডিওর সাথে আছেন। অবশ্যই আর জি কেব্রিয়া এবং আর জে শাকিলের পক্ষ থেকে শুভরাত্রি।
যত দুঃখ দিলে বন্ধু রে বন্ধু তোর পীড়িতের দেওয়া না রে দেওয়া না মন জানে আর কেউ জানে না যত দুঃখ দিলে বন্ধু রে বন্ধু তোর পীড়িতের দেওয়া না রে দেওয়া না মন জানে
প্রতি সোমবার রাত ১১টার খবরের পর
This track was downloaded from FusionBD.com.